exclusively on FusionBD.com.
The verified page. পেজ উইচ ইজ ভেরিফাইড বাই ফেসবুক, এই পেজের মাধ্যমে আপনি আমাদেরকে শুনতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সালমা এস এম এস করেছেন উত্তরা থেকে, সবসময় শুনি ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। আর এদিকে রাহিম ভাই তিনি আছেন, শরীফ বলছেন গাজীপুর থেকে তিনিও শুনছেন, 10টা থেকে 1টা কখনো মিস করা যায় না। এটা লিখেছেন আমাকে রিজিতা, থ্যাংক ইউ সো মাচ। রিজভি লিখেছেন ঢাকা থেকে, আর এত আর্লি, ইয়াস এটা আসলে 10টাতেই শুরু হয়, আপনার কাছে হয়তো বা আর্লি লাগছে, হয়তোবা আপনি আজকে প্রথমবার শুনছেন। যেমনটা সুজানা এস এম এস করেছেন, তিনি শুনছেন এই মুহূর্তে পল্লবী থেকে, সুজন মিরপুর 2 থেকে আছেন, তার কাছেও বেশ ভালো লাগছে। তো ঝটপট করে facebook.com/jagoFM, দিস ইজ ফেসবুক পেজ, জাগো এফ এম এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ, ভেরিফাইড বাই ফেসবুক, থাকবেন আপনি এই পেজের সাথে কানেক্টেড পুরোটা সময় জুড়ে। একই সাথে ফেসবুকে আমার যে পেজ রয়েছে facebook.com/apurbo.fm, এই দুটো পেজের থ্রুতে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারবেন এবং পুরোটা সময়ে আড্ডাটা বেশ জমে যাবে, যেখানে আসলে ভুতুরে আড্ডা বা অদ্ভুত অশরীরী ব্যাপার থাকে, কেন যেন সেখানটায় আড্ডাটা খুব জমে যায়। সো এখন যেটা করব, আজকের আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের কাছে আমরা যাব এবং তাদের আসলে ভূত স্টুডিওটা কেমন লাগে প্রথমত আমরা সেটা শুনবো। কি নাম আপনার?
থ্যাংক ইউ অপূর্ব ভাই আপনাকে এবং যারা শুনছেন 94.4 জাগো এফএম সকল লিসেনারকে জানাতে ধন্যবাদ। আমার নাম শান্তা ফারজানা।
ওকে ফারজানা আপু, কি করা হয়?
আমার দুটো স্কুল আছে, একটা হচ্ছে খিলগাঁওতে, একটা হচ্ছে সাভার বিরুলিয়া ব্রিজে পড়ে।
অলরাইট, সো বেসিক্যালি এক কথা যদি বলি, আমরা একজন টিচার, তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে জাগো এফএম 94.4 এ। তার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনা তিনি আজকে শেয়ার করতে এসেছেন। সবসময় আমরা যেটা বলি আসলে ভূত স্টুডিওতে, যে কোনো প্রফেশনের আপনি হতে পারেন, হয়তো বা একজন বিজনেসম্যান, হয়তো বা একজন লয়ার, একজন ড্রাইভার, একজন হাউসওয়াইফ, একজন টিচার, হোয়াট এভার দ্য প্রফেশন, আমরা আসলে ভালো কিছু ঘটনা চাই, যেই ঘটনাগুলো প্রচারযোগ্য সেই ঘটনাগুলো আমরা তুলে নিয়ে আসি। সো ডেফিনেটলি ফয়জানাপুর কাছে আরও বেশ, ডেফিনেটলি তার কাছ থেকে আরও বেশ কিছু ঘটনা আমরা শুনবো, যদিও এখন পর্যন্ত কোনো ঘটনা শুনিনি, বাট যতটুকু আমরা ভূত স্টুডিও টিমের কাছ থেকে শুনতে পেরেছি আজকে অদ্ভুত কিছু ঘটনা কিন্তু থাকছে। সো যদি মিস করেন তাহলে পুরোটাই মিস হয়ে যাবে, তো থাকতে হবে পুরোটা সময় জুড়ে। ঠিক একইভাবে আরও একজন আছেন আমাদের সাথে, কি নাম ভাইয়া?
আমার নাম খুরশেদ অর্ণব।
অর্ণব কি করা হয়?
আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরিচালক মাইনুল হাসান খুকুম স্যারের, আর এটাই স্টুডেন্ট পাশাপাশি,
স্টুডেন্ট এবং পাশাপাশি মিডিয়াতে কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে এই যে ভূতুরে ব্যাপার স্যাপারগুলো, এই ব্যাপারগুলো কি আদৌ সবার সাথে ঘটে নাকি অনেকের বানানো, বা অনেক সময় যেটা হয় হ্যালোসিনেশন হতে পারে, কি মনে হয় আপনার?
অফকোর্স ঘটে, তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সবার ক্ষেত্রে ঘটে না, কারো কারো ক্ষেত্রে ঘটে, আর যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারে ব্যাপারগুলো আসলে কিরকম হয় বা হতে পারে।
তো এই মুহূর্তে ফারজানাপুর কাছে যাব, মানে প্রথম যখন আপনার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটলো সেই ফিলিংসটা কেমন ছিল? প্রথম গল্পে আমরা চলে যাচ্ছি।
একটি গল্প আমি এখন শেয়ার করতে চাই, সেটা যে গত বছর মার্চ এপ্রিল দিয়ে ঘটনাটি ঘটে। পেশাগত কারণে আমি এবং আমার হাজবেন্ড কখনোই রাত্র 12টা 1টার আগে বাসায় পৌঁছাই না। সাধারণত আমি স্কুল থেকে ব্যাক করে তখন আমাদের অফিস যে আছে পুরানা পল্টনে সেখানে বসি, তারপর আমরা বিভিন্ন কাজ শেষ করে বাসার দিকে যাই। তা আমরা বাসায় 5তলায় থাকি পুরানা পল্টনে। একদিন আমরা মাছ কিনে বাসায় পৌঁছলাম, প্রায় 1টা বেজে গেছে। আমরা দুজন গল্প করছি ফ্রেশ হয়ে। আর রান্নাবান্না সাধারণত আমাদের দেশে মেয়েরা করলেও আমার ব্যাপারে একটু উল্টো, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যারা মমিন মেহেদি তিনি রান্নাবান্না করেন। মাছের আঁশ বেছে, সে মাছটা ছিল চাপিলা মাছ, আঁশ বেছে ফ্রেশ করে মাছটা উনি ভাজি করছেন তেলে। অনেক গল্প করছি আমি, একটা বেঞ্চের মতো জায়গার চেয়ারের ভিতর বসে পা ঝুলিয়ে গল্প করছিলাম। তো আমরা মেইন গেট একটু খুলে রেখেছি যাতে এত রাতের বেলা ভাজা তেলের এই গন্ধটা, পোড়া পোড়া গন্ধটা বের হয়ে যায়। আমি গল্প করতে করতে হঠাৎ আমি একটু দরজার দিকে তাকলাম, তখন মনে হলো কি যেন। আবার তাকালাম, দেখলাম একটা বিড়ালের মুখ। আসলে সত্য বলতে যে বিড়ালের মুখের মতো কিন্তু সাইজটা 3-4 ডাবল বড় হবে। সাধারণত আমরা যেরকম বিড়ালের ছোট্ট কিউট যে চেহারাটা আমরা দেখি অতটুকু না, তার থেকে অনেক বড় এবং খুবই ভয়ঙ্কর, হিম শীতল একটা চেহারা।
দুজনই দেখেন
না? প্রথম আমি দেখেছি, এবং আমি বিড়ালটার দিকে তাকিয়ে থাকি কয়েক সেকেন্ড, তখন আমি মেয়েদিকে বলি, মেয়েদি দেখো এটা কি? তখন ও মাছটা রেখে তাকায়, দেখে যে বিড়ালটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। তখন তখন সে মাছ রেখে দরজার দিকে যায়, ততক্ষণে বিড়ালটা দরজা থেকে চলে গেছে। তারপর এমন ভয়ঙ্কর শব্দ শুনলাম, মনে হলো যে একটা দুইটা বিড়াল হবে না, বাইরে অসংখ্য বিড়াল, হিম শীতল করা, মনে হচ্ছে কান বন্ধ করে দিবে আমার, এমন ভয়ঙ্কর আওয়াজ তারা করছে। আমি নেমে যেতে নিয়েছি দরজার দিকে, তখন আমার হাজবেন্ড বলল, শান্ত তুমি এসো না, দরকার নেই, তুমি এসো না, ও দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর আওয়াজ। আমি আওয়াজটা কি শেয়ার করতে পারি অপূর্ব ভাইয়া? থ্যাংক ইউ। আওয়াজটা ঠিক এমন ছিল, না শুনলে কেউ বিশ্বাস করবেন না, আওয়াজটা ছিল বিশ্বাস করেন, বিশ্বাস করেন, কেউ যদি না শুনে তাহলে বিশ্বাস করবেন না। আমি মানে
মেইনলি এটা যদি আমি একটু ইন্টারাপ্ট করি, বিড়ালের সাউন্ডটা আসলে এরকম হয় না, মানে একটা কুকুরের যেটা হয়,
হ্যাঁ, অসম্ভব ভয়ঙ্কর আওয়াজ। এবং সারা রাত হয়তো বা এরকম মনে হয়েছে যে পায়চারি করছে দরজার কাছে, একটু পরে যেটা হলো যে সিঁড়িঘরের যে লাইটটা থাকে ফাঁস করে ফেটে গেল চোখের সামনে। তখন আমার হাজবেন্ড চলে আসলেন এবং দরজা বন্ধ করে দিলেন, সে রাতে আমরা মাছ খেতে পারিনি।
অলরাইট, আমার পার্সোনালি আজকে একটু যদি শেয়ার করি লিসেনার্স, মোটামুটি একটা যেহেতু বৃহস্পতিবার, সো কম বেশি প্রত্যেকের একটা প্রেশার থাকে সব কিছু মিলিয়ে, মানে সবগুলো প্রেশারের পর যখন ঘটনাটা শুনলাম আমার কাছে একটা অদ্ভুত রকম এক্সপিরিয়েন্স। এবং যেই শব্দটা আমরা শুনছিলাম, একটা মানুষের পক্ষে মানে এটা আসলে রিকল করাটা অনেক টাফ একবার শোনার পর। এই ঘটনাটা, এই সাউন্ডটা ডেফিনেটলি আপু আপনি অনেকবার শুনছিলেন, প্রথম যে গল্পটা শুনছিলাম প্রচন্ড রকম বিয়ার্ড একটা স্টোরি শুনছিলাম। যাই হোক, এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো সেই কথাবার্তাগুলো জানিয়ে ফেলবেন 6969 নাম্বারে, ফেসবুকে, অডিও লাইভের থ্রুতে। অসংখ্য বন্ধু কিন্তু আমাদের সাথে জয়েন করছেন facebook.com/jagofm, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ উইচ ইজ ভেরিফাইড বাই ফেসবুক। একই সাথে আমার যে পেজ আছে facebook.com/apurbo.fm, এই দুটো পেজের মাধ্যমে আপনি আমাদেরকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন অনলাইনে। সো ওয়েলকাম যারা এই মাত্র জয়েন করলেন জাগো এফ এম 94.4 এ। প্রত্যেককে যেটা বলতে চাই, ভূত স্টুডিও কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে। ফরজানা শান্তা, রাইট, ফরজানা শান্তাবুর কাছ থেকে প্রথম ঘটনাটা আমরা শুনলাম, আরও বেশ কিছু ঘটনা আমরা শুনব এবং তার ফাঁকে ফাঁকে আপনাদের পাঠানো SMS এবং ফেসবুক কমেন্টসগুলো পড়ব facebook.com/jagofm। যেমনটা বলছিলাম, এখানে সিঙ্গাপুর থেকে টিটু, তিনি জয়েন করেছেন এবং বলছেন ভালো লাগছে, ভালো লাগলো ফরজানা আপু, আপনার এক্সপিরিয়েন্সটা আসলেই বেশ ভয়ঙ্কর। তুষার আছেন আমাদের সাথে, শিহাব বলছেন তিনি আছেন, ফাহাদ আছেন অনেক কানেক্টেড আমাদের সাথে। তো ঝটপট করে লাইভটাকে শেয়ার করতে হবে facebook.com/jagofm, এটা হচ্ছে আমাদের একমাত্র ভেরিফাইড পেজ। এই পেজের বাইরে আপনি অন্য কোনো পেজে যদি জাগোএফএম এ লাইক দেওয়া থাকেন তাহলে বুঝবেন সেটা আসলে আমাদের ভেরিফাইড পেজ না। সো সেই পেজ থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন, এবং আমাদের অরিজিনাল পেজটা খুঁজে বের করাটা কিন্তু খুবই ইজি, facebook.com/jagofm। এখানটা যাওয়ার পর একটা ব্লুটিক আপনি পাবেন, দ্যাট মিনস পেজটা হচ্ছে ভেরিফাইড। সো আসল নকল চেনাটা আসলে খুব বেশি সহজ এই মুহূর্তে আপনার জন্য। অনেকেই আছেন ফেসবুকে, জুবায়ের খান বলছেন শুনছি তোমাদেরকে ফরিদপুর থেকে, যেমনটা তানজিল আছেন আমাদের সাথে, লিখেছেন শুভ্র, রাইসুল আছেন আমাদের সাথে কানেক্টেড এবং বলছেন ভালো লাগে। আর এদিকে ইভান বলছেন শব্দটা খুব ভয়ানক লাগলো বাট ভালো লাগলো স্টোরিটা। সো ভালো নাকি মন্দ সেই কথাবার্তাগুলো SMS এর মাধ্যমে জানিয়ে ফেলতে পারেন। যেমনটা মিরাজ বলছেন, তিনি আছেন কুমিল্লা থেকে, তার অনেকগুলো ক্লাসমেটকে নিয়ে তিনি এই মুহূর্তে ভূতস্টুডিও শুনছেন। তানিয়া ঢাকা থেকে বলছেন প্রচুর ঘটনা আছে। সো ডেফিনেটলি তানিয়া, আমরা আপনাকে চাই বাট তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর যেটা করবেন লিখবেন RBS। আবারও বলছি, এই মুহূর্তে যারা শুনছেন ঢাকা কিংবা ঢাকার আশপাশে যারা আছেন তাদের জন্য যেটা করতে হবে, লিখতে হবে RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। চলছে অপূর্ব সাথে ভূত স্টুডিও। ফারিয়া বলছেন স্টোরি ইজ ভেরি নাইস। সবুজ, তিনি আছেন মানিকগঞ্জ থেকে, আপুর সাউন্ড, আচ্ছা শব্দটা বেশ ভয়ানক ছিল এবং বেশ উইয়ার্ড ছিল। আর অনন্যা SMS করেছেন, তিনি আছেন পিঙ্ক সিটি থেকে, ইউকি আছেন আমাদের সাথে, আহমেদবাগ থেকে, আবু তালেব গাজীপুর থেকে আছেন। ওই যেটা বলছিলাম, ঢাকা কিংবা ঢাকার আশপাশে যারা এই মুহূর্তে শুনছেন, ঝটপট করে যেটা করবেন, 6969 নাম্বারটা ওপেন আপনার জন্য, ফেসবুকেও আছি আমরা। আর ইন দ্য মিনটাইম যেটা করব, অনুপ ভাইয়ের কাছে আমরা যাব, তার প্রথম ঘটনাটা শুনব।
জি, আমি তখন স্কুলে ভর্তি হইনি, খুব ছোটবেলার ঘটনা। বাবা মা ছিলেন তখন, রাত খুব ভোরের একটু আগে, এক দেড় ঘন্টা আগে, তখন আমার অনেক প্রস্রাবে ধরে আমি উঠি। উঠার পরে আম্মু বললেন যে যাও বাইরে যাও, উঠানো যেয়ে এরকম করো। পর আমি যেই না উঠানে গেলাম, আমার কাছে মনে হলো যেন আমাদের বাড়িটা হচ্ছে বাজারের সাথে এবং রাস্তার সাথে, কেউ যেন বাড়ির বাইরে থেকে আমাকে ডাকছে। তা আমার বাবা বলতেছিল আমার মাকে যে তুমি দেখছো না কেন ছেলে তো বাইরে গেল, তো বলেছি সমস্যা নেই, আবার চলে আসবে দরজা খোলা। আমি আরেকটু সামনে চলে গেলাম, আমি কিন্তু প্রস্রাব করছি না, আরেকটু সামনে যাচ্ছি। বাবা বলতেছে যে ছেলে বুঝে সামনে হাঁটলো, পায়ের আওয়াজ শোনা যায়। তো মা বলতেছে সমস্যা নেই। এরকম করে আমি বেরোতে বেরোতে বাড়ির বাহিরে চলে গেলাম একদম রাস্তায়। তখন বাবা বলতেছে তুমি বের হও, ছেলে কই গেল। তারপর আমি এই কথাটা শোনার পর আমার কাছে মনে হচ্ছিলো যেন কেউ আমাকে একদম টেনে নিয়ে যাচ্ছিল, পায়ে শুধু সামনের দিকে যাচ্ছে, বাট আমি যেতে পারছি না। একটা সময় পর মা বেরোলো, বের হয়ে দেখলো আমি নাই। পরে বড় আব্বুকে বললো যে যা তো একটু দেখ, ও রাস্তায় চলে গেছে। পরে আপু এসে রাস্তায় খুঁজতেছে আমাকে, আমি একদম রাস্তায় আসার পর, আমাদের রাস্তাটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে, পূর্ব দিকে একটা মসজিদ এবং পশ্চিম দিকেও একটা মসজিদ, পূর্ব দিকেও মসজিদের সাথে কবরস্থান আছে, পশ্চিম দিকেরটা তো আছে। পরে আমি পূর্ব দিকে হাঁটা শুরু করলাম, এত জোরে হাঁটছে আমি বাচ্চা ছেলে, আমার বড় আপু আমাকে ধরতে পারছে না। আমি হাঁটতে হাঁটতে আবার দৌড়ানো শুরু করে দিলাম, সামনে আমি যত যাচ্ছে আমার স্পিড আরো বেড়ে যাচ্ছে। এরকম করে যেতে 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 আমি ওই কবরস্থানটার পাশে গেলাম। ওখানে যে কবরস্থানের যে বেড়াটা, ওটার সাথে আমি দাঁড়িয়ে গেলাম, আমার সব একদম স্পষ্ট মনে পড়ছে। পরে দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছি যে আমার বড় ভাই, আপু, এরকম করে আরো কয়েকজন বেরিয়ে গেল, সবাই আমার পাশ দিয়ে যাচ্ছে, বাট আমি কাউকে দেখছি, কিছু বলতে পারছি না, কাউকে ধরছিও না। এরকম করতে করতে অনেকক্ষণ সময় চলে গেল যে আমি নেই, আমাকে খোঁজাখুঁজি করা হচ্ছে। পরে আজান দিয়ে দিল, আজানের পর আমি তখনও ওখানে, বাট এরপর দেখছি যে আমার আর হাঁটা চলা করার ইয়ে নেই, শক্তি নেই, আমি একদম নিস্তেজ হয়ে গেলাম। আমি ওখানেই বসে পড়লাম, নামাজ পড়ে মুসল্লিরা বেরোনোর সময় আমাকে হাতে করে নিয়ে এসে বাড়িতে রেখে যায়। পরে আমাকে জিজ্ঞেস করে যে তুই কই গেছিস, আমি বলছি কিছু জানি না, আমি গেছি ওদিকে গেছি।
পরে কিছুই মনে নাই।
পরে এইরকম ঘটনার পর আমাকে আর কোনোদিন আমার ফ্যামিলির কেউ এই কথাটা জিজ্ঞেস করেনি যে ওখানে কোথায় গেছে। বাট আমার বাবা একটু আধ্যাত্মিক টাইপের মানুষ ছিলেন, এলাকায় ওনাকে দরবেশ বলে সবাই সম্মান দেয়, ওরকম করে জানে। পরে এই ঘটনাটা আবার 2010 দিকে, আমি তখন ক্লাস 9 কি 10 পড়ি, আমি আবারও আমাদের বাড়ির পাশে, তখন এশার আজানের পরে, আমাদের পরে আমাদের ঘরের পাশেই ছিল তখন ওয়াশরুম, আমি ওখানে যাই। যাওয়ার পরে ওয়াশরুমে যাওয়ার পরে আমার শরীরে একটা কাঁপুনি আসে, আমি কোন রকম হালকা পাতলা করে কাজটা সেরে ঘরে আসবো, আমার বাবার চোখে চোখ পড়াতে আমি জোরে একটা চিৎকার দিয়ে উঠি। বাবা কিছু বুঝতে পারে না, আমাকে এসে জড়িয়ে ধরে, ধরার পর আমি সেন্সলেস হয়ে যাই। পরে আমাকে সোয়াই দেয়, সোয়াই দেওয়ার পরে বাবা একটু তেল পড়া পরে আমার চোখে দেই না দিল, আমি চিৎকার করে উঠলাম। এত জোরে চিৎকার আমি পারলে আমার বাবাকে একদম ঝাঁকুনি দিতে দিতে মেরে ফেলতেছি, এরকম ঝাঁকুনি দিচ্ছি। একটু পর আবার আমি সেন্সলেস হয়ে যাই, শুয়ে পড়ি। পরে এই গেল দ্বিতীয় ধাপ। সেম আমি 2016 আমার বাবা মরে যায়, তখন বাবার যেখানে লাশ রাখা হয় ওখানে তো আমরা যেহেতু মুসলমান, ওই জায়গাটাতে আবার একটু আগরবাতি জ্বালানো হয়, তো রাত্রে ওখানে আগরবাতি জ্বালানো ছিল, আমরা পাশেই শুয়ে পড়ছি আমার আপুটপু সহ। রাত্রিবেলা আমি স্বপ্নে দেখি 7-8 জন হুজুর করে মাওলানার মতো একদম আগা গোড়া পুরোটায় সাদা ড্রেস পরা এসে আমাকে চেপে ধরলো, আমার একদম হাত মুখ সব চেপে ধরে মেরে ফেলতেছে আমাকে, আমি কিচ্ছু বলতে পারছি না। পরে বলতেছে যে আমাদের খাবার দে, আমরা কি খাবো এখন? আমি বলি যে কি খাবেন মানে আমি কি জানি, বলে যে আমাদের খাবার দে, আমরা খেতে আসছি। পরে আমি বলি যে কি খাবেন, বলে না আমরা খাবো, আমরা খাবার খাবো, আমরা এখন কি খাবো খাওয়া। আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি। পরে আমার বোন আমাকে ধরে, ধরে বলে যে কি হয়েছে তোর? আমি বলি না এরকম এরকম ঘটনা। বলে যাতে ঠিক আছে, কারো কাছে বলার দরকার নাই, মনে মনে চেপে রাখো। পরে আমি তো মনে মনে চেপে রাখলাম, সকালে উঠে আর আমি এই ঘটনাটা চেপে রাখতে পারি নাই, আমার বড় ভাইকে বললাম। বড় ভাই বললো যে সমস্যা নেই, বাবা তো রিসেন্টলি মারা গেছে, হয়তো এরকম কিছু ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু না। একটা সময় 4-5 দিন গেল, বাবার অনুষ্ঠান সব সম্পন্ন হলো, 40-45 দিন এখনো হয়নি, তার আগে একদিন আমি বাবার কবরের পাশ দিয়ে হেঁটে আসছিলাম, দেখি যে বাবার কবর থেকে কিছু একটা আমাকে ডাকছে, আবছা একটা আলো। ওখানে আমাদের লাইট জ্বালানো থাকতো, পরে আমি ওখানে দাঁড়িয়ে আমার বোনকে ডাকছি, আপা আপা করে জোরে জোরে চিৎকার করে ডাকছি, বাট কেউ শুনতে পাচ্ছে না, আমি অনেকক্ষণ ধরে ডাকছি। আর ওখানে আমি এমনভাবে দাঁড়ানো, আমার আর পাগুলো সামনে এগোচ্ছে না, আমি নড়তে চড়তে পারছি না, চিৎকারটা আরও জোরে দিতে পারছি। একটু পরে আমার একদম শরীর ইয়ে হয়ে গেল, অবশ হয়ে যাচ্ছে, আমার মুখ বন্ধ হয়ে আসছে। তখন আমার বোন নিজে নিজেই, মানে আমার ডাক শুনে না, নিজে নিজে এখানে আসলে এসে দেখতেছে আমি এখানে, আমি দাঁড়িয়ে আছি কিচ্ছু করছি না। পর আমাকে ধরলো, ধরে ঘরে নিয়ে আসলো। আসার পর আমি পুরো ঘটনাটা বললাম। বলার পরে বলে যে তুই আর এরকম রাত বেরাতে যাবি না, জানি না তোর সাথে কী হয় কেন হয়, এরকমটা করবি না, রাত বেরাতে ঘর থেকে বের হয়েছে সাবধান, বাবার এখনো 40 দিন 45 দিন হয় নাই। এই ছিল আমার প্রথম ঘটনাটা।
ওকে, এবং সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত মানে যদি বলি যে সিরিয়াল ওয়াইজ হচ্ছে কিছু না কিছু ঘটছে আপনার সাথে?
জি।
এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, একটা মানুষের সাথে যদি বলি যে সিকুয়েল বেজ হয়তো বা নাটক হয় বা ড্রামা হয়, বাট ঘটনাগুলো কিন্তু মানে তার ছোটবেলা থেকে যেভাবে শুরু হয়েছিল সেই শুরুটাও বেশ অদ্ভুত ছিল। এবং লাস্ট যে এই ঘটনাটা আমরা শুনছিলাম কবর থেকে একটা আবছা একটা আলো, আই ডোন্ট নো মানে সেই আলোটাকে আসলে কি বলা হয়, বাট ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা যথেষ্ট উইয়ার্ড ছিল। এবং আছেন আপনি কানেক্টেড জাগরণ 4.4 এর সাথে, চলছে ইন দ্য মিন টাইম ভূত স্টুডিও উইথ আর অপূর্ব। আর শাহেদ বলছেন গুলশান থেকে ভয় লাগছে, আর ভয় লাগছে প্লাস ভালো লাগছে, এবং খাচ্ছি প্রাণ ঝাল চানাচুর, বাহ গ্রেট। এবং জানাতে চাই আপনাকে আরেকটা বার, চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল মুখে আনে জোশ আর প্রাণে জায়গায় সাহস, যার নাম প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। তো প্রাণের সাহস নিয়ে আপনি থাকবেন আমাদের সাথে ঠিক রাত একটা পর্যন্ত, আর ঘড়িতে সময়টা আমাকে বলছে 10:32। এখন তো মাত্র শুরু হলো, আরো অনেকটা সময় বাকি আছে এবং অনেকটা পথ আজকে একসাথে আমরা বাকি ঘটনাগুলো এনজয় করব। জিশান লিখেছেন গাজীপুর থেকে, আর বলছেন কবরস্থানের পাশ থেকে তিনি এই মুহূর্তে শুনছেন আমাদেরকে। মনি ভাই লিখেছেন মিরপুর এক থেকে, সেকেন্ড স্টোরিটা বেশ ভালো লাগলো। এদিকে প্রীতম আছেন আমাদের সাথে আহমেদবাগ থেকে, ভালোই লাগছে। মেহেদি মাহবুব মারুফ আশরাফুল রবিন এভারহীন পূর্ব, আচ্ছা বাহ অনেকে মিলে 6 জন মিলে আছেন এবং 6 জন মিলে একটা টেক্সট করেছেন। সো বেটার হতো যে 6 জন আলাদা আলাদা করে 6টা টেক্সট করতেন, 6 জনের 6 রকমের কথা পড়তাম, 6 রকমের এক্সপিরিয়েন্স আমরা জানতে পারতাম। সো ভালো নাকি মন্দ সে এক্সপিরিয়েন্সটা যদি এখনো না জানিয়ে থাকেন, নাম্বারটা ওপেন JFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেন 6969 নাম্বারে। দীপু বলছেন গল্পগুলো নাইস লাগছে। আর শাহরিয়ার শাহরিয়ার আছেন আমাদের সাথে লিঙ্ক রোড থেকে, জিহান লিখেছেন আমাদেরকে, তিনি আছেন রামপুরে থেকে, তানিয়া বলছেন ঢাকা থেকে প্রচুর ভালো লাগছে তার। ওকে, তো ভালো প্লাস মন্দ ইকুয়াল টু ভালো মন্দ, ভালো মন্দ এক্সপিরিয়েন্স নিয়ে আসলে আমরা সামনে আগাবো। অডিও লাইভটা এবং পোস্টটা ঝটপট করে শেয়ার করবেন facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm। এই দুটো পেজেই অসংখ্য কমেন্টস দেখতে পাচ্ছি, অনেকেই আছেন যেমনটা ওমর ফারুক, তিনি বলছেন তিনি ভয় পাচ্ছেন না, দ্যাট মিনস আপনি খাচ্ছেন প্রাণ ঝাল চানাচুর, ভেরি গুড। মারুফ তিনিও আছেন, এদিকে রিয়াজুল ইসলাম আছেন কানেক্টেড, আর এদিকে দেখতে পাচ্ছি আচ্ছা জন বলছেন তিনি আছেন আমাদের সাথে যেমনটা দেখতে পাচ্ছি, রাইসুল তিনিও শুনছেন, আর হৃদয় খান রানা বলছেন আচ্ছা ভয় শব্দটা শোনার পর আজকে রাতের ঘুমটা হারাম হয়ে গেল, অ্যান্ড ইয়াস আপুর যে সাউন্ডের কথা বলছিলাম আমরা। আর রিজভী আছেন আমাদের সাথে, তিনি সবসময় থাকেন এবং সবসময় শুনেন ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ। এদিকে আমান তিনি আছেন মালয়েশিয়া থেকে, আর এদিকে ফাহিম সহ আর অনেকেই রয়েছেন, সেই কথাবার্তাগুলো পড়বো যেগুলো আপনারা লিখবেন, JFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে। আর ইন দ্য মিন টাইম আবার আমরা ফরজানা আপুর কাছে যাবো, তার নেক্সট ঘটনাটা আমরা শুনবো।
থ্যাংক ইউ অপূর্ব ভাই এবং ডিয়ার লিসমা যারা এখনও শুনছেন 94.4 জাগো FM, সবাইকে ধন্যবাদ। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, আমি খুব ছোট ছিলাম তখন, হয়তো নার্সারি কিংবা কেজি বা হয়তো ওয়ানে পড়ি। আমরা তখন মালিবাগ চৌধুরী পাড়ায় থাকতাম, আলমদিনা হোটেল দোতলায় থাকতাম। তো আমার বড় আপু কুশন্ত 6-7 এরকম কোনো ক্লাস পড়ে, বড় আপুর সাথে সবসময় আমার চুলাচুলি হতো, ঘুমাতেই চাইতাম না, একবারে আম্মুর কাছে চলে যেতাম প্রতি রাতে বালিশ নিয়ে কান্না করতে করতে। তো সেই রাতে আম্মু আবার বড় আপুর পাশে আমাকে শুয়ে দিল, বললো এখান থেকেই তোমাকে এখন থেকে এখানেই ঘুমাতে হবে। তো ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। পরদিন সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য যখন ফ্রেশ হতে যাচ্ছিলাম তখন দেখছি বড় আপু আমার দিকে তাকিয়ে আছে। তা আমি বললাম আপু কী হয়েছে আপু? তখন আপু বললো শান্তা জানিস কালকে রাতে কী হয়েছে? তখন কী আপু? তখন আমার বড় আপু ঘুম পড়লো, একটা ঘটনা ঘটেছিল তার ঠিক আগের রাতে। আপু যখন আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন মাঝরাতে, আপুর সময়টা মনে নেই, আপুর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তারপর আপু দেখতে পেল যে আমি আপুর পায়ের কাছে দাঁড়ানো, বিছানায় মশারি টাঙানো, আমাদের গায়ে
চাদর।
না, আমার তো বালিশ দিয়ে আমাকে বলেছিল তোমাকে এখন থেকে এখানে ঘুমাতে হবে। সে রাতে আমি আপুর সাথে ঘুমিয়েছিলাম। তো আপু দেখলো যে পায়ের কাছে আমি দাঁড়ানো, তখন ও ভেবেছিল হয়তো আমি আম্মুর কাছে চলে যেতে চাচ্ছি কিংবা আমি ওয়াশরুমে যেতে চাচ্ছি। তখন ও আমার দিকে তাকিয়ে আছে, ও আমার উপর রাগ নিয়ে যাবে না, কিন্তু আমি আপুর দিকে তাকিয়ে আছে খুব আকুতি মিনতি করে। তখন আপু ঘুম ভেঙে আর মোড়া ভেঙে যখন উঠতে গেলো, আপনারা সবাই জানেন যে বিছানা থেকে উঠতে গেলে দুই হাতে একটু ভর দিয়ে উঠতে হয়, যখন ও ভর দিয়ে উঠতে গেল তখন ও টের পেলো যে বাম দিকে কিছু একটা উপর হাত দিয়েছে। তখন সে যখন তাকালো তখন দেখলো যে বাম পাশে আমি ঘুমিয়ে আছি। তখন ও চমকে উঠলো এবং ওর সারা শরীরে বিদ্যুৎ মানে শিহরিত হয়ে উঠলো যে কি ব্যাপার, শান্তা আমার পায়ের কাছে দাঁড়ানো, আবার শান্তা আমার বাম পাশে শোয়া, ব্যাপার কি? ততক্ষণে যে শান্তা ওর পায়ের কাছে দাঁড়ানো ছিল সে ওর দিকে খুব একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তাকিয়ে রইল। একই রকম দুটো শান্তা, একই রকম জামা, একই রকম দেখতে, একই রকম সাইজ। আমার বড় আপু বিশ্বাস করতে পারছে না তখন ওই শান্তাটা নাক মুখ বেঁকিয়ে, আপু যেন ওই অন্ধকারেও ও হালকা হালকা আলোতেও দেখতে পাচ্ছিল যে নাক মুখ খিচিয়ে খুব বিচ্ছিরি ভাবে আপুর দিকে তাকে এরকম করছে। আপু এত ভয় পেলো, তখন আমাকে ডাকছে কিন্তু আমি ছোট মানুষ ঘুমোচ্ছিলাম, উঠিনি। ওই সেই শান্তাটা আপুর পায়ের কাছে দাঁড়িয়েছিল, সে খুব বেশি সময় নিল না। সে করলো কি, একটা দৌড় দিয়ে মশারি না উঠিয়ে মশারি ভেদ করেই, অর্থাৎ বাতাস যেভাবে মশারি না উঠিয়ে ভেদ করে আপ এন্ড ডাউন করে ঠিক সেভাবে খুব দ্রুত গতিতে বিছানা থেকে নেমে সাই করে আমাদের যে আলমারিটা ছিল, আলমারির সাথে যে গ্লাসটা আয়না আমরা যেখানে মুখ দেখি সেই গ্লাসের সাথে মিশে গেল। এরপরে আপু আর দেখতে পাইনি, সারা রাত আপু আর ঘুমায়নি। এরপরে আমার আম্মু ওই ওখানে পর্দা লাগিয়ে দিলেন। আপুর ওই ঘটনাটার পর থেকে আপনার হয়তো বিশ্বাস করবো না, এখনো পর্যন্ত আমি আমার ঘরে আয়না রাখতে পারি না। খুব ছোট্ট একটা হ্যান্ড আয়না আছে যেটা দিয়ে একটু ফেস টেস দেখে, হ্যাঁ ওই কথাটা আমার মনে পড়ে যে আরেকটা শান্তা হয়তো আমারই মতো আমি আয়নাতে দেখতে পাবো। জানি না, বড় আপু, আমার বড় আপু ডাক্তার, ফেনী সদর হাসপাতালে সরকারি পোস্টিং আছে, বড় আপু এখন শুনতে পাচ্ছে কিনা আপুকে রিকোয়েস্ট করেছিলাম।
ওকে, আরেকটা অদ্ভুত রকম ঘটনা শুনলাম। ডেফিনেটলি যারা শুনছেন জাগরণ সন্ধ্যা রিপোর্ট পয়েন্ট ফোর, এমনটা যদি হয় আপনি আপনার ফ্রেন্ড বা হচ্ছে আপনার ভাইয়ের সাথে শুয়ে আছেন, হুট করেই দেখলেন যে সেই মানুষটা আপনার সামনে এবং তারপর দেখলেন আপনার পাশেও আছে, মানে ব্যাপারটা আসলেই বেশ অদ্ভুত এবং কমপ্লিকেটেড একটা ব্যাপার, এবং তারপর যদি এমন হয় যে আয়নায় মিলিয়ে যায়। এনিওয়ে, কিছু কিছু ব্যাপারের কিছু কিছু প্রশ্নের কোনো উত্তর থাকে না, এবং সেই উত্তরগুলো অনেক কিছুটা বলে যে খুঁজতে যাওয়াও নাকি ঠিক না। সো সেই উত্তরগুলো হয়তো আজকে আমরা নাই খুঁজলাম। যেটা করব সেটা হচ্ছে আরও বেশ কিছু ঘটনা আমরা শুনব, সেই ঘটনাগুলো আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। সবুজ মানিকগঞ্জ থেকে বলছেন আপুর আচ্ছা ঘটনাগুলো আচ্ছা ভালো লাগছে, এসএমএস করেছেন দীপু। সাউন্ড মিক্সিং অসাম, মিজানুর রহমান গাজীপুর থেকে আছেন, ভালো লাগছে। আর এদিকে রৌনক বলছেন তিনি আছেন কানেক্টেড, আখি লিখেছেন যাত্রাবাই থেকে স্টোরিগুলো ভালোই লাগলো। আচ্ছা আসারুল লিখেছেন লাইট অফ করে শুনছি এবং তার ছোট ভাইও তার পাশে শুনছে। জয়িতা লিখেছেন নর্থ মুগদা থেকে অনেক ভয় পেতে চাই। সো ভয় প্লাস ভালো লাগা দুটোই হবে, দুটোই চলবে ঠিক রাত একটা পর্যন্ত, বাট আই নিড আ ব্রেক, এবং ব্রেক থেকে যখন ফিরবো আরও বেশ কিছু ঘটনা আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করবো। বাট তার আগে যেটা বলছি, আগামী পর্বে চাইলে আপনিও আসতে পারেন আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। মোবাইল ফোনের মাঝে অপশনে যাবেন, যাবার পর টাইপ করতে হবে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশনটা লিখে পাঠিয়ে দেবেন 696 এর নম্বরে। চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও ব্রট ইউ বাই। একদম ঠিক শুনছেন আপনি সবসময় জাগরিত নারী 4.4 চলছে কিন্তু ভূত স্টুডিও প্রচুর প্রাণ ঝাল চানাচর্চা প্রাণে সাহস যোগায় তো চানাচুর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে হ্যাঁ এক্সকিউজ মারবি উড়াল মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস যার নাম প্রাণ ঝাল চানাচর্চা প্রাণে সাহস যোগায় তো প্রাণে সাহস নিয়ে আপনি থাকবেন আমাদের সাথে রাত একটা পর্যন্ত সময়টা তখনই বেশ ভালো যাবে যখন আপনি পার্টিসিপেট করবেন আপনার ফিডব্যাকটা জানাবেন ভালো নাকি মন্দ সেই কথাবার্তাগুলো লিখবেন তখন আসলে জমে যাবে ভূত স্টুডিওটা সো ভূত স্টুডিওটা তখনই জমে যায় যখন আপনারা এসএমএস করেন সো এসএমএস করতে থাকুন 6969 একই সাথে অডিও লাইভে যারা শুনছেন কেউ দেশে কেউ দেশের বাইরে থেকে ধন্যবাদ প্রত্যেককে যারা আসলে এই যে রাত জেগে এই ধরনের শোগুলো শুনতে ভালোবাসেন তারা আবার কমেন্ট করেন এবং এই কমেন্টগুলো পার্সোনালি মানে আমরা প্রচণ্ড পরিমাণে অনুপ্রাণিত হই তো সেই জায়গা থেকে বলবো রাত একটা পর্যন্ত থাকবেন পারলে পোস্টটাকে শেয়ার করবেন ফ্রম ইউর ওন টাইম লাইন facebook.com/jagoFM এবং facebook.com/apurbo.fm দুটো পেজে একসাথে এই মুহূর্তে অডিও লাইভ চলছে এবং অনেকেই আছেন শুনছিলাম আমরা ফরজানা শান্তাপুর দ্বিতীয় ঘটনাটা তো দ্বিতীয় ঘটনাটা কেমন লাগলো ভালো নাকি মন্দ সেই কথাবার্তাগুলো জানিয়ে ফেলবেন 6969 নম্বরে মিজান এসএমএস করেছেন তিনি আছেন কুড়িল বিশ্বরোড থেকে বলছেন প্রায় সময় আমাদের কুড়িল বিশ্বরোডে অদ্ভুত কিছু ঘটনা দেখা যায় আমি একজন বিজনেসম্যান আমিও ফেস করি ওকে তো সেই ঘটনাগুলো আপনি চাইলে লাইভে এসে শেয়ার করতে পারেন আমাদের সাথে বাট তার জন্য যে নিয়মটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে RBS কোথায় গিয়ে লিখবেন মোবাইল ফোনের মেসেজে যাবেন যাওয়ার পর লিখবেন RBS তারপর নাম তারপর লোকেশন আর তারপর আপনার প্রফেশনটা লিখে ঝটপট করে পাঠিয়ে দিবেন 6969 নম্বরে আর ইন দ্য মিনটাইম আমরা যেটা এখন করব আজকের প্রথম স্লটের সেকেন্ড যিনি গেস্ট রয়েছেন আর তার কাছে আমরা যাব অনব ভাইয়ের কাছে যাব তার পরের ঘটনাটা শুনতে
জি
এটা প্রায় কতদিন আগের ঘটনা অনব ভাই
এটাও আমার ছোটবেলার ঘটনা
ওকে
তখন আমার মা ছিলেন না আমাদের বাসায় একজন খালা ছিলেন আমাদের তো ওই খালা হচ্ছে আবার কিছু কাজ করতেন ভৌতিক জিনিসপত্র নিয়ে মানুষের ভূতের ধরে
প্যারানর্মাল অ্যাক্টিভিটিস
হ্যাঁ 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 প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এবং উনি কিছু ব্ল্যাক ম্যাজিকও বোধহয় করতেন জাস্ট আমি তো ছোট ছিলাম এত কিছু বুঝতাম না তো আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মাঠ ছিল ক্ষেতের পশলি মাঠ আর কি ওটার মধ্যখানে একটা বট গাছ ছিল ওই বট গাছে নাকি গাজী কালুর এরকম কিছু আসন ছিল তো এগুলো উনি বলতেন জাস্ট আমি শুনতাম জানতাম ছোট ছিলাম তো ওনার এগুলো বললে খুব ইন্টারেস্টিং ফিল করতাম মনোযোগ দিয়ে শুনতাম আর উনি হচ্ছেন কারো কোনো ধরনের অসুস্থ হলে কিংবা কারো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না বা কোনো কিছু এই ধরনের কিছু হলে উনি চালান করতেন গাজী কালুর চালান বলে ওটাকে আসা একটা থালা ছিল কাঁচার থালা পিতলের থালা ওটা দিয়ে উনি কী কী করতেন এগুলো উনিই করতেন আমি জানি না সন্ধ্যার পরে মাধ্যমের নামাজের পর হচ্ছে ওনার আসন বসতো আসনটা বসলে উনি রুমের লাইট বন্ধ করে দিতেন আর একটা পর্দা ঘেরা থাকতো উনি ওটার ভিতরে বসতেন তো বসার পরে উনি বলতেন যে আমি তো জিন চালান দিচ্ছি জিন আসবে সবাই কিন্তু সাবধান কেউ কিন্তু এই সীমানার এদিকে আসবেন না কেউ দেখার চেষ্টা করবেন না আমি এখানে কি করছি
একটা সার্কেল করে দিচ্ছি
হ্যাঁ হ্যাঁ আর আমাদের যেহেতু নিজেদের ঘরেই হচ্ছে জিনিসটা এগুলো আমাদের কাছে কখনো আহামরি ইন্টারেস্টিং মনে হতো না বাট আশেপাশের মানুষদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো ওরা দেখতে আসতো শুনতে আসতো জিনে কিভাবে কথা বলে জিনটা না জানি কিভাবে আসে কি কি ঘটনাগুলো ঘটবে এখানে এগুলো বেশ ইন্টারেস্টিং দেখা যেত মহিলারা পান টান বানিয়ে কয়েকটা খুচরি করে নিয়ে চলে আসতো এখানে বসে বসে পান খেতো আর জিনিসগুলো দেখতো ওই দিন হচ্ছে উনি এরকম চালান করছিলেন হঠাৎ করে উনি প্রথমে হচ্ছে সুরা টুরা পড়তে থাকেন কোরআন শরীফের কিছু আয়াত পড়তে থাকেন কলমা এগুলো পড়তে থাকেন পড়তে 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 একটা সময় গিয়ে উনি খুব জিকির করতে থাকেন এবং এমন জিকির যে তখন শুধু জিকিরের আওয়াজই হয় দু তিনটা গলা মনে হচ্ছে যেন জিকির করছে এরকম আওয়াজ হয় হওয়ার পরে একটা পর্যায়ে ওনার গলা চেঞ্জ হয়ে যায় এবং উনি সালাম দিতে থাকেন আসসালামু আলাইকুম সেটা একটা নাকি সুর আপনি সালামি দিতে পারি
পুরোপুরি চেঞ্জ
হ্যাঁ পুরোপুরি চেঞ্জ এবং বলতো আমি উমুকের মা তো বাবা জিজ্ঞেস করতেন যে কালকে বললে অমুকে এই আবার আজকে বললে এই আজকে কি আরেকজন কয় না আমি একজনই বাট আমরা এক এক সময় এক এক পরিচয় দিতে হয় না হলে সমস্যা তো জিজ্ঞেস করতো যে তোমার বয়স কত বলে যে আমার বয়স মাত্র 991 বছর তো বাবা বলতো 991 মাত্র কয় না আমরা তো অনেক দিন বাঁচি আমি তো এখনো বাচ্চা আমার মাত্র বিয়ে হয়েছে এরকম কিছু তো পরে বলতো যে কার কি হয়েছে অমুকের এটা হয়েছে অমুক জায়গায় ওই জিনিসটা আছে এটাই করতে হবে এটা ওই করতে হবে এরকম করে বলতো বলার পরে মানুষ এগুলো করতো করার পরে হতো তো এরকম এরকম করে ওই দিন আবার লোকটা আসার পরে বাবা জিজ্ঞেস করছিল কে তুমি, বলে যে আমি এই, বলে যে আচ্ছা ঠিক আছে তো এই কাজটা কোথায় কি হবে, বলে যে অমুক জায়গায় হবে ঠিক আছে। ওই মহিলাটা ওখানে থাকতো, আমার ভিতরে কেমন শয়তানি থাকতো আর কি, যে কি জানি করে ওখানে, জিনটাকে আমি সরাসরি দেখবো একদম মুখ টুক দেখবো কেমন হয় জিন। পরে আমি ওটার ভিতরে যেই না ঢুকতে যাবো এই মাত্র উনি আমাকে এত জোরে একটা চড় দিলেন যে আমি একবারে সেন্সলেস, এক চড়ে এত জোরে চড় আমি জীবনে খাই নাই বাবারে। পরে আমি এখানে সেন্সলেস হয়ে পড়ে রইলাম, আমি আর কিচ্ছু জানি না। সকালবেলা আমি উঠে জিজ্ঞেস করলাম যে আপনি যে আমাকে রাত্রে এত জোরে মারলেন, এখন আবার আমাকে ভাত খাইছে কিনা এগুলি জিজ্ঞেস করতেছেন কেন, বলে যে কই আমি তোকে মারলাম, আমি বলি এরকম মারছেন আপনি, বলে যে না এটা এরকম ঘটনা, ওই সময় কেউ কিছু থাকতে হয় না, ওটা অন্যরকম ঘটনা, তুই বুঝবি না ছোট মানুষ। পরে ওই দিনও গেল, যাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে আমি একদিন দেখবই ভূত কীরকম আসে কীরকম করে। পরে হচ্ছে উনি আজকে আবার সালাম দেবেন, অনেকক্ষণ সুরা কালাম পড়তেছেন এটে ওটা পড়তেছেন, বাট আজকে আর দিন আসছে না, ওনার গলার স্বরে পাল্টাচ্ছে না আজকে আর দিন আসছে না। পরে অনেক কিছু হয়ে যাওয়ার পর উনি বললেন যে ঠিক আছে আজকে তো আসবে না, আপনারা সবাই চলে যান, আপনারা অমুক দিন আসেন। বেসিক্যালি উনি শনিবার এবং মঙ্গলবার এই কাজগুলো করতেন। পরে উনি আমাদের খাটের উপর সুন্দর করে শুয়ে রয়েছেন, আমি তো আর জানি না, সন্ধ্যার সময় সন্ধ্যার একটু পরে আমি এসে ওনাকে বলবো যে ভাত দেন, যে না ওনাকে ভাত দিব বলবো, উনি আমার দিকে ফিরলেন, দেখলাম যে চেহারাটা আর উনি নাই, এত বিগত চেহারা, এত বিকট চেহারা যে আমি প্রথমে ভাবতে পারিনি যে এটা কি, ভাবলাম হয়তো কোনো কিছু মুখে লাগাইছে নাকি। এরপরে আবার যখন ওনাকে ধাক্কা দিলাম উনি আমার দিকে তাকিয়ে এমন জোরে একটা চিৎকার দিল, চিৎকারের সাথে আমি আমার বাবাকে গিয়ে জড়াই ধরলাম, বাবা পাশের রুমে থাকতো তো আমি ওই রুমে এক দৌড়ে গিয়ে চলে গিয়ে বাবাকে জড়াই দিলাম। বাবা বলল কি হয়েছে কি হয়েছে, পরে আমি বলি যে খালা কি করছে আপনি দেখেন খালার চেহারা কেমন হয়ে গেছে, বলে এসে বাবা দেখবে খালার কি হয়েছে, দেখে যে খালা এখানে নেই। তো কোথায় গেছে, উনি তখন আমাদের বাড়ির বাইরে চলে গেছেন, এই অল্প সময়ের মধ্যে উনি বাড়ির বাইরে কি করে গেল আর কি
সম্ভব
এটা আমি বুঝতে পারিনি। পরে খালা এসে বলতেছে কো আমি তো ঘরে ছিলাম না, আমি বলি আপনি ছিলেন এখানে এতক্ষণ আমার সাথে কথা বললেন ওইদিকে ফিরলেন, আমি আপনাকে খাবারের কথা জিজ্ঞেস করবো আর আপনার চেয়ার অফিস চেঞ্জ হয়ে গেল, বলছেন আমি এতক্ষণ ঘরে ছিলাম না, তুমি কি দেখছো না দেখছো। পরে আমাকে দা আর কি লোহার দা ওটার আগায় করে একটু লবণ খাওয়ানো হলো, পরে আমি লবণটা খেলাম, আমার আর কেমন জানি মনে হলো যে না এই মহিলা সুবিধার মানুষ না, এই তো সবসময় রূপ চেঞ্জ করে কেমন জানি। পরে আমি এটা মনে মনে রাখলাম যে মহিলা আমার সাথে মিথ্যা বলেনি তো আবার, আর কিভাবে সম্ভব নেই এক মুহূর্তে এরকম চলে যায়। তো আমার এইসব জিনিসগুলো আমি একদম মনে মনে রাখছিলাম, না বাবাকে বুঝতে দিচ্ছি না মহিলাকে না ফ্যামিলির অন্য কাউকে। পরে আরেকদিন এরকম উনি ভূতের সালান দেবেন, সালান টালান দেওয়া শেষ আজকে হচ্ছে উনি একজন মানুষকে গোসল টোসল করাবেন রোগ মুক্তির জন্য। তো গোসল করানোর পরে ওনার অনেকগুলো ধূপ এই সেই এগুলো জ্বালানো হলো, মহিলা যাকে গোসল করাবে তাকে মধ্যখানে রাখানো হলো, আর তার চতুর্পাশে হচ্ছে এরকম ধূপ টুপ জ্বালিয়ে গন্ধটন্ড দিচ্ছে, গন্ধটন্ড দেওয়ার পরে ওই মহিলা একটু পরে দুই কলস পানি দিয়ে ওকে গোসল করালো, কাপড় চোপড় চেঞ্জ করালো, নতুন কাপড় পরালো সাদা রঙের, পরিয়ে বসালো, বসানোর পর উনি আবার আসনে বসলেন। এবার হচ্ছে আমি বলবো হচ্ছে কি কিভাবে এটা করে, আজকে আমি এটা দেখবই মহিলা আমাকে এরকম করে কেন সবসময়, হয়তো বা আমাকে ভয় দেখাচ্ছে আমি যাতে এটা না দেখি না দেখি বা পাশাপাশি না থাকি। এবার আজকে যে না আমি ওখানে দেখতে যাবো, এখন দেখি যে আজকে আর উনি নেই ওখানে, একদম জায়গাটা একদম ফ্রি, বাট কথা শোনা যাচ্ছে। পরে আমি বলি এগুলো কিভাবে সম্ভব, একবারে মানুষটা নাই নাকি পর্দার উপাশে। পরে আমাকে আর কেউ যেতে দিল না ওখানে, যে যাস না এটা সমস্যা হবে, পরে আমি আর গেলাম না। এই ঘটনাটা হচ্ছে আমার একটা পর্যায়ে, এর আগে কিন্তু আমার ওই যে ছোটবেলার ঘটনাগুলো ঘটছিল আর এরপর থেকে আমার সাথে কন্টিনিউ ওই ওই সব ঘটনা ঘটতো। এই জিনিসটা আমি দেখার পরে এটা কেন দেখতে গেলাম, পরে বাবা বলতো আর কি যে এত সাহস কেন দেখাতে গেলে, এখন এগুলো সারা জীবন তোমার সাথে ঘটবে
এবং এখন পর্যন্ত আমার সাথে ঘটছে,
এখন পর্যন্ত আমার সাথে ঘটছে বলতে আমি এখনো যদি বাসায় একা থাকি আমার কেউ এসে আমাকে ধরে আমার একদম।
আপনার কি এটা মনে হয় নাকি আবার সত্যি কিছু? সেটা
সত্যি একদম আমার নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে যেতে লাগে।
ওকে, তো সেই ঘটনাটাই আমরা যাবো। দ্যাটস ওয়াই আসলে আমরা সবসময় যেটা বলি যে কিছু কিছু ব্যাপার হয়তো বা এক্সপেরিয়েন্স করতে যাওয়াটাও ঠিক না, অনেকেই মনে করেন যে না আমি আসলে ফেস করতে চাই এই ব্যাপার স্যাপারগুলো, ব্ল্যাক ম্যাজিক কীভাবে করে বা এই ধরনের অ্যাক্টিভিটির সাথে যারা আসলে জড়িত সেই ঘটনাগুলো কীভাবে হয় সেটা দেখার জন্য যাদের প্রচণ্ড রকম আগ্রহ, আমার মনে হয় যেটা এর আগেও আমরা প্রচণ্ড অনেকবার বলেছি এই ব্যাপার স্যাপারগুলো থেকে যত বেশি দূরে আপনি থাকবেন তত বেশি মনে হয় আপনি সেফ। যাই হোক, চলছে ভূত স্টুডিও, এভাবে এভাবে করে চলবে ঠিক রাত একটা পর্যন্ত। ভিন্ন রকমের কিছু ঘটনা আজকে আমরা শুনছিলাম, এবং ভিন্ন রকমের কিছু ঘটনাই সবসময় আমরা শোনাই, এবং এই মুহূর্তে আমরা ফারজানা এবং অর্ণবের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনা, অলৌকিক কিছু ঘটনা আমরা শুনছি। দীপু বলছেন স্টোরিটা সুন্দর ছিল, বেশ। আলী হোসেন বলছেন তেজগাঁও থেকে ভালো লাগছে, নিউ লিসেনার। ওকে, তাহলে আরেকটাবার বলি, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এই আয়োজনটা হয়ে থাকে, যার নাম ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ঝালচানা চর্যা, প্রাণের সাহস যোগায়। তো অপূর্ব আছি এবং থাকবো রাত একটা পর্যন্ত। ভূতুরে কিছু গল্প, ভূতুরে কিছু ঘটনা, যে ঘটনাগুলো হয়তো বা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 20-25 কিংবা এমনও হয়েছে যে দুই যুগ আগেরও কিছু ঘটনা আমরা ভূত স্টুডিওতে শুনেছি। তো এমনটা আপনার ক্ষেত্রেও হতে পারে, এমন কিছু ঘটনা আপনি জানেন যেই ঘটনাগুলো হয়তো বেশ পুরনো, আপনার দাদু কিংবা নানুর কাছ থেকে আপনি শুনেছেন, কিংবা বন্ধু বান্ধব বা কোনো একটা জায়গায় ঘুরতে যাবার পর আপনার একটা অদ্ভুত রকম এক্সপেরিয়েন্স হয়েছে বা সেখান থেকে আপনি জেনেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি লাইভে এসে শেয়ার করতে পারেন। বা তার জন্য রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট, RBS, তারপর নাম, তারপর লোকেশন, আর তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠিয়ে দেবেন 6969 নম্বরে। আছেন অনেকে, যেমনটা মারুফ লিখেছেন জুরাইন থেকে লাইট অফ করে শুনছি, তনজিম বলছেন ঢাকা থেকে ভেরি নাইস স্টোরি, মাহিয়া বলছেন সাভার থেকে তিনি আছেন, শুক্তি SMS করেছেন তিনি আছেন এই মুহূর্তে ধানমন্ডি থেকে, আলামিন বলছেন গ্যান্ডারিয়া থেকে তিনি শুনছেন, আর এদিকে প্রিন্স SMS করেছেন মহাকালী থেকে, তার গ্র্যান্ড মমকে নিয়ে তিনি শুনছেন এবং ভালো লাগে। আর জুয়েল ভাই আছেন নাসিরনগর থেকে, ঘটনাগুলো দারুণ লাগছে। ওকে, তো দারুণ আরও কিছু ঘটনা আছে যেই ঘটনাগুলো আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করবো। পার্থ সরকার টঙ্গী থেকে বলছেন, ভাই আমি এবং আমার ছোট ভাই প্রান্ত তোমাকে শুনছি। রাফি বলছেন তিনি আছেন উত্তরা থেকে, আর মেহেদি বলছেন কেরানীগঞ্জ থেকে তিনি আছেন, ভয় পাচ্ছেন, তার ভয় লাগছে। তো ভয় যেহেতু লাগছে, আপনারা ট্রাই করতে পারেন প্রাণ ঝালচানা শুনে, এবং একসাথে বসে ফ্যামিলি মেম্বাররা মিলে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। তারা টেক্সট করলেও ধন্যবাদ, না করলেও ধন্যবাদ, বাট ভালো লাগে যখন আপনারা লেখেন যে মাকে নিয়ে শুনছেন বা বাবাকে নিয়ে শুনছেন বা একসাথে সব কলিগরা মিলে শুনছেন কাজ করতে করতে, তখন আমাদের কাছে ভালো লাগে। এবং এই যে মানুষগুলো কাজ শেষ করে আসলে বৃহস্পতিবার, এই যে ফারজানা আবু যিনি আছেন একজন টিচার, তার আসলে ঘুমোতে যাওয়ার কথা, বাট আসলে আপনাদের কাছে ঘটনাগুলো শেয়ার করার জন্য তিনি এই মুহূর্তে লাইভে। তো অ্যাটলিস্ট তাকে ইন্সপায়ার করার জন্য হলেও ফিডব্যাকটা পাঠানো খুব বেশি ইম্পর্টেন্ট। মায়ানুদ্দিন ভাই তিনি আছেন, বলছেন SMS দিব না, SMS তো বড় না। মায়ানুদ্দিন ভাই তাহলে আমি কী করছিলাম? এই যে অভিমান, এই অভিমানগুলো আসলে একটু কমাতে হবে। আর প্রাপ্ত SMS করেছেন, তিনি আছেন খিলকে থেকে, জান্নাত বলছেন তিনি আছেন, আর আচ্ছা জান্নাত আবু বকর মেহেদি রিমা তারা একসাথে মিলে শুনছেন এমন যা জানিয়েছেন। আর SMS করছেন আচ্ছা ওয়াহিদা, আর বলছেন ভালো লাগছে, আজকের রাতটা বেশ ভালো যাবে, থ্যাংক ইউ সো মাচ। তো ফেসবুকে ঝটপট করে জয়েন করতে পারেন, নেক্সট উইকে যখন আবারও ফিরবো তখন আপনাদের ফেসবুকের কমেন্টসগুলো পড়বো। facebook.com/jagofm এটা হচ্ছে আমাদের একমাত্র পেজ, একই সাথে facebook.com/apurbo.fm দুটো পেজের মাধ্যমে আপনি থাকবেন কানেক্টেড। আপনাদের পাঠানো কমেন্টস, আপনাদের ইনবক্সের SMS-গুলো সবগুলো আমরা পড়বো, বাট তার আগে আরও একটা ঘটনা শুনবো, সেই ঘটনা থেকে যখন আমরা ফিরবো তখন আপনাদের পাঠানো SMS কিংবা কমেন্টগুলো পড়বো। তো যাচ্ছি আবারও ফজলাবুর কাছে, আপু নেক্সট কোন ঘটনাটা শুনছি আমরা?
ধন্যবাদ অপূর্ব ভাইকে আবারও, এবং সেই সাথে সকল লিসেনার্সকে একটি ঘটনা শেয়ার করবো, এটা আমার জীবনের নয়। 2009 আমি যখন লন্ডনে লেখাপড়া করার জন্য যাই, সেখানে আমার ইরিট্রিয়ার একটা মেয়ে রুথ, ওর সাথে আমার পরিচয় হয়েছিল। রুথ তার জীবনে একটা ঘটনা আমাদেরকে বলেছিল। রুথ যখন ইরিট্রিয়াতে থাকত তখন সেদিন তারা কলেজে পড়ত, সেদিন তার এক ফ্রেন্ডের জন্মদিন ছিল, কিন্তু খুব বৃষ্টি হওয়ার কারণে তারা আর বার্থডে পার্টিটা করতে পারেনি। কিন্তু একজন দুইজন করে তিন চারজন ফ্রেন্ড রুথদের বাসায় চলে আসলো এবং তারা জমি আড্ডা করছে, চিকেন খাচ্ছে এবং খুব মজা করে তারা তাদের যেই ইরিট্রিয়ায় ইথিওপিয়া অর্থাৎ আফ্রিকান যে ফুডগুলো, ওগুলো তারা ঘরেই প্রিপেয়ার করেছে এবং সেটা খাচ্ছিল, খুব মজা করছিল। তখন রাত প্রায় 11টার বেশি হবে, কেউ একজন কলিং বেল বাজালো। তো তাদের এক বন্ধু উঠে গিয়ে দরজা খুললো, দেখলো যে কেউ নেই, একটা অন্যরকম আবহাওয়ার সৃষ্টি হলো। তখন তারা আবারও ঘরের ভিতর আড্ডা শুরু করলো, 4-5 মিনিট পরে আবারও বেলের শব্দ। তখন তারা সবাই মিলে দরজাটা খুললো, দেখলো যে ফ্রেন্ডের বার্থডে ছিল সে চলে এসেছে, তারা খুব খুশি, অনেক মজা করে তারা বসলো। কিন্তু কোনো একটা কারণে সেই ফ্রেন্ডটা বড় একটা জ্যাকেট দিয়ে মুখটা ঢেকে রেখেছে, এবং যে ক্যাপটা সে পরেছিল ছেলেটা, তার নাম জন, সেই ছেলেটা ওই ক্যাপটা দিয়ে মুখের বেশিরভাগ অংশ ঢেকে রেখেছে এবং বড় জ্যাকেটটা দিয়ে বডি খুব প্রপারলি কভার করে রেখেছে। তো এটা নিয়ে ফ্রেন্ডরা কিছু মাইন্ড করলো না, কারণ শীতকাল চলছিল। তো ওরা খাবার খাচ্ছে একসাথে, কিন্তু দেখলো যে বন্ধুটা খুব বেশি একটা জন ওদের সাথে ফ্রি হতে পারছে না, একটু দূরে দূরে, একটু মন খারাপ। যে জন সবসময় হুটুপুটি করে, মজা করে, ইভেন তার বার্থডে, সে কোনোভাবেই তাদের সাথে এনজয় করতে পারছে না, ফ্রি হতে পারছে না। এবং ঘরের ভিতরে একটা অন্যরকম আবহাওয়া, যেন একটু খুটখুট আওয়াজ, খুটখাট আওয়াজ, আবার ঠান্ডা পরিবেশ, কম সর সর আওয়াজ, রুদ যেভাবে আমাকে বলেছিল। তো 12টা বাজার আগেই সেই ফ্রেন্ড কেক কেটে সবাইকে খাইয়ে দিল, কিন্তু সে খেল না। এবং সেই টোটাল রুতের বাসায় সে যতক্ষণ ছিল জন কিছুই খায়নি, সে সবাইকে কেক কেটে খাইয়ে দিল। এবং বিদায় নেওয়ার আগে জন একটু কেঁদেও দিল, বললো যে যাচ্ছি বন্ধু, হয়তো আর দেখা নাও হতে পারে। তো ওরা সবাই একটু ফান করে ওকে বিদায় দিয়ে দিল। ওরা আবার একটু সিনেমা দেখবে, যেহেতু এটা ফ্রাইডে নাইট ছিল, ওদের ওখানে বন্ধ, ওরা সিনেমা দেখবে বন্ধুরা মিলে। তখনই ওই জনের বাবা ফোন দিয়েছে রুতের মোবাইলে, খুব কান্না করছিল নাকি জনের বাবা, বলছে যে একটা তো দুর্ঘটনা ঘটে গেছে। বললো কী হয়েছে আঙ্কেল? বললো যে আজ সন্ধ্যাবেলা রোড অ্যাক্সিডেন্টে তো জন মারা গিয়েছে। জনের গাড়িতে একটি কেক ছিল, যে কেকটা তোমাদেরকে নিয়ে খাবে বলে সে রেখেছিল। আসলে আমি জানি না যে কেমন হয় যে যেই লোকটা সন্ধ্যাবেলা মারা যায়, রাতের বেলা 12টা বাজার আগে সে বন্ধুদের সাথে সে উইশ করে চলে যায়।
সেই কেকটাই নিয়ে এসেছিল,
একটা কেক নিয়ে এসেছিল।
অদ্ভুত আসলে এই ঘটনাটা শোনার পর, মানে ফিলিংসটা আমার যেরকম, আই হোপ যে সেম ফিলিংস প্রত্যেকেরই। বিকজ একটা মানুষ বিকালবেলা অ্যাক্সিডেন্ট করে, সে কীভাবে আবার তার বেস্ট ফ্রেন্ডকে উইশ করতে চায় যায় বার্থডে সেলিব্রেশনে। যেটা বলছিলাম এবং যেটা আমরা সবসময় বলি, যে কিছু কিছু প্রশ্নের হয়তো বা কোনো স্পেসিফিক উত্তর আমরা পাই না এবং হয়তো বা কখনো পাবও না। এনিওয়েজ, এভাবে করেই চলছে ভূত স্টুডিও। আর ভূত স্টুডিও মানে হচ্ছে ব্রত্যু বাই প্রাণ ছালতেনা চর্যা, প্রাণী সাহস যোগায়। লন্ডনের একটা ঘটনা আমরা শুনছিলাম, ফরজানা যিনি আছেন আজকে তার ফ্রেন্ডের কাছ থেকে শোনা একটা ঘটনা। তো ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলতে পারেন 6969 নাম্বারে অথবা facebook.com/jagofm এই পেজের মাধ্যমে। অডিও লাইভ চলছে এবং অডিও লাইভ চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা আসলে রাত একটা বাজছে, ততক্ষণ পর্যন্তই চলবে। এবং অনেকেই আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু SMS পড়তে চাই, যেমন তার রেবা SMS করছেন, তিনি আছেন মিরপুর থেকে। হুমায়রা বলছেন ঢাকা থেকে, ভালো লাগলো। জুয়েল লিখেছেন তিনি শুনছেন এই মুহূর্তে, ভালো লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছি, আচ্ছা ফারিন আছেন আমাদের সাথে, SMS করেছেন। আচ্ছা ধ্রুব SMS করেছেন, তিনি যেটা বলছেন আজকে আমার জন্মদিন এবং শুনছি আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ ধ্রুব ভাই এবং হ্যাপি বার্থডে। আর এদিকে হিমু SMS করেছেন, জিসান বলছেন SMS দিয়ে আসলে খুব একটা লাভ হয়, SMS পড়েন না, বাট ভেরি নাইস স্টোরি। আসলে জিসান ভাই আমরা আসলে টেক্সটটা পড়ি, আপনি টেক্সট নাম্বার 2 আপনার এই নাম্বার থেকে আমি দেখতে পাচ্ছি, এবং ধন্যবাদ আপনাকে SMS এর জন্য। মুনিয়া লিখেছেন নারায়ণগঞ্জ থেকে তিনি আছেন, জান্নাত লিখেছেন রামপুর থেকে তিনি শুনছেন, শামীম মিরপুর থেকে আছেন, আলামিন লিখেছেন লালবাগ থেকে তিনি শুনছেন এই মুহূর্তে, আরমান বলছেন সোনারগাঁও থেকে, মারিয়া বলছেন, মারিয়া উত্তরা বলছেন কেমন আছো ভাইয়া, ভীষণ ভালো এবং ভীষণ ভালো থাকার চেষ্টা করছি। একটু আগে যে ঘটনাটা শুনছিলাম, ভেরি স্যাড এন্ডিংটা, বাট দ্য থিং ইজ আমার কোশ্চেনটা আসলে আমার আপনার সবার কোশ্চেন একটা জায়গাতেই, তাহলে ওই রোজ যে ফ্রেন্ডটা ওর বাসায় তাহলে গেল কে, কিভাবে গেল, এটাই আসলে কোশ্চেন। এবং মণি লিখেছেন মিরপুর থেকে, মণি ভাই থ্যাংক ইউ সো মাচ মণি ভাই, এবং শুনতে থাকেন আপনি এইভাবে করেই। আর শাহিন বলছেন তিনিও আছেন, সাইবা লিখেছেন রামপুরে থেকে, ফরজানাপুর লাস্ট স্টোরিটা জোশ ছিল, থ্যাংক ইউ। আর SMS করেছেন সানা, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগছে। ইভান আছেন আমাদের সাথে, লাকি বলছেন টঙ্গী থেকে শুনছি গল্পগুলো, বেশ ভালো লাগছে। তো ভালো মন্দ সবগুলো আপনাদের ফিডব্যাকটা আমরা চাই facebook.com/jagofm এবং একসাথে facebook.com/apurbo.fm দুটো পেজের মাধ্যমে অডিও লাইভ চলছে। সো অডিও লাইভে যারা যারা কমেন্ট করছেন তাদের কমেন্টসগুলো একটু পড়তে চাই।
দেখা যাক এখানটায় এই মুহূর্তে কারা কারা আছেন। যেমনটা ফয়সাল সজীব বলছেন ভেরি নাইস, মির্জাপুর টাঙ্গাইল থেকে আফনান বলছেন তিনি শুনছেন, আরাফাত তিনি আছেন উত্তরা থেকে। তো ঢাকা সহ ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় যারা যারা শুনছেন তাদেরকে যেটা বলতে চাই, আগামী পর্বে চাইলে আপনিও পার্টিসিপেট করতে পারেন, নাম্বারটা 6969 RBS। যদি লাইভে আসতে চান, স্টুডিওতে আসতে চান আগামী পর্বে, তার জন্য রেজিস্ট্রেশন করতে পারলে লিখতে হবে RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশন এবং পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে। অহনা SMS করেছেন তিনি, SMS করেছেন মৃদুল, ধানমন্ডি থেকে লিয়াকত বলছেন ভূত স্টুডিও আমার মোস্ট ফেভারিট রেডিও শো, থ্যাংক ইউ সো মাচ। আসাদুল ইসলাম তিনি আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, এদিকে ফেসবুকে ফরহাদ আছেন, অপূর্ব চন্দ্র তিনি আছেন আমাদের সাথে, হৃদয় আছেন আমাদের সাথে কানেক্টেড, তন্ময় খান তিনি শুনছেন বাসাবো থেকে, মালয়েশিয়া থেকে ফিরোজ আহমেদ তিনি শুনছেন, এবং আরও অনেকেই রয়েছেন ঢাকা মহাখালী থেকে অপূর্ব, এদিকে আমিনুল হাসান আমাদের সাথে, মোহাম্মদ আলী তিনি আছেন সিঙ্গাপুর থেকে। সেরকমটা করে কখনো কেউ ফরিদপুর আবার কেউ সিঙ্গাপুর, এক একটা সময় এক একটা জায়গায়, বাট ভূত স্টুডিওটা কিন্তু চলছে এবং ভূত স্টুডিওটা এভাবে করে চলবে রাত একটা পর্যন্ত নির্ধারিত যে সময় সেই সময় অবধি। বাট বেশি বেশি করে পোস্টটাকে শেয়ার করতে হবে, এবং ফেসবুকে যেহেতু চলছে অডিও লাইভ, অডিও লাইভটাকে যদি ভালোবেসে থাকেন ভূত স্টুডিও সেক্ষেত্রে শুধুমাত্র শেয়ার করবেন, এবং মোসিম বর্ডলি কমেন্ট করতে ভুলবেন না। এনিওয়েজ আমরা যাবো আবার অনুপ ভাইয়ের কাছে। অনুপ ভাই নেক্সট কোন ঘটনাটা শুনছি আমরা?
জি সবাইকে ধন্যবাদ, লিসেনারদেরকেও ধন্যবাদ, আপনাকেও। আর এবার বলবো হচ্ছে আমার বোনের কাছ থেকে শোনা একটা গল্প।
কতদিন আগের ঘটেছে ঘটনাটা?
সেটাও বেশ আগের, মোটামুটি 10 বছর আগের। আমাদের বাড়ির সাথে একটা রাস্তার মতো, চিকন রাস্তার মতো গেছে, এটা পানি টানি যায় আর কি, এটা ড্রেনের মতো, বাট সময়ের পরিবর্তনে এটা একটু পুড়ে যাওয়াতে, চতুর্দিক থেকে মাটি এসে এটা ভরাট হয়ে যাওয়াতে এটা একটু রাস্তার মতো, এই ঘরে ও ঘরে যেতে এই রাস্তাটা ইউজ করে মানুষে। তো এটা দিয়ে যাওয়ার যে শেষ সীমানা ওখানে একটা বড় করে যাচ্ছিল, খুব বড় এবং পুরনো। ওটা গাছটা আমিও ছোটবেলায় দেখেছি, বাট একটা সময় পর ওটা যাদের ছিল তারা কেটে ফেলেছে, এটা তাদের হয়ে গেছে। তো পরে ওই ঘটনা ওখানে হচ্ছে অনেকগুলো আদারওয়াইজ কিছু থাকতো আর কি, জিম টাইপের কিছু, তো ওরা এই ছোট্ট রাস্তাটা দিয়ে যাতায়াত করতো মাঝে মাঝে। তো বাবা প্রায়ই খুব রাত করে ফিরতেন, তো মা একদিন হচ্ছে বাবাকে ভাত দেবেন কলে পানি আনতে গেছে, পানি আনতে গিয়ে দেখে যে একজন মহিলা, খুব বেশি বয়স না, অল্প বয়সী, একটা ছোট্ট বাচ্চা কুলে করে যাচ্ছে, এমন সুন্দর কান্নাকাটি করতে করতে মায়ের খুব মায়া হলো যে মহিলাটা কোথায় যাচ্ছে, এমন কান্না করতেছে, কোনো আওয়াজ নেই এটা সারা, শুধু ঘুঙ্গানো
ঘুঙ্গানো যেটা,
এরকম করতে করতে অনেক দূর থেকে মৃদু শব্দটা আস্তে আস্তে বড় হলো, হতে হতে আবার এটা মিলিয়ে যাচ্ছে। পরে এরকম করে যাওয়ার পরে মহিলাটা সামনের দিকে খুব আগালো, মা জিনিসটা খেয়াল করলো যে কী এটা, কে এদিকে চলে গেলো, যেতে লেগে আর যাননি, ওনার মনে কিছু একটা খটকা লাগলো। তো এই গেল মায়ের সাথে ঘটাটা। তো এরই কিছু বছর পর আমার দুই বোন সেম ভাবে ওই কলেই ওই জায়গাটাতে ওনারা হাত মুখ ধুতে গেছে, পরে গিয়ে দেখে যে সেম আবার সেই একরকম একটা মহিলা যাচ্ছে, আবার এরকম কাঁদতে কাঁদতে গুঁ গুঁ করে কাঁদতে কাঁদতে ওদিকে যাচ্ছে। তো ওনারা আবার এই জিনিসটা দেখে মায়ের কথাটা মনে পড়ে ওনারা চলে এলো। তো পরে কিছুদিন পরেই ওই করই গাছটা কেটে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কারণে যে করই গাছে কি কি থাকে সব অদ্ভুত জিনিস। পরে আমাদের বাড়িতেই আরেকটা জায়গা ছিল, ওখানে খুব আমাদের একটা সেগুন গাছ ছিল, তো আমার বড় দুই ভাই মিলে ওই সেগুন গাছটা কেটে দিল, যেই নামাত্র একটা সেগুন গাছ কাটলো অমনি আমাদের বাড়ির একজন বুড়ো মহিলা, উনি আমার সম্পর্কে আমরা ভাবি বলি ওনাকে, ওনার উপরে দিনের আসর হলো, উনি একদম মরে যায়, মরে যাওয়া অবস্থায় চিৎকার চেঁচামেচি করতে করতে উনি একদম ঘুঙ্গাতে ঘুঙ্গাতে একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ওনার অস্থির অবস্থা। আমরা তো এদিক দিয়ে গাছ কাটছি গাছ কাটছি, পরে উনি ওই রকম অজ্ঞান হয়ে গেলেন আর ওনার কথাবার্তা বলা শুরু করে দিলেন, মুখ ফুটে গেল। তখন উনি বললেন যে আমরা এই গাছটা কেন কেটেছি, এই গাছে ওনারা থাকতেন, কেন আমরা গাছটা কেটেছি, গাছ কাটাতে ওনাদের এখন কোথায় থাকবে কি করবে, আমরা কি জানি না এই গাছে ওরা থাকে, কেন আমরা কেটেছি গাছটা, এবার কোথায় থাকবে ওনারা, এরকম করে এরকম কথা বলতেছিল। পরে আমার ভাইয়েরা বলল যে আমরা তো গাছটা প্রয়োজনে কেটেছি, আর গাছের মধ্যে যেরকম কিছু থাকতে পারে এটা তো আর আমরা খেয়াল করিনি। পরে ওই মহিলাটার খুবই খারাপ অবস্থা এবং উনি অনেক বকা ঝোকা শুরু করে দিছে ওই অবস্থাতে, বাট ওনার কোনো সেন্স ছিল না, উনি আলাদা সেন্সে চলে গেছেন। এক পর্যায়ে পরে আমার বড় ভাই বলল যে ঠিক আছে সমস্যা নেই, তোমরা আবার কই থাকবা, ওই জায়গাতে কেউ আর যাবে না, বলে দাও, বলে যে আমরা এখন থাকবো কই, সব গাছ কেটে ফেললি, করে গাছটাও কেটে ফেললি, সেগুন গাছটাও কেটে ফেললি, আবার আমরা থাকবো কই। আর যেখানে ছিলাম সেখানে বাড়িঘর করে ফেললি, এবার থাকবো কই? পর আমার ভাই বললো যে ঠিক আছে তোমরা যেখানে খুশি ভালো একটা জায়গা দেখে চলে যাও, তবে মানুষের আশেপাশে থেকো না, কারো ক্ষতি করো না। পরে বললো যে ক্ষতি করবো না মানে তোর ক্ষতি করবো, তোকে খাবো, তোকে মারবো, তোকে ধরবো। পরে ভাই বললো যে আমি তো কিছু করিনি। বলে যে করোনা তো কি হয়েছে, এটা তো তোমারও হাত ছিল। বলে যে না আমার হাত ছিল না, এটাতে আমার কোনো কিছু জানি না, আমরা কি জানি তোমরা এখানে থাকো এরকম কিছু। পরে অনেক বকাবাধ্য করে একটা সময় গিয়ে মহিলাটার জ্ঞান ফিরে, জ্ঞান ফেরার পরে উনি বলে যে এরকম এরকম আমার কি হয়েছে আমি তো কিচ্ছু জানি না, কিন্তু এই গাছটা বোধহয় কাটা উচিত হয়নি, এখন গাছটা কাটাতে এগুলো আজকে আমার ক্ষতি করলো, আরেকদিন আরেকজনের ক্ষতি করবে, এরকম করে তো বাড়িটাই দেখা যাবে যে অনিরাপদ হয়ে গেল। তো পরে ভাই যেহেতু এসব জানতো, কাজ কাজ টুকটাক জানতো, পরে ভাই এগুলো করে ওদেরকে শান্ত করে দিল, এখন আর কোনো সমস্যা হয় না,
এখন পর্যন্ত নর্মাল।
হ্যাঁ এখন একটু নর্মাল। এবং ওই বাড়িটা যার যেই মহিলাটার এরকম হলো, ওই মহিলাটার বাড়িটা ভাই বন্ধ করে দিল। ওই বন্ধ করে দেওয়ার সময় আমার সাথে একটা ঘটনা ঘটলো, আমার সাথে ঘটনাটা এরকম, বন্ধ করে দেওয়ার সময় আমি মধ্যখানে ছিলাম, ওখানে একটা জ্বালানো হলো, মোমবাতি টোমবাতি ওখানে জ্বালানো হলো, চার কোনা চারজন মানুষ আজান দিচ্ছিল আর মধ্যখানে আমি এগুলো নিয়ে দাঁড়ায় আছি। তো আমাকে কে আমার কি হলো না হলো আমি জানি না, হঠাৎ করে দেখলাম যে আমার একজন ভাগ্নি এসে আমাকে ধরলো, ধরে ফেললো। এরপরে ভাই বললো যে এসব জায়গায় খুব সাবধানে থাকতে হয়, যখন কাউকে কিছু করতে পারছে না তখন তুই এখানে ছিলি, দুর্বল ছিলি, তোকে ওরা আঘাত করার চেষ্টা করেছিল, সেজন্য এটা নিয়ে আসা হলো। এরপর থেকে আর কারো কোনো ঘটনা ঘটেনি, সবাই এখন ভালোই, বেশ আল্লাহ ভালোই রাখছে সবাইকে।
আরেকটা এক্সপিরিয়েন্স আমরা শুনলাম এবং শুনছেন আপনি সবসময় জাগরণ 94.4 চলছে। ইন দ্য মিন টাইম ভূত স্টুডিও ব্রট বাই প্রাণ হেলথ এন্ড আচুর্য প্রাণী সহজ যোগায় চানাচুরের স্পাইসি মশলার মারদাঙ্গা একটা মাছ প্যাকিং না হবে। হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম প্রাণ ঝালতে আনাচুর যা প্রাণে সাহস যোগায়। তো প্রাণের সাহস নিয়ে আপনি থাকছেন আমাদের সাথে রাত একটা পর্যন্ত, ঘড়িতে সময়টা বলছে আমাকে ঠিক রাত 11:10 এবং আরও অনেকটা সময় আছি আমরা আপনাদের সাথে রাত একটা পর্যন্ত, আরও অনেকগুলো গল্প, আরও অনেকগুলো ঘটনা। যেই ঘটনাগুলো আমার সামনে যে মানুষ দুজন বসে আছেন এরা নিজেরা ফেস করেছেন, হয়তো বা কিছু কিছু ঘটনা শুনবো যে ঘটনাগুলো তারা নিজেরা ফেস করেননি, বাট কোনো না কোনো মাধ্যমে কিছু ঘটনা তারা জেনেছেন। ঠিক একইভাবে নেক্সট উইকে যদি আপনি আসতে চান, মোবাইল ফোনের মেসেজ অপশানে যাবেন, যে টাইপ করবেন RBS, তারপর নাম আর তারপর আপনার লোকেশন এবং প্রফেশন, আর পাঠিয়ে দেবেন 696 এর নাম্বারে। RBS তারপর নাম তারপর লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে। কিছু SMS পড়বো আমরা এবং ফেসবুকের কমেন্টসগুলো পড়বো, দেখা যাক কে কে বা কারা কারা আছেন এই মুহূর্তে। মাহিয়া বলছেন সাভার থেকে, নাইস স্টোরি বিবারিয়া থেকে, তুর্য বলছেন আচ্ছা আর কারা কারা আছেন, দীপু বলছেন নাইস স্টোরি, সোহেল বলছেন নাসিরনগর থেকে তিনি আছেন, অ্যাডভান্স ঈদ মোবারক জানিয়েছেন, ডেফিনেটলি ঈদের আগে লাস্ট আজকের ভূত স্টুডিও। এবং আলামিন তানভীর আছেন লালবাগ থেকে, তিনি সবসময় থাকেন জাগরণ এফএম এর সাথে, ধন্যবাদ আপনাকে। নুসরাত জাহান ফারিয়া তিনি বলছেন সোনারগাঁও থেকে, আই লাভ ভূত স্টুডিও। MD রাকিব বলছেন সাভার থেকে তিনি আছেন, মুনিয়া নারায়ণগঞ্জ থেকে ঘটনাগুলো ভালো লাগছে SMS করেছেন। তানজিদ শরীফ বলছেন তিনি আছেন আমাদের সাথে, আলভি খান তিনি শুনছেন এই মুহূর্তে হাতিঝিল থেকে, রাত্রি বলছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করো প্লিজ, এটা আসলে রাত্রি শোয়ার একটা পার্ট, এটা যদি অফ করে দিই সেক্ষেত্রে হয়তো বা আপনার ভালো লাগবে না। সাব্বেই বলছেন উত্তর থেকে ফরজানাপুর ঘটনাগুলো বেশ সরল, বেশ ভালো লাগছে। আর এদিকে বৃষ্টি বলছেন নারায়ণগঞ্জ থেকে তিনি আছেন এবং ভয় লাগছে তার কাছে। জিয়াউর রহমান তিনি আছেন উত্তরা থেকে, দীপু বলছেন তিনি আছেন, এরকম আরও অসংখ্য SMS এবং ফেসবুক কমেন্টস, সেগুলো আমরা নেব, বাট তার আগে ফরজানাপুর কাছে আমরা যাবো, তার নেক্সট ঘটনাটা আমরা শুনছি।
থ্যাংক ইউ অপূর্ব ভাইয়াকে এবং সেই সাথে 94.4 এর সকল লিসেনার্সকে ধন্যবাদ আবারও, জেগে জেগে গল্প শুনছেন তার জন্য কৃতজ্ঞতা। আমি 2009 থেকে 2013 পর্যন্ত লন্ডনে ছিলাম, লেখাপড়া শেষে আমি আবার বাংলাদেশে চলে আসি। তো 2011 আমরা টুটিং ব্রডওয়ে নামে একটি এলাকাতে থাকতাম, এটা লন্ডনের সাউথ ওয়েস্ট পার্টে। তো সেখানে আমরা কিছু ফ্রেন্ড মিলে আপনার অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়ে থাকতাম, তো পাশের রুমে ইন্ডিয়ান দুটো ছেলে থাকতো, একজনের নাম গরিশ আর একজনের নাম সামথিং থাপা, আমি ভুলে গেছি। তো গরিশ কাজ করতো আমাদের টুটিংয়ের কর্নারে, সাটনের একটু আগে একটা চিকেন চিপসের দোকান ছিল ওইখানে, ও পড়ালেখা শেষ করে ওইখানে অ্যাপার্টমেন্টে জব করতো। একদিন গরিষ্ঠ আমরা সবাই মিলে ধরলাম যে তুই কাজ শেষ করে পিৎজা নিয়ে বাসায় আসবি, পিৎজা নিয়ে না আসলে তোকে বাসায় ঢুকতে দিব না। তো বলো ঠিক আছে। তো সেদিন আস্তে আস্তে গড়ি সাধারণত রাত সাড়ে বারোটার পরেই আসতো, সব কাজ শেষ করে সব ক্লোজ করে আসতে হতো। তো সাড়ে বারোটা প্রায় একটা বাজে, গড়ি তখনও বাসায় আসেনি। আমরা সবাই খুবই চিন্তিত হয়ে পড়লাম, আমি আমার রুমমেট পাকিস্তানের একটা মেয়ে ছিল আরও আশেপাশে আরও স্টুডেন্টরা ছিল, তখন সবাই বললাম যে কী ব্যাপার গড়ি এখনও আসছে না। তখন আমরা সবাই মিলে ভাবছি যে কী ব্যাপার, একটার একটু আগে ছেলেটা খুব পরিমড়ি করে ছুটে আসলো এবং এসে ফ্লোরে শুয়ে পড়েছে। তখন তার মাথায় জল ঠেছে, ছেলেটার কথা নাম মনে পড়েছে, সুমিত থাপাল, কলকাতার ছিল সে। সে তখন গড়িশের মাথায় পানি ঢালছিল। তারপর সবাই মিলে ওকে খুবই নর্মাল করার চেষ্টা করলো, একটু কফি দিল। তখন তারপর সে আস্তে আস্তে উঠে বসলো, বসে বলল কী হয়েছে। তখন সে যেটা বর্ণনা করলো হিন্দি ভাষায় সেটা হচ্ছে যে ও যখন ওদিক থেকে হেঁটে আসছিল, আমাদের বাসার থেকে ওর কাজের ওই জায়গার মাঝখানে গরিঞ্জ পার্ক নামে একটা পার্ক আছে, যারা লন্ডনে থাকেন বা গিয়েছেন কখনো টুটিংয়ে দেখবেন যে বিশাল বড় পার্ক, গরিঞ্জ পার্ক আমাদের রমনা পার্কের মতো এত বড়। এটা ঠিক অপোজিটে একটা গ্রেভিয়ার্ড আছে, গরিঞ্জ পার্ক গ্রেভিয়ার্ড মানে খ্রিস্টানদের কবরস্থান। এই দুটোর মাঝখানে খুব সুন্দর রাস্তা, ওখান থেকে সে হেঁটে হেঁটে রাত্রেবেলা আসা, অতটুকু রাস্তায় বাস ইউজ করার কোনো প্রয়োজন হয় না। তো ওরকমই প্রতিদিনের মতো হেঁটে হেঁটে আসছিল। তো অবশ্যই খ্রিস্টানদের কবরস্থানে বেশ মূর্তি, বেশ স্ট্যাচু আমরা দেখতে পাই, বেশ পড়ি অ্যাঞ্জেল ওরা এগুলো বিশ্বাস করে এবং ওদের বিশ্বাস অনুযায়ী ওরা ওভাবে গ্রেভিয়ার্ড তৈরি করে। তো ও দেখলো একটা খুব সুন্দর একটা মেয়ে ওর পেছনে হেঁটে আসছে। তো প্রথমে ও বেশ ইয়াংস্ট এইজ, ওর তো ভাবলো কী ব্যাপার মেয়েটা আমাকে ফলো করছে নাকি, বলে একটু তাকালো। যখন মেয়েটাকে দেখলো তখন সে তখন পায়ের দিকে তাকালো, ওর কাছে মনে হলো যে পায়ের জায়গায় ঠিক পা নেই, ধোঁয়া, তার কাছে মনে হলো যে ধোঁয়া। ও আর দ্বিতীয়বার তাকানোর সাহস পায়নি, খুবই দ্রুত আসছে। ওর কাছে মনে হয়েছে যে ও যত তাড়াতাড়ি আসছে ওইটা তত তাড়াতাড়ি ওকে ফলো করছে। এভাবে হেঁটে আসতে ওই রাস্তাটা, ওই পার্কটা হেঁটে আসতে আমাদের বাসা পর্যন্ত প্রায় 15 মিনিট লাগে, কিন্তু ওর কাছে মনে হচ্ছিল যে বাসা অনেক দূরে এবং ও মানে ঘন্টার পর ঘন্টা হাঁটছে হাঁটছে আর ও মেয়েটা থেকে ফলোই করছে। তখন সে দৌড়ানো শুরু করলো এবং সে তার খেয়ালই করেনি যে তার পেছনে যেটা ছিল আসলে দৌড়াচ্ছিল না কী করছিল। একদম গভীর অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে এবং পার্ক এবং কবরস্থানে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। মাঝে মাঝে আমরা যখন ফ্রেন্ডরা কোনো কাজ না পেতাম, সন্ধ্যার পরে বসলে ওই পার্কে গা কেমন ভারী ভারী লাগতো, মনে হচ্ছে যে গাছের গোড়ায় কেউ বা কিছু কেমন যেন একটু লাগতো। আসলে পরিবেশটা একটু অন্যরকম ছিল। গরিশ যখন গরিশের চোখ উল্টে গিয়েছিল, আমি আসলে এখন গরিশের চেহারাটা আমি দেখতে পাচ্ছি, আমি দয়া করে ভালো থাকুক। তারপর এর ওর এই ঘটনাটা শোনার পরে যতদিনই আমরা গরিঞ্জ পার্ক পার হয়ে গিয়েছি কখনো তাকাইও নি, আশেপাশে তাকাইনি, সবসময় মনে হচ্ছে এই মনে হয় পা ছাড়া কেউ মনে হয় ফলো করছে। আসলে এখনো মনে হয় ভয় লাগছে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই টুটিংয়ে অনেক হত্যাকাণ্ড ঘটেছিল, যে কারণে পরিবেশটা এরকম খুব হেভি।
তো দেশের বাইরে আরেকটা ঘটনা আমরা শুনছিলাম, লন্ডনের একটা ঘটনা শুনছিলাম আমরা। ফয়সাল আপু যিনি আছেন তিনি তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলেন। সো এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো সেই কথাবার্তাগুলো লিখে ফেলতে পারেন আপনি 6969 নাম্বারে, যে স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারটাই, সেই নাম্বারটা হচ্ছে 6969। আর আছেন অনেকেই যেমনটা উষ্মিতা বলছিলেন, এতদিন জানতাম যে আচ্ছা গ্রেভিয়ার ক্লাব বা হচ্ছে কবরস্থান এই জায়গাগুলো অনেক বেশি সেফ, বাট এখানে যে কোনো কিছু ঘটতে পারে। ইট ডিপেন্ডস ঘটনাটা তো ডেফিনেটলি কবরস্থানের ভিতরে ঘটে নাই, বাইরে ঘটেছিল। ওকে, আর অনেকেই রয়েছেন যেমনটা শাহেদ বলছেন, গুলশান থেকে আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা হচ্ছে বাড্ডা লিঙ্ক রোড, প্রাণ আরএফএল সেন্টার, 14th floor। আছেন অনেকেই যেমনটা রাকিব বলছেন, তিনি শুনছেন এই মুহূর্তে, রাফেল বলছেন তিনি আছেন নারায়ণগঞ্জ থেকে, এসএমএস করছেন সুমি। ওকে, জুবাইর আছেন আমাদের সাথে মিরপুর 1 নম্বর থেকে, লিখেছেন মনি ভাই বলছেন ফরজানাপুর রকস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সাইফ হাসান বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে নরসিংদী থেকে, তার আচ্ছা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর অনেকে রয়েছেন, আফরিনা লিখেছেন আজকে, আচ্ছা ঈদের আগে লাস্ট শো, রাইট, ইফ আই এম নট রং, আজকে ঈদের আগে কি লাস্ট শো? ঈদের আগে আজকে লাস্ট শো, রাইট, ঈদের আগে লাস্ট শো আজকে, ঈদ যদি যেহেতু 22 তারিখ হচ্ছে, তো পরের দিন হচ্ছে 23 তারিখ, তো ঈদের আগে আজকেই লাস্ট শো। সময়টা আসলে বড্ড বেশি দ্রুত চলে যায়, আর সেই সময়টা যেভাবে দ্রুত চলে যায়, ঠিক এরকমটা দ্রুতভাবে যদি হুট করে আপনার সামনে দিয়ে কেউ চলে যায়, ভালো করে তাকিয়ে দেখলেন যে তার পায়ের চাকে আসলে পা নাই, ডেফিনেটলি খুব বেশি ভয় পাবেন, ভয় পাওয়াটাই স্বাভাবিক। রাফেল আছেন আমাদের সাথে, লিখেছেন মাসুদ ঠিক এরকম ভাবে ফেরজান আবু আজকে যেভাবে তার ফ্রেন্ডদের ঘটনাগুলো বলছেন, ঠিক সেম একইভাবে আপনিও চাইলে আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন, হতে পারে আপনার ফ্রেন্ডসদের কাছ থেকে শোনা, বাট তার জন্য করতে হবে রেজিস্ট্রেশন RBS, মোবাইল ফোনের রেজিস্ট্রেশনে যাবেন, যাবার পর লিখবেন RBS, তারপর নাম, তারপর লোকেশন, আর তারপর আপনার প্রফেশনটা লিখে যে নাম্বারটায় পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969 নাম্বারে। আর ফেসবুকের মাধ্যমে অনেকে শুনছেন, facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm, এই দুটো পেজের মাধ্যমে অনেকেই রয়েছেন। যেমনটা সামান্তা ইসলাম, তিনি বলছেন ঘটনাগুলো আজকে বেশ ভালো লাগছে এবং ভয় লাগার মতো কিছু ঘটনা আজকে আমরা শুনছি, ডেফিনেটলি আরও বেশ কিছু ঘটনা এখন পর্যন্ত বাকি আছে, তো সেই ঘটনাগুলো আপনি শুনবেন কোথায়? জাগো এফএম 94.4 এ, লিখতে পারেন সেই কথাবার্তাগুলো 6969 নাম্বারেও এবং facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm দুটো পেজের মাধ্যমে আপনি থাকবেন আমাদের সাথে। যেমনটা শিমুল তিনি শুনছেন এই মুহূর্তে, আকাশ বলছেন তিনি একা একা শুনছেন, রিয়ান বলছেন ভালো লাগে ভূত স্টুডিও, বিপ্লব সরকার তিনি বলছেন তার কাছে বেশ ভালো লাগছে, শুভ আছেন কুমিল্লা থেকে, এরকমটা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এক এক করে তাদের পাঠানো কমেন্টসগুলো করছেন এবং সেগুলো আমরা পড়বো, বাট ইন দ্য মিন টাইম অনুপ ভাইয়ের কাছে আমরা যাবো, তারপরে ঘটনাটা শুনবো। অনুপ ভাই কোন ঘটনাটা শুনবো এখন আমরা?
আমি বলছি, শুনুন আপনি, ধন্যবাদ জানা শুনছে তাদেরকেও আর আপনাকেও। ঘটনাটা আমার দুলা ভাই আমাকে বলেছেন, আমাকে না ফ্যামিলির সবাইকে বলেছেন, তো আমরা শুনেছি ওখান থেকে, আমি মনে করে আপনাদের এখানে শোনাচ্ছি। তখন যুদ্ধের সময় বাংলাদেশে 1971, আমাদের ওইদিকে খুব একটা বেশি যুদ্ধ হয়নি, বাট কিছু মুক্তিযোদ্ধা ছিল, তো ওরা অনেকে সংগঠিত হয়েছে, যুদ্ধ মুদ্ধ করেছে, আবার অনেক হচ্ছে ট্রেনিং করে আবার ব্যাকও আসছে, বা যেতে পারেনি, যুদ্ধ করতে পারেনি কোনো কারণে। আমাদের ওইদিকে একটা বড় জায়গা হচ্ছে, নাম হচ্ছে বাগমারা, তো ওই দিক থেকে অনেক রাতে একজন মুক্তিযোদ্ধা হেঁটে আসছিলেন, বাড়িতে যাবেন, আমাদের গ্রামে আসবেন, প্রায় 20-25 কিলোমিটার রাস্তা, তখন তো হাঁটা ছাড়া কোনো গতি নাই। রাত্রিবেলা উনি হাঁটছেন হাঁটছেন হাঁটতে হাঁটতে আসছেন, ওখান থেকে কিছুটা পথ আসার পরে একটা জায়গা পড়ে, ওদিকে হচ্ছে মরা মানুষ টানুষ, যুদ্ধের সময় অনেকগুলো মানুষ ফেলে টেলে দিছিল ওখানে, তো এই জায়গাটা দিয়ে উনি যখন অতিক্রম করছিলেন, তখন উনি অতিক্রম করার সময় উনি বুঝতে পারেননি এটা যে ওই জায়গা বা কিছু, একটা পর্যায়ে খেয়াল করলেন যে ওনার আশেপাশে পাশ দিয়ে খুব সুন্দরী একটা মেয়ে যাচ্ছে, বললেন যে বা এত রাতে এত সুন্দরী মেয়ে কোথা থেকে যাচ্ছে, একদম শাড়ি টাড়ি গ্রামে যেরকম করে কাপড় পরে এরকম করে কাপড় টাপড় পরে ওনার সাথে সাথে হাঁটছে, তো উনি ভাবলেন থাক মেয়ে মানুষ, হয়তো রাত্রে বিপদে পড়েছে, আমাকে দেখে হয়তো আমার সাথেই হাঁটছে। এরকম করে কিছুটা পথ গেলেন, আস্তে আস্তে যাচ্ছেন আর যাচ্ছেন, যাওয়ার পরে একটা পর্যায়ে দেখলেন যে না মেয়েটা তো ওনার সাথেই আসতেছেন, ওনার খুবই ভালো লাগতেছে, এবং উনি বলতেছেন উনি মেয়েটার সাথে যদি একটু কথা বলতে পারত, কথা বলার পর ওনার হয়তো একটু ভালো লাগতো, বা দুজন একসাথে হাঁটতে হাঁটতে কথা বলতেছে, জায়গাটাও পার করা হতো, রাস্তাটাও পার হতো, দুজনের ভালো লাগতো। একটা পর্যায়ে যাওয়ার পরে দেখলেন যে ওই মেয়েটার প্রতি ওনার একটা আসক্তি তৈরি হচ্ছে এত রাত্রে এক একটা মেয়ে, পরে উনি কি করলেন যে ঠিক আছে মেয়েটা একটু কাছাকাছি আমি যাই, মেয়েটা আসতেছে না তো কি হয়েছে। উনি যতই কাছে যাচ্ছেন ঠিক যতটুক দূরত্ব আগে উনি ছিলেন মেয়েটার, সেম দূরত্ব রয়ে যাচ্ছে, উনি যত কাছের দিকে যাচ্ছে ততই মনে হচ্ছে যে ওই 2 হাত দূরত্ব ওইটাই রয়ে গেল। উনি ভাবে কি রে এটা কিভাবে সম্ভব, মেয়েটা এরকম এরকম দূরে সরে যাচ্ছে কেন, হয়তো বা ভয় পাচ্ছে, আর ওইদিকে কই যাচ্ছে, মেয়েটা তো পড়ে যাবে রাস্তা থেকে। উনি আবার নিজে থেকে সরে গেলেন, এরকম সরে যেতে যেতে একটা সময় ওনার মনে হলো যে না কিরে মেয়েটা এরকম করছে কেন, উনি মেয়েটাকে যে না ধরতে যাবে দেখতে যাবে, এই দেখতে ওনার মেয়েটার সাথে যে না হাত দিল ওনার হাতটা একদম পুড়ে গেল, বর্ষ হয়ে গেল, এবং ওনার হাতের পাশাপাশি ওনার এই বাম অংশটাই বর্ষ হয়ে গেল ওই মানুষটার। উনি পরে অনেকদিন এই অবস্থায় ছিল, পরে মানুষ ওনাকে জিজ্ঞেস করেছিল আপনার কি হয়েছে, এই অবস্থা উনি রাস্তার পাশে পড়েছিলেন একটা লাউ খেতে, পরের দিন সকালবেলায় মানুষ ওনাকে দেখতে পেলো, খুঁজে বের করলো, পরে বললো যে আপনার এই অবস্থা, পরে উনি রাত্রের ঘটনাটা বললেন, এর কিছুদিন উনি বেঁচে ছিলেন খুব কষ্টমষ্ট করে, বাট 15-20 দিনের মধ্যে নিগত হন। এ ছিল দুলাভাইয়ের গুলা ঘটনাটা।
ভেরি স্যাড। এবং গল্পের শেষটা আসলে অনেকের হয়তো বা মুড অফ করে দিবে। এনিওয়েজ, চলছে কিন্তু এই মুহূর্তে ভূত স্টুডিও ব্রট্রি বাই প্রাণ ছালচানা চুরিয়া প্রাণে সাহস যোগায়। ঘুরিতে সময়টা বলছে আমাকে ঠিক রাত 11:23। আরও বেশ কিছু ঘটনা আমরা শুনব, বাট এর মধ্যে যেটা করবেন আগামী পর্বে, যদি আপনি আসতে চান এভাবে করে আপনার লাইফের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান, তার জন্য মোবাইল ফোনের মাঝে অপশনে যাবেন, যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, আর তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠাবেন যে এই নাম্বারে, নাম্বারটা 6969। এবং এই মুহূর্তে ঘটনাগুলো কেমন লাগছে, অনুভবের যে ঘটনাটা শুনছিলাম আমরা সেই ঘটনাটা কেমন লাগলো, চাইলে আপনার ফিডব্যাকটাও বলে ফেলতে পারবেন। নাম্বারটা 6969, JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, তারপর আপনার SMS এবং পাঠাবেন 6969 নাম্বারে। উস্মিতা বলছিলেন ভালো লাগে সবসময় ভূত স্টুডিও। আফ্রিদি বলছেন ঢাকা থেকে স্টোরি ভালো লাগলো। সিয়াম আছেন আমাদের সাথে, রাশেদ বলছেন ধানমন্ডি থেকে, রাকিব হাসান বলছেন তিনি আছেন আমাদের সাথে, যেমনটা আচ্ছা হিমু তিনিও শুনছেন এই মুহূর্তে, আরো অনেকেই রয়েছেন। বাট ইন দ্য মিন টাইম আমরা যেটা করবো, ফরজান আপুর কাছে যাবো, তার নেক্সট ঘটনাটা এখন আমরা শুনবো। কোন ঘটনাটা শুনছি আপু আমরা?
থ্যাংক ইউ অপু ভাইয়া, আবারও আপনাকে এবং সেই সাথে লিসেনার্স জেগে জেগে শুনছেন ভূত স্টুডিও। এখন আমি আমার আম্মুর ছোটবেলার একটা ঘটনা আপনাদের সাথে বলবো, শুনতে শুনতে মনে পড়ে গেল। আমাদের নানা বাড়ি হচ্ছে ফেনীর সোনাগাজীতে, আমার আম্মু ওখানেই জন্ম, এখানে বড় হয়েছেন। তো গ্রামের বাড়ি, আমার নানা বাড়ি তখন খুব ছোট্ট একটা পরিসরে ছিল, কিন্তু আশেপাশে জঙ্গল, পুকুর, এগুলোতে একেবারে অনেক বেশি জঞ্জালের মতো অবস্থা ছিল, মা যেভাবে আমাকে বর্ণনা দিয়েছেন। তো ছোটবেলায় আম্মু তখন খুব সম্ভবত 5 কিংবা 6 এরকম কোনো ক্লাসে পড়েন। আর আমার নানুর কথা একটু বলি, আমার নানুর নাম নূরজাহান বেগম, তিনি খুব সাহসী মহিলা। তখন গ্রামের বাড়িগুলোতে থাকার ঘর এক জায়গায় এবং ওয়াশরুম বেশ দূরে ছিল, এবং আমার নানু যত রাতে ঘুম ভাঙত ঠিক মতো ঘটি নিয়ে ওই ওয়াশরুমে যেতেন, কখনো অন্য কোথাও আমার নানু কখনো তার প্রাকৃতিক কর্ম সারতেন না, মানে এতই সাহসী ছিলেন। তো একদিন আমার নানু যখন ফিরে আসছিলেন ওয়াশরুম থেকে, তখন দেখলেন যে যে গরু যে খায় খড়, খড়ের গাদার কাছাকাছি একটা কিছু জ্বলছে, জল 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 করছে। আমরা এখন কিন্তু সবাই শুনে থাকি যে সাপের মণি, ব্যাঙের মণি, এগুলো নিয়ে সিনেমা হয়, আমরা হাসাহাসি করি, কিন্তু এটা আমার আম্মুর কাছ থেকে শোনা গল্প। এবং আমার নানু যখন আসছিলেন তখন দেখলেন যে ওই খড়ের গাদার মধ্যে কিছু একটা খুব উজ্জ্বলভাবে, খুব উজ্জ্বলভাবে এটা জ্বলছে। এবং আমার নানু তখন করলেন কি, একটা মাটির পাতিল নিয়ে ওটা ঢেকে দিলেন, ঢেকে তখন একটু দূরে চলে গেছেন। কথিত আছে যদি ওটো ব্যাঙের হয় বা সাপের হয় বা এমন কোনো প্রাণীর হয় তাহলে এটা কামড় দিতে পারে। তখন আমার নানু দূরে চলে গেলেন, আবার একটু পরে আবার আমার নানাকে নিয়ে উনি ওইখানে আসলেন, এসে দেখলেন যে ওই পাতিলটাও উঠানো এবং ওই জিনিসটাও নেই। তারপর এই ঘটনার বেশ অনেক দিন পর, একদিন রোজার সময় আম্মু আর নানু ভোর রাতে উঠেছে ভাত তরকারি গরম করবে, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এতই বৃষ্টি যে এক হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না, এবং ওই রাতের বেলা খুবই অন্ধকার চারপাশে। তখন আম্মু বাথরুমে যাওয়ার, সে তখন কোনো পরিবেশ ছিল না, পরিস্থিতি ছিল না, তখন নানু বলেছে তুমি এই উঠোনের এই কর্নারেই তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যাও। তা আম্মু যে বসে তাকালেন, দেখলেন যে 5-6 হাত দূরে ঠিক নানু যেভাবে দেখেছে এমনই কিছু একটা জল জল করছে। হ্যাঁ, তখন আমার আম্মু ছোট বয়স, খুব আগ্রহ হলো যে জিনিসটা কি, এরকম করে সবাই বলে ব্যাঙের মণি, সাপের মণি, কোটিপতি হয়ে যায়। আম্মু তখন অনেক কিছু ভাবতে ভাবতে ওটার দিকে তাকিয়ে আছে, ভাবছে যে এখন কী করা যায়। এখন আম্মু ভাবছে যে শুনেছে যে এমন কিছু পেলে পাতিল দিয়ে ঢেকে রাখতে হয়, তারপর চারপাশে গোবর দিয়ে বা মাটি দিয়ে আটকে দিতে হয়, যাতে ওই যে পোখর যে আলোটা ওটা যাতে আর না ছড়ায়, তাহলে নাকি ব্যাঙ বা সাপ ওটাকে খুঁজে পাবে না। তখন আম্মু কী করবে ভাবতে ভাবতে দেখলো যে হঠাৎ করে এক কিছু একটা এসে ওটাকে মুখে নিয়ে নিল, এবং তিন চারটা লাভ দিল, তাহলে আমি বুঝলাম সে তো ব্যাং হইতে পারে, কিন্তু অত বৃষ্টির মধ্যে বোঝা যাচ্ছে না যে কি ওই আলোটাও ওটার সাথে সাথে লাভ দিল, তিন চারটা একই যাচ্ছে, তিন চারটা টুক 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 লাভ দিয়ে এটা হারিয়ে গেল। আম্মু যখন বলছিল তখন আম্মুর চোখ দুটো জ্বলছিল, যেন আম্মু দেখতে পাচ্ছে ওটা লাফিয়ে লাফিয়ে হারিয়ে গেল, এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম।
ওকে, ঘটনাটা শুনছিলেন যারা এই এতক্ষণ যাবে সুন্দরী 4.4, তাদেরকে বলতে চাই ঠিক একইভাবে আপনিও আসতে পারেন আপনাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য। মোবাইল ফোনের রিসেপশনে যাবেন, যাবার পর যেটা করতে হবে লিখতে হবে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন, এবং পাঠিয়ে দেবেন 6969 নম্বরে। প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্নভাবে এই ঘটনাগুলো কিন্তু ঘটে, এবং এই ঘটনাগুলো আসলে প্রত্যেকের সাথেই কোনো না কোনোভাবে ঘটছে, কেউই হয়তো প্রস্তুত থাকছে না। যেমনটা একটু আগে উজায় বলছিলেন, আমি বিশ্বাস করবেন কি না, প্রথমবার যখন লাইফে ফেস করলাম এই ধরনের ঘটনাগুলো, বিন্দুমাত্র প্রিপারেশন ছিল না, নিমিষের মধ্যে কি ঘটলো বুঝতে পারি নাই এখন পর্যন্ত। ওকে, দেলোয়ার আছেন কুড়িগ্রাম থেকে, তানবীর আছেন আমাদের সাথে, কাব্য বলছেন ওয়ারি থেকে, আর বলছেন স্টোরি ওয়াজ গুড, থ্যাংক ইউ। সাব্বির বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, আশরাফুল গাজীপুর থেকে আছেন আমাদের সাথে, দীপু বলছেন নিউ কাইন্ড স্টোরি, আরও অনেকেই রয়েছেন, যেমনটা হাসান বলছেন তিনি আছেন গাবতলি থেকে, এসএমএস করেছেন। আচ্ছা, প্রিন্সেস তরু, ওকে, ওয়েলকাম টু দ্য শো, প্রথমবার আপনি আমাদেরকে টেক্সট করলেন। আর মেহেদি লিখেছেন তিনি তার মাকে নিয়ে শুনছেন, ধন্যবাদ আপনাকে এবং আন্টিকে। জুনায়েদ বলছেন টঙ্গী থেকে তিনি আছেন, জিতান আছেন সোনাগাঁও থেকে, ডেফিনেটলি আরও অনেকগুলো টেক্সট পড়বো এবং আরও অনেকগুলো গল্প শোনা বাকি আছে, বাট ইন দ্য মিনটাইম যেটা করতে হবে একটা শর্ট ব্রেক নিবো আমরা, ব্রেকের ওপারে যখন ফিরবো আরও বেশ কিছু ঘটনা কিন্তু ওয়েট করছে আজকের ভূত স্টুডিওতে। তো থাকতে হবে আপনাকে জাগরণ নারী 4.4-এ ঠিক রাত একটা পর্যন্ত, কারণ আরেকটাবার মনে করিয়ে দিতে চাই প্রত্যেক বৃহস্পতিবার স্টুডিওর আশপাশে ভূতদের আনাগোনা, চানাচুর আর স্পাইসি মাতালার মারদাঙ্গা একটা ম্যাচ ফেকিং না হবে। হ্যাঁ, এক্সকিউজ মা বেউরাল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণের সাহস যোগায়। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি যখন তখন আপনাদের পাঠানো SMS এবং কমেন্টগুলো পড়বো, তো থাকুন জাগো FM নারী 4.4 এর সাথে।
বসে আছি একা, তার দেখা ভালো লাগে না, খায় বসে থাকা
নাম প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার, প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিশে, প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে,
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
শাশুড়ের আর স্পাইস মশলার মারদাঙ্গা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে চোখ আর প্রাণে জাগায় সাহস, প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়।
বসে আছি একা, তার দেখা ভালো লাগে না, ধীরে খায় বসে থাকা,
নাম প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার, প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিশে, প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে,
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
শাশুড়ের আর স্পাইস মশলার মারদাঙ্গা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়।
Jaguar FM 94.4, it's all about sports and entertainment.
Right and welcome back. Studio te ghurite shomoy ta bolche amake 1133, that means 11:33 ebong rat 1ta porjonto amra thakbo ebong adbhut kichu ghotona onno rokom kichu experience apnader amra debo. চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ শালচানা চুরজা প্রাণী সাহস যোগায়। তো এমন কিছু ঘটনা, এমন কিছু এক্সপেরিয়েন্স যা হয়তো বা আপনি কখনোই ফেস করেন নাই, বাট এই ধরনের স্টোরিগুলো বা এই ধরনের ঘটনাগুলো আপনার শুনতে ভালো লাগে, তাদের জন্যই শুধুমাত্র ভূত স্টুডিও। আর এদিকে অনেকেই রয়েছেন, কেউ এসএমএসে, কেউ ফেসবুকে, বলেছিলাম ফেসবুকে অডিও লাইভটা শেয়ার করতে, facebook.com/jagoFM, একই সাথে facebook.com/apurbo.fm, দুটো পেজেই চলছে একসাথে অডিও লাইভ। তো সেই অডিও লাইভের মাধ্যমে আপনি থাকবেন আমাদের সাথে, ঝটপট করে আপনার কথাবার্তাগুলো জানিয়ে ফেলবেন facebook.com/jagoFM এর মাধ্যমে এবং facebook.com/apurbo.fm, এই দুটো পেজের মাধ্যমে জানাবেন আপনি আপনার কথাবার্তাগুলো। একই সাথে আগামী পর্বে আপনাকে আমরা চাই, তার জন্য করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন, RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশনটা লিখে যে নাম্বারটা পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969। তো ইন দ্য মিনটাইম যেটা করবো, অর্ণব ভাইয়ের কাছে আমরা যাবো, আবারও তার আরেকটা ঘটনা শুনবো। সো ঝটপট করে, দেরি না করে ফিডব্যাকটা জানাবেন, কেমন লাগছে আজকের ঘটনাগুলো, যে FM স্পেস দিয়ে নাম লোকেশনটা লিখে পাঠিয়ে দেবেন আপনার মন্তব্য 6969 নাম্বারে। অর্ণব ভাই কোন ঘটনাটা শুনবো এখন আমরা?
ধন্যবাদ ভাইয়া, আমি এখন শোনাচ্ছি আমার একটা মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। মামাটা খুব মাছ শিকার করতেন, এখানে ওখানে যেতেন মাছ ধরতে, আর খাবারের বাটিটা সবসময় ওনার সাথেই থাকতো। তো আমাদের ওদিকে একটা ছোট নদী আছে, নদীর পাশে একটা বন, তো ওই বনের পাশে ছায়া জায়গাটায় ওনারা মাথা করে একটার উপর থেকে মাছ ধরতেন। তো মামাটা অনেক দিন ধরে এখানে মানে মাছ ধরতে গেলে দু তিন দিন একসাথে ধরে তারপর বাড়ি ফিরতেন, এরকম করতেন। তো দু তিন দিনের মাছগুলো দেখা যেত যে এখানে 10 জন যাচ্ছে, তো 3 জন ব্যাক করছে, 7 জন থেকে যাচ্ছে, আবার 3 জন ব্যাক করছে, 7 জন থেকে যাচ্ছে, এরকম করে করে ওনারা পালা করে করে বাড়িতে যেতেন। যে 3 জন যেত, এই 3 জন বাকি সবার মাছগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দিত, এরকম করতো। তো খাবার দাবার এরাই আবার দাবার সময় খাবারটা নিয়ে যেত, এরকম করে ওনারা খেতেন যেতেন। তো একদিন হচ্ছে সবাই ব্যাক করলো, উনি আর ব্যাক করলেন না, উনি ওখানেই থেকে গেলেন, আর ওনার খাবারটা ছিল ওখানে, উনি ওই খাবারটা ওখানেই খাবেন, এরকম করে। তো আগের দিনের মানুষ কিন্তু আমরা একটু গল্প গুজব করতে পছন্দ করতো, কোথাও একটু কথার আসর হলে ওখানে চলে যেত। তো ওনার একটু দূরেই একটা দোকান ছিল, ওই দোকানে অনেকক্ষণ ধরে কথা বলছিল, ওইখানে যাত্রাপালা হবে কি হবে না হবে এগুলো নিয়ে কথাবার্তা বলতে বলতে, রসের কথা শুনতে শুনতে ওনার অনেকটা সময় চলে গেল। উনি পরে একা একা ব্যাক করলেন এই মাছের মধ্যে, উনি যে না ভাত খেতে যাবেন, তখনই দেখলেন যে ওনার পাশে কেউ ওনার কাছে ভাত চাচ্ছে, বলে যে আমার তো ভাত অল্প, তোমাকে দেবো কে? বলে যে না, আমাকে ভাত দাও। তো উনি বলে যে আমি ভাত দেবো না, পারলে খেতে পারলে খাও, এরকম করে উনি জোর করে সবগুলো ভাত খেয়ে নিলেন। ইভেন কি যে মাছটা ছিল ওনার খাবার সাথে, ওই মাছের কাঁটাটা পর্যন্ত বাইরে ফেললেন না, খেয়ে নিলেন জোর করে। তো পরে ওই মানুষটা বললো যে ঠিক আছে, খাবার দিলি না তো মজা টের পাবেনি। পরে এরকম করে ওখানে ওনার অনেক দিন হয়ে গেল, বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরার পরে ওনার হঠাৎ করে জ্বর হলো, জ্বর হলো হলো অনেক দিন আগের দিনের ঘটনা, তো বেশি দিন আগের ঘটনা, 20-25 বছর আগের ঘটনা। তো তখন ভাবলেন যে জ্বর হলো তো কি হয়েছে, 2 দিন পর ভালো হয়ে যাবে, মানুষের এরকম একটা ধারণা ছিল, খুব একটা ওষুধ টুষুধের বিশ্বাসী ছিল না। তো পরে জ্বর ভালো হচ্ছে না দেখে মসজিদের হুজুর থেকে একটু পানি পড়া নিয়ে আসলো, এটা খেলেন। পরে এরকম করে আরো দু একদিন গেল, উনি দিন দিন এত শুকিয়ে যাচ্ছে, এত শুকিয়ে যাচ্ছে যে বলার বাহিরে, শুকাতে শুকাতে উনি যেন বিছনার সাথেই পড়ে যাচ্ছে, ওনাকে কেউ খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থা। ওনাকে সবাই রানুর বাপ বলতো। পরে রানুর বাপের এই অবস্থা নাকি সবাই দেখতে আসলো, উনি কিন্তু ওই ঘটনাটা কারো কাছে বলেনি যে এই ঘটনা ঘটছে ওনার সাথে। পরে উনি একদিন বললেন সবার কাছে যে এই ঘটনা ঘটছে, আমি এই কাজ করেছি, এরপর থেকে আমার বোধ হয় একটু অসুস্থ অসুস্থ লাগছে, আর এখন আমি তো পুরোদমে অসুস্থ। তো সবাই বুঝতে পারলো ব্যাপারটা যে না, এটা তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এটা তো ওষুধ খেলে বা এরকম শুধু পানি পড়া যাবে না। পরে এলাকার সব থেকে বড় হুজুর, ওনার কাছে একদম সবাই বিশ্বাস করে, উনি যাকে হাত দেয় সব কিছু ঠিক হয়ে যায়, জিনরা ওনাকে ভীষণ ভয় পায়। পরে উনি কী করলেন, ওই হুজুরকে ওনাদের বাড়িতে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে হুজুর ওনাকে ধরে টরে অনেকক্ষণ তাবিস্তমান দিল, কয়েকদিন ভালো থাকলেন, একটা সময় যে উনি মারা গেলেন। এবং উনি মারা গেলেন যে খুব অদ্ভুতভাবে মারা গেলেন, অনেক কষ্ট পেয়ে মারা গেলেন। এই মামাটাই এক সময় যখন দূরে দূরে মাছ ধরতে যেত, তখন ওনার সাথে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা কিনা এই ঘটনার সাথে সংযুক্ত। তখন অনেক রাত মাছ ধরে বাড়ি ফিরছিলেন, একটা বড় তুলা গাছ ওই রাস্তায় পড়ে, পরে তুলা গাছের নিচে একটা মুরগি দেখলেন, সাথে অনেকগুলো সুন্দর সুন্দর ফুটফুটে ছানা, চাঁদের আলোর মধ্যে খুব সুন্দর লাগছিল। পরে উনি ভাবলেন এত রাতে কার মুরগি এখানে, ঠিক আছে মুরগির বাচ্চাগুলো তো অনেক সুন্দর, মুরগির মাঠ তো আর ধরতে পারবো না, বাচ্চাগুলো নিয়ে নেই। তো লুঙ্গি এরকম করে খোঁজ করলেন, এটার ভিতরে থলের মতো করে একটা একটা করে মুরগির ছানা রাখছে, যতই মুরগির ছানা রাখে আরো যেন ছানা বেড়ে যাচ্ছে। এরকম করে বাড়তে 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 ওনার একটা লোভ হলো যে উনি আর আজকে মুরগি না নিয়ে বাড়িতে যাবে না। এই লোভ ওনার সারা রাত শুধু মুরগি ধরছে ধরছে ধরছে, উনি আর মুরগি পাচ্ছে না। আবার কি হলো, ভোর হয়ে গেল, ওখানে উনি অজ্ঞান অবস্থায় ওনাকে মানুষ পেলো, পরে বাড়িতে রেখে গেল। উনি মরে যাওয়ার পরে ওনার কবরের পাশে অনেকগুলো মুরগি সবসময় ডাকাডাকি করতো এরকম ছানা সহ। পরে সবাই বুঝতে পারলো যে আসলে ওনার এই ঘটনাটা একদিনের নয়, এটা অনেকদিন আগ থেকে ওনাকে টার্গেটে রেখে এই কাজটা করা হয়েছে। খুঁত ছিল যে ওনার কোনো একটা খুঁত পায় কিনা, ওই খাবারের সাথেই ওটার যে নজর ছিল ওই নজরটা খাবারের সাথে গেছে, আর সেজন্য উনি অসুস্থ হলেন এবং মারা গেলেন। এ ছিল আমার ঘটনাটা।
ওকে, আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম, এবং এভাবে করেই কিন্তু চলছে ভূত স্টুডিও এবং চলবে ঘুরিতে। সময়টা বলছে আমাকে 11:39, তো বুঝতে পারছেন 12টার আবার সম্পূর্ণটাই থাকছি আমরা, এবং ঈদের আগে শেষ ভূত স্টুডিও পুরোপুরি যদি এখন বলি জমে গেছে, বিকজ আপনি টিউন করে ফেলেছেন এবং আপনারা সবসময় থাকেন, দ্যাটস ওয়াই আসলে জমে যায়। এবং এভাবে করে যতদিন থাকবেন আসলে ততদিন পর্যন্ত আসলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ভূত স্টুডিওটা রান করতে পারবো। অ্যান্ড ডেফিনেটলি আপনারাই আসলে সবসময় যেটা বলি যে এই শোটা প্রডিউস আপনারাই করেন এবং র্যান আপনারাই করেন, জাস্ট হচ্ছে প্রত্যেকটা বৃহস্পতিবার জাগরফুন্দা রিপোর্ট পয়েন্ট করে স্টুডিওর আশপাশে ভূতদের আনাগোনা। এবং ধন্যবাদ প্রত্যেককে যারা এখানটায় নিয়মিত SMS করেন, নিয়মিত ফেসবুকে কমেন্ট করেন, মোস্ট ইম্পর্টেন্টলি আরও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকে আসলে এখানে স্টোরি বলতে আসেন, এবং সেই মানুষগুলোকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই মুহূর্তে রাহা আছেন আমাদের সাথে, SMS করেছেন মৃন্ময় এবং লিখেছেন আমাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাসনুবা SMS করেছেন, তিনি শুনছেন কাকরাইল থেকে, SMS করেছেন রব্বানি, শুনছেন এই মুহূর্তে তাজবি, এবং আরো অনেকেই দেখতে পাচ্ছি যেমনটা হাসান ইমাম, তিনি শুনছেন মেঘনাঘাট থেকে। আর সুলতান রংপুর থেকে আছেন আমাদের সাথে, লিখেছেন ইস্ট রামপুরে থেকে মেঘনা, এবং শুনছেন তিনি, তার কাছে ভালো লাগছে। মালিহা বলছেন তিনি আছেন রূপনগর, আচ্ছা রূপনগর আবাসিক এরিয়া থেকে শুনছেন তিনি আমাদেরকে এই মুহূর্তে, ধন্যবাদ আপনাকে। মায়েশা বলছেন নারায়ণগঞ্জ থেকে, মা বাবা বোন সবাই মিলে শুনছি। খিলগাঁও থেকে বলছেন ভেরি নাইস স্টোরি। মোস্তাকিম আছেন আমাদের সাথে কামারপাড়া থেকে, ভালো লাগছে এবং ভয় পেতে চাই। তো ভয় প্লাস ভালো লাগা দুটো মিলিয়ে আসলে আমরা একসাথে আছি এদিকে। যেমনটা নতিমা তিনি আছেন আমাদের সাথে, সাদেক আছেন রূপগঞ্জ থেকে, জুয়েল বলছেন তিনি আছেন গাজীপুর থেকে, আর সীমা আবদুল্লাপুর থেকে তিনি শুনছেন। এবং এরকমটা ফেসবুকে আমার যে পেজ রয়েছে facebook.com/apurbo.fm, এই পেজের মাধ্যমেও কিন্তু অনেকে আছেন, তাদের কথাবার্তাগুলো একটু পড়তে চাই। সলমান খান বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, অচিন দেশের রাজকুমার বলছেন তিনি আছেন জামতলা থেকে, অয়ন আহমেদ তিনি শুনছেন এই মুহূর্তে, সোহেল রানা সাগর বলছেন ঢাকা মিরপুর সাত থেকে শুনছেন, এরকমটা দেখতে পাচ্ছি। সজীব চন্দ্র জয় তিনি শুনছেন, বাপ্পি আছেন আমাদের সাথে, লিখেছেন আচ্ছা ইমন চৌধুরী তিনি শুনছেন আমাদের সাথে, আর কামরুল ইসলাম বিপ্লব তিনিও আছেন এবং তার প্রিয় মানুষটাকে নিয়ে শুনছেন। আকাশ বলছেন তিনি রামপুরা থেকে আছেন, আর দেখতে পাচ্ছি নয়ন তিনিও শুনছেন এই মুহূর্তে, আচ্ছা কলকাতা থেকে সুমা, ওকে বন্ধুরা মিলে সবসময় শুনি এবং ভালো লাগে, বাংলাদেশকেও মিস করি। তমা সরকার বলছেন গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগছে। সো ধন্যবাদ প্রত্যেককে যারা SMS করছেন, ফেসবুকে কমেন্টস করছেন, বাট যেটা করবেন ঝটপট করে এই কথাবার্তাগুলো লিখে পাঠাবেন। কেমন লাগলো অনুভবের লাস্ট ঘটনাটা, JFM স্পেস দিয়ে নাম, তারপর লোকেশন, এবং পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে JFM স্পেস দিয়ে নাম লোকেশন, এবং আপনার কথাবার্তাগুলো লিখে যে নাম্বারটা পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969। বাট ইন দ্য মিন টাইম যেটা করবো, একটা শর্ট ব্রেক, গুনে গুনে এক মিনিট দু মিনিট পর আমি যখন ফিরবো তখন আরও বেশ কিছু ঘটনা কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য। থাকতে হবে কানেক্টেড জাগো FM 94.4 এ, কারণ চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝালচানা চলছে প্রাণে সাহস যোগায়।
বসে আছি একা পিতার দেখা ভালো লাগে না, ধি পাপি খায় বসে থাকা
নাম প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার। প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে।
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
শাশুড়ের আর স্পাইস মশলার মার দানা ম্যাচ মেকিং, না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোস, আর প্রাণে জাগায় সাহস। প্রাণ ঝাল চানা চুর, প্রাণে সাহস যোগায়।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে।
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
শাশুড়ের আর স্পাইস মশলার মার দানা ম্যাচ মেকিং, না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোস, আর প্রাণে জাগায় সাহস। প্রাণ ঝাল চানা চুর, প্রাণে সাহস যোগায়।
বসে আছি একা, তার দেখা ভালো লাগে না, খায় বসে থাকা।
নাম প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার। প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার।
আপনি সবসময় জাগরণ 94.4 চলছে ভূত স্টুডিও ব্রত্য বাই প্রাণ ঝালচানা চুর্য, প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আপনি থাকছেন আমাদের সাথে রাত একটা পর্যন্ত। একের পর এক, একের পর এক বেশ কিছু অদ্ভুত ঘটনা, বেশ কিছু ঘটনার পাশাপাশি আপনাদের পাঠানো SMS গুলো পড়তে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে। এবং টেক্সট করে করতে পারবেন আপনি ঠিক রাত একটা পর্যন্ত, নাম্বারটা 6969, JFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলো লিখে আপনার ফিডব্যাকটা লিখে পাঠিয়ে দেবেন 6969 নম্বরে। আর ইন দ্য মিন টাইম যেটা করবো, ফরজানাপুর তিনি আছেন, তার কাছ থেকে তার শেষ ঘটনাটা আমরা শুনবো। তো কোন ঘটনাটা শুনছি এখন আমরা? তো
অপূর্ব ভাইয়াকে এবং সেই সাথে যারা এখনো জেগে জেগে শুনছেন 94.4 জাগো FM, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মালিবাগ চৌধুরীপাড়াতেই থাকতাম, বাসার হোল্ডিং নাম্বারটা এখন আমি ভুলিনি, 588/C মালিবাগ চৌধুরীপাড়া। এখনও বাসাটা হয়তো ওরকমই আছে, সব কিছু উন্নত হয়ে গেছে মালিবাগে, কিন্তু ওই বাসাটা এখনও অন্ধকার এবং দোতলা বাড়িটা এখনও ওইখানে আছে এবং বটগাছ
আছে।
আম্মু কখনো বিশ্বাস করেনি, বিভিন্ন ছোট 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 ঘটনা ছিল। কিন্তু একটা দুইটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। একই বাড়িতে আমাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল, আমাদের আম্মুর বাড়ি থেকে, নানু বাড়ি থেকে সে এসেছিল, তার নাম ছিল মিনা। অনেক দিন, প্রায় 10-11 বছর আমাদের সাথে মিনাপু কাজ করতে ছিল, বোনের মতো দেখতাম। তো একদিন সন্ধ্যাবেলায় আব্বু আম্মু বড় আপু কেউ ছিল না, শুধু আমি আর মিনাপু ছিলাম। আমাদের ওই বাড়িটার ভেতরে আমরা তো নিচতলায় থাকতাম, ওইখানে একটা কেচি গেট ছিল আর চারপাশে বাগান ছিল, এদিকে নারিকেল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, আবার একটা বড় একটা টাঙ্কি ছিল। আমি আর মিনাপু ওই কেচি গেটের ওখানে বসে বসে গল্প করছি, কারেন্ট ছিল না। এবং ওই সময়টাতে অনেক বেশি 1991-92 সালগুলোতে অনেক বেশি লোডশেডিং হতো। গল্প করছি তো হঠাৎ করে মনে হলো যে একদম কর্নারে যে নারিকেল গাছটা ছিল ওই নারিকেল গাছের কোনায় প্রচুর অন্ধকার, মনে হলো আশেপাশের সন্ধ্যার অন্ধকারটাকেও ওই অন্ধকারটা হার মানিয়ে দিয়েছে, এত অন্ধকার। এবং মনে হচ্ছে যে খুব স্তূপাকারের অন্ধকার, মনে হচ্ছে যে কিছু একটা আকৃতি ওইখানে দাঁড়িয়ে আছে। আমি তাকালাম মিনাপুকে, বললাম মিনাপু বলো কিছু না থাক থাক আসো আমরা ইয়ে করি। তখন আমরা ওই বাইরের কেচিকেটটা লাগাইনি, তো তাকিয়ে আছি। একটু পরে মনে হলো যে কেউ একজন ডাকছে, তা আমিও তাকালাম মিনাপু আমার সাথে। পরে মনে হলো চিকুন সুরে কে যেন বলছে, আমি মিনা, আমি মিনা, এভাবে বললো। আমিও তাকালাম, আপু আমি ভয় পেয়ে গেছি, আপু শান্ত, চলো 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 চলো। আমরা কেচিকেটটা লাগাতে না পেরে ভিতরে চলে গেলাম। তো আপনাদের সাথে শেয়ার করছি একটি দুঃখজনক ঘটনা। আমরা চার বোন ছিলাম, আমার বড় আপু স্বপ্না আপু, আমি শান্তা, আমার পরে শাওন, তারপরে সাথী। শাওন বিকারণসা ক্লাস 1 পড়তাম, আমি তখন বিকারণসা ক্লাস 8 পড়তাম। আমরা দুই বোন একসাথে ঘুমাতাম, কিন্তু আমার যে বোন শাওন ওই বাড়িতে তার মৃত্যু হয়। একটা সন্ধ্যাবেলা বাইরের কাপড় চোপড় নিয়ে আসে এবং শনিবার হয়তোবা, তারপরে পরের দিন স্কুল থেকে বুয়া দিয়ে তাকে পাঠানো হয়। প্রচুর জ্বর তার গায়ে এবং প্রচুর বমি করে আমার বোনটা। এটা হচ্ছে 2001 সালের ঘটনা। আমার বোনটা খুব স্বাস্থ্যবান ছিল, কিন্তু এত জ্বর তার গায়ে আমি কখনো দেখিনি। এবং সরি, মঙ্গলবারে তার জ্বর হয় এবং শুক্রবার রাতে তার আমার বোনটা মারা যায়। এবং ডাক্তারের রিপোর্টে বলা হয়েছিল তখন ডেঙ্গু জ্বর হয়েছিল। ডাক্তার তো অবশ্যই ডাক্তারকে একটা সার্টিফিকেট দিতে হবে, সার্টিফিকেটে উনি লিখেছিলেন ইন্টারনাল হেমারেজ। কিন্তু শাওনের মৃত্যুটা ছিল অকল্পনীয়, এরকম মৃত্যু এত ছোট 1 একটা বাচ্চা। যখন শুক্রবার বিকেলবেলা তাকে আমরা হাসপাতালে নিতে চাইলাম, সে হাসপাতালে যাবে না, ড্রয়িং রুমের যেই কার্পেট সেখানে সে শুয়ে আছে। এবং আপনারা বিশ্বাস করবেন না, এত 1 একটা বাচ্চার শরীর পাহাড়ের থেকেও অনেক বেশি ভারী, তাকে কেউ আলগাতে পারছিলাম না। সে শুধু সোজা হয়ে বলছিল, না আমি যাবো না, আমি হাসপাতালে যাবো না, আমি ডাক্তারের কাছে যাবো না, আমি যাবো না, এমন করছিল। তো আমরা বললাম থাক, ছোট মানুষ তো, বা আম্মু সাবসিডিয়ারি দিলেন, আর আবু আম্মু ডাক্তার তখন অনেক চিকিৎসা করলেন, কিন্তু আমার বোনটা বাঁচেনি। আমরা এটার কারণ জানি না, যে 3 দিনের জ্বরে আসলে কাউকে এভাবে মারা যেতে দেখিনি। তো আমার বোনের মৃত্যুর পরের যে ঘটনাটা, আমরা মালিবাগ থেকে পল্টনে চলে আসি একদম ওই দিন, ওই রাতের ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার নানু, আমি, আমার বড় বোন আর ওই কাজের মেয়ে মিনা, আমরা একসাথে একই রুমে ঘুমাচ্ছি। আমার বোনটার মৃত্যুর 30 দিন পার হয়ে 35 বা 40 দিনের মাথায়, তখনও বারান্দায় আশেপাশে সব জায়গায় লাইট জ্বালানো হতো। হঠাৎ প্রচণ্ড একটা শব্দে ঘুম ভেঙে গেল। আমি উঠলাম, দেখে যে ও দুটো বিছানা, তো একটা বিছানা আমার বোন আর আমার নানু উঠে বসে আছে অলরেডি। তা আমি উঠে বসলাম, শুনলাম যে দরজা কে যেন টানছে জোরে জোরে। একই সাথে ওই রুমটা অনেক বড় ছিল, রুমের চারিদিকে 4টা জানালা ছিল এবং 4টা জানালা একসাথে খটখট 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 করছে। এবার আমি দৌড় দিয়ে আমার নানুর সাথে বিছানা চলে গেলাম এবং দরজা জানালা একসাথে আওয়াজ করছে। এবং আমরা তো প্রচণ্ড ভয়, আমার নানু খুব সাহসী, আগেও বলেছি, তখন উনি দরজা নিচে দেখলেন কোনো ছায়া কিচ্ছু নেই, জানালা দিয়ে দেখলেন কিচ্ছু কোথাও দেখা যাচ্ছে না। তারপর একটা অমানসিক আওয়াজ, ওই আওয়াজটা আমার কানে এখনো বাজে, আমি কখনো ভুলবো না। এই দরজায় যে নখের আঁচড় দিচ্ছে খুব জোরে করে, মনে হচ্ছে যে অনেকগুলা নখ দিয়ে দরজায় আঁচড় দেওয়া হচ্ছে। এবং দরজার পাশে, ওই পাশে মনে হলো যে বন্য শিয়াল বা এমন কোনো হিংস্র প্রাণী জানোয়ার আওয়াজ করছে, এমন আওয়াজ করছে। এই যে আমি বললাম যে কোনোদিন আমি যদি আরো 1 বছর পরেও আসি আমি একই আওয়াজ করবো, কারণ আওয়াজটা মাঝে মাঝে আমার কানে বাজে। আসলে আমি জানি না বাসাটা এখন এরকম আছে কি না, তবে ওই বাসায় এরকম একটা দুর্ঘটনা, আমরা পরে, এরপরেই ডিসেম্বর মাসে আমরা বাসা পাল্টিয়ে একদম পুরোনো পল্টনে চলে এসেছিলাম। করে সবাইকে ধন্যবাদ
এবং ধন্যবাদ আপনাকেও। বেশ অনেকগুলো ঘটনা আমরা শুনছিলাম এবং খুব বেশি ভালো থাকবেন আপনার পরিবারের প্রতিটি মানুষকে নিয়ে এবং সবসময় করে ভাবে শুনবেন জাগরণ ফ্রম 94.4। থ্যাংক ইউ সো মাচ আপনাকে।
থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন আর জেগে জেগে প্রতি বৃহস্পতিবার অপূর্ব ভাইয়ের সাথে জাগরণ ফ্রম শুনবেন।
ধন্যবাদ আপনাকে। ইয়াস, চলছে কিন্তু ভূত স্টুডিও এবং চলবে ঠিক রাত একটা পর্যন্ত এবং আর অনেকেই আছেন এই মুহূর্তে, তাদের কথাবার্তাগুলো পড়ছিলাম আমরা। যেমনটা শুভ ছিলেন মানিকনগর থেকে বলছেন, স্টোরিগুলো আজকের বেশ হরর এবং ভয় লাগছে এবং আর ভয় পেতে চাইলে থাকতে হবে জাগরণ ফ্রম এর সাথে। রাইট, এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম যে ভয় পেতে চাইলে, এই কথাটা আসলে পুরোপুরি এক না ব্যাপারটা। এইটা ভয় প্লাস ভালো লাগা, দুটো মিলে একটা অন্যরকম মিক্সচার, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আশরাফুল বলছেন তিনি আছেন কুড়িগ্রাম থেকে, ভালো লাগলো। আর সুলতান মাহমুদ আছেন আমাদের সাথে, ইমামুল লিখেছেন তিনি আছেন, মহিউদ্দিন বলছেন জুরাইন থেকে তিনি আছেন, ফাহিম বলছেন বাসাবো থেকে, আর এদিকে আচ্ছা সাদিকুল ইসলাম রূপগঞ্জ থেকে তিনি আছেন। ফরজানাপুর গল্পগুলো বেশ ভয়ানক লেগেছে এবং বেশ কষ্টদায়ক, ডেফিনেটলি তার লাস্টে যে স্টোরিটা তার বোনকে নিয়েছিল বেশ কষ্টের একটা ঘটনা। বেনজি আহমেদ আছেন আমাদের সাথে এবং যেটা বলছিলাম, এই যে কষ্টের ঘটনাগুলো বা খারাপ লাগার ঘটনাগুলো কিন্তু তারা আসলে এখানটায় বলতে এসছেন জাস্ট ফর ইউ গাইজ। সো দ্যাটস ওয়াই যেটা বলবো, সবসময় একটা করে টেক্সট করবেন এবং এভাবে করে গেস্ট যারা থাকেন তাদেরকে ইন্সপায়ার করবেন এবং ধন্যবাদ যারা এই মুহূর্তে কান পেতে শুনছেন জাগরণ ফ্রম 94.4। কেউ হয়তো বা একা, আবার কেউ হয়তো বা পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে, কেউ ফ্রেন্ডসদের সাথে, আবার কেউ একসাথে নাইট শিফটে যে মানুষগুলো কাজ করেন, অসংখ্য বন্ধু এরকম আমাদের দেশে কিংবা দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে থাকেন এবং প্রবাসী যেই ভাইগুলো থাকেন সবসময় প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও, তাদের জন্য জাস্ট একটা কথাই বলতে চাই, থাকবেন এভাবে করে সবসময় জাগরণে এবং ভূত স্টুডিওর সাথে প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত একটা থেকে দশটা থেকে একটা পর্যন্ত যে আয়োজনটা হয়ে থাকে তার নাম হচ্ছে ভূত স্টুডিও, ব্রট বাই প্রাণ ঝালচানাচুর, যা প্রাণে সাহস যোগায়। আর ইন দ্য মিন টাইম যেটা করবো, আমরা অরূপ ভাইয়ের কাছে আবারও যাবো, তার নেক্সট ঘটনাটা শুনবো। অরূপ ভাই, কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
ধন্যবাদ ভাইয়া, আমি এখন আয়না নিয়ে একটা ঘটনা বলবো।
আয়না নিয়ে?
জি জি,
আয়না নিয়ে। যদিও আজকে ফরজানাপুর কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম, বাট আয়নায় অন্য আরেকটা এক্সপিরিয়েন্স খুঁজতে চলে যাচ্ছি আমরা আয়নার একদম ভিতরে। কি ঘটেছিল সেই সময়?
ছোট থেকেই আমি যখন ঘুমাই, ঘুমানোর আগে মুখটা একটু ফ্রেশ করে নেই, আয়নায় দেখি একটু মুছে টুছে তারপরে শুই, এরকম একটা অভ্যাস ছিল। তো বাবা প্রায় বলতো যে আয়না দেখো না রাত্রিবেলায়, রাত্রিবেলায় আয়না দেখা ভালো না, পরিচিত মা বাবা মারা গেলে কিংবা আত্মীয় স্বজন মারা গেলে ও মরার সময় দেখতে পাবে না, এরকম বলতো। আমি বলতাম এটা আবার কোনো ঘটনা নাকি যে দেখতে পাবো না, আমরা তো কাছেই থাকবো, মা বাবার অসুস্থ হলেই তো সব সন্তান কাছে চলে আসে, কেউ কি আর দূরে থাকে, দেখতে পাবো না এটা কেমন কথা। আমি আবার কথাগুলো মানতাম, বাট মানতে মানতেও বলতাম যে থাক আজকে একটু দেখে ফেলি, সমস্যা হবে না, আরেকদিন থেকে এটা করবো না, এরকম করতে করতে এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি এখন রাত্রে কারেন্ট থাকলেই রাত্রে আমার মুখ ধুলেই আয়না দেখতে হবে। তো এরকম করে আমি তখন একটা হোস্টেলে থাকতাম, হোস্টেল বলতে মেসের মতো, আমি তখন পড়াশোনা করতাম ডিপ্লোমা লাইসে। তো আমার অনেক চারজন পাঁচজন ফ্রেন্ড আমরা একসাথে ওখানে থাকতাম। তো শীতকালে সবাই হচ্ছে বাড়ি চলে গেছে, আমি এখনো বাড়ি যাইনি, আমাদের পরীক্ষাটা জানুয়ারি মাসে হবে। তো আর তাছাড়া আমি কিছু স্টুডেন্ট পড়াতাম, তো ওদের পরীক্ষা সামনে, আমি মুলতে বাড়ি যেতে পারছি না, তো আমি একা রয়ে গেছি। আর সাথে দুজন বড় ভাই ছিলেন, ওনারা একদিন থাকলে একদিন থাকতো না, এরকম করে থাকতো। তো ওই রাতে হচ্ছে ওই বড় ভাইটা আমার সাথে ছিল, তো উনিও ওয়াশরুমে গেছেন, আমার একা একা এখন শুয়ে থাকতে ভয় লাগছে, আমিও ওনার সাথে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। তো ওয়াশরুমের সাথে একটা আয়না ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নাটার সাথে সামনে আমার চেহারা দেখছি, কিন্তু একটু টাইম পাস করছি আয়নার সাথে। হঠাৎ দেখি যে চেহারাটা আমার চেহারা না, অন্য কারো একটা চেহারা, একটা ধোঁয়ার মতো এসে আবার মিলিয়ে গেল। পর আমি তা খেয়াল করি না, আমি ভেবেছি থাক এগুলো হয়তো আমার মনের অবান্তর কল্পনা ছাড়া আর কিচ্ছু না। এই গেল তখনকার ঘটনা। লাস্ট 2016 আমার বাবা মারা যায়, বাবা মারা গেল কোরবানি ঈদের পর। তো ওই ঈদে আমি আবার বাড়ি যাইনি, আমি বাড়ি যাইনি, পরে কোরবানির পরের দিন বাবা মারা গেল, কোরবানি ঈদের আগের দিন রাত। আমি তখন অনেক রাত পর্যন্ত আমার মনটা এত খারাপ বলার বাহিরে, আমি সারা রাত জেগে রয়েছি, ফজরের আজান হবে কখন, আমি এই চিন্তা করতেছি, আমার রাত্রে ঘুম হচ্ছে না, ভয় লাগছে। তো ওয়াশরুমের ভিতরে গেলে ওখানে একটা আয়না আছে, আমার আজকে আয়না দেখতেও ভয় লাগছে, ওয়াশরুমের ভিতরে গেলে ওখানে একটা আয়না আছে, আমি ওই আয়নাটা দেখবো না আজকে, ভয় লাগছে। দরজার মধ্যে জানলার মধ্যে যে থাই গ্লাসটা ছিল ওটার মধ্যে আবার ফেস দেখা যাচ্ছে জানলা লাইট দিলে, তখন আমি ওটার মধ্যে একটা চাদর দিয়ে দিলাম যে না আমি আজকে দেখবো না, পর্দা ছিল না। পর্দা রেলিং ছিল, আমি ওটা চাদর দিয়ে দিলাম, আয়না দেখবো না। এদিকে আবার আমি আমার ফোনের ইয়ে করে লাইট জ্বালিয়ে তারপরে ফোনটা হাতে নেই, কারণ ফোনটা যখন বন্ধ থাকবে লাইট জ্বালালে এটার ফেসের মধ্যে আমি আমার নিজেকে দেখতে পাবো মিররের মধ্যে, আমার আজকে আয়না দেখতে ভয় লাগতেছে। পরে আমার এরকম ঘুম আসছিল না, হঠাৎই আমার একটু ঘুম এলো, ঘুম এলো একটুখানির জন্য আমি আবার জেগে গেলাম যে না আজকে আমি ঘুমাবো না, ভয় লাগতেছে যে আয়নার সামনে এবার আমি নিজে নিজেই গেলাম ওয়াশরুমে ঢোকার জন্য। আয়নার সামনে আমি পরে দেওয়াতে আমি এবার আয়নার দিকে তাকাই রয়েছি। পরে আমার অনেক ভয় লাগলো, আয়না তো আমি কিচ্ছু দেখতে পাইনি, জাস্ট আয়নার দিকে আমি নিজের চেহারাটাই দেখছি, খুব ভয় লাগতেছে, আমার মনে হচ্ছে যেন আমি অন্য কেউ। তারপর আমি এসে কোন রকম শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে আমি দেখতেছি আমার বিছানার পিছনে দাঁড়ানো একজন মানুষের মতো কেউ, তিনি আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন, আমাকে কিছু বলতে চাচ্ছেন, আমি জাস্ট ওনার কথাগুলো শুনতে পাচ্ছি না। ওনার অভিনয়টা মানে কথা বলার যে মুভমেন্টটা এটাও আমি ধরতে পারছি না, আমার ভয়ে হাত পা শীতল হয়ে আসতেছে। পরে উনি আমার সাথে কিছু বলার চেষ্টা করতেছে, আমার কিন্তু কান্না আসতেছে ভিতরে, দুঃখের কান্না, মানে ভয়ের কান্নাটা না, দুঃখের কান্না, যে আমার বোধ হয় কোনো আপনজন উনি, উনি বোধ আমার সাথে কিছু করতে চায়, বলতে চায়। তো আমি ওনার কোনো কথা শুনলাম না, কিচ্ছু না, আমি জাস্ট ফিরে গেলাম অন্যদিকে, যে না আমি ভয় পাবো না, ভয় পেলে এই সমস্যা, এত রাতে আমি একা একা এখানে থাকতে পারবো না। পরে আমি ওনার দিকে তাকাচ্ছি আর দেখছি যে উনি আমাকে কিছু বলতে চাচ্ছে, আমার এত কান্না পাচ্ছে আমি চুপচাপ করে কাঁদছি। কান্নার পরে একটা পর্যায়ে যে আমি ভাবতে পারলাম যে এটা কে হতে পারে এরকম। ওই দিন পরের দিন সকালে ঈদের নামাজ, নামাজ পড়ে আমি রুমে চলে আসছি, পাশের বাসে একজন আন্টি ছিল, উনি দাওয়াত করেছে, ওনার এখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম। রাত্রিবেলা আমি শুয়ে গেলাম, সেম আবার ওই লোকটা, আমি নিয়মিত নামাজ পড়তাম এর আগে, বাট এই বিগত এক মাস ধরে আমার কি যেন পরিবর্তন হয়ে যাচ্ছে, লাইফের সবকিছু চেঞ্জ হতে শুরু করলো, আমি নামাজ পড়ি রেগুলার, তখন ফজরের নামাজটাও পড়বো। ঠিক তার আগে আবার সেম লোকটা আমাকে কিছু বলতে চায়, পরে বলতে চায়, আমি আবারও পাত্তা দিই না ওনার কথা, কিন্তু উনি আমার কোনো ক্ষতিও করে না, বিকট কোনো চেহারাও না, কোনো হাসিও না, ঠাট্টাও না, কিচ্ছু না। পরে পরের দিন খুব ভোরে আমার মন এত ছুটলো আমি না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, সব কিছু আমার ব্যাগ ট্যাগ গোছানো শেষ, এখনও আলো ফুটে না দেখে আমি বের হচ্ছি না, আলোটা ফুটলে আমি বেরিয়ে যাব, নামাজটা পড়ে নিলাম, রুমেই পড়েছি মসজিদে টাইমে। একটু পরেই বাড়ি থেকে ফোন আসছিল, দেখি যে এদের ফোন করেছে, সে কান্নাকাটি শুরু করেছে। পরে আমি বললাম কি হয়েছে, কয় না, মানে সে কথা বলতে পারছিল না, আমিও তার কথাগুলো শোনার ট্রাই করি না, আমি ফোনটা কেটে দিছি, আমি ভাবছি আমি তো বাড়িতে যাচ্ছি সব কিছু তো শুনবই। আমার বড় ভাই ফোন করলেন, বড় ভাই ফোন করে বললেন তুই কই, আমি বললাম আমি তো বাসায়, বলে যে বাড়িতে চলে আয়, আমি বলি হ্যাঁ আমি তো বাড়িতে চলে আসতেছি, এই কথা বলে আমি ফোনটা রেখে দিছি। তাও শোনার চেষ্টা করি নিলাম কেন ফোন করেছে। আমি রুমে তালা তুলা মেরে সব কিছু করে রিক্সায় করে, যখন কিনা আমি শ্যামলিতে থাকতাম, শ্যামলি থেকে আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে, তো ওই পথে যেতে হবে, আমি গাড়িতে উঠে গেলাম। ওঠার পরে আমার ছোট ভাই আমাকে ফোন করলো, ফোন করে খুব কান্নাকাটি করতেছে, আমাকে কী হয়েছে তোর, কথা বলে না, কান্নাকাটি করে। আমার কিন্তু ভিতরে সব কিছু তখন বোঝা হয়ে যাচ্ছিল যে বাবার কিছু হয়নি তো এরকম কিছু। এরপর আর কি, অন্য বাড়ির একজন ফোন করে বলতেছে তোমার এরকম বাবা মারা গেছে,
ভেরি স্যাড। এবং ঘটনাটা মানে স্টুডিওটা আজকে একটু মনে হয় অন্যদিকে টার্ন করছে, এবং বেশ কিছু স্যাড স্টোরি আমরা শুনছিলাম এক একটা ঘটনার সাথে, কেন যেন মনে হচ্ছিল যে বেশ কানেক্টেড একটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত, বেশ অদ্ভুত লাগছিল আমার কাছে। সো ঝটপট করে জানিয়ে ফেলতে পারেন যে ভূত স্টুডিওটা আজকে আপনার কাছে কেমন লাগছে, এবং আগামী পর্বে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশনটা লিখে যে নাম্বারটা পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969। একই সাথে facebook.com/jagofm এই পেজের মাধ্যমে আপনি কমেন্ট করতে পারবেন। আর ইন দ্য মিনটাইম আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে একটা ঘটনা শুনবো, তার সাথে একটু পরিচিত হবো আমরা। তো দেখা যাক কে আছেন আমাদের সাথে এই মধ্যে। কি নাম ভাই আপনার?
মমিন মেহেদি।
আচ্ছা মেহেদি ভাই, কি করা হয়?
আমি প্রকাশক, সাউন্ড বাংলা একটি প্রকাশনা প্রতিষ্ঠান, একটি স্বত্বাধিকারী আমি।
ওকে, তো প্রথম যেই ঘটনাটা আমরা শুনছি কি আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা?
জি, আমার সাথে ঘটে যাওয়া।
ওকে, তো আমরা ঘটনা যাচ্ছি সরাসরি।
আমার বয়স তখন 11 বা 12 বছর। আমার ফুপুর বাসা থেকে আমাদের বাসার দূরত্ব পায়ে হাঁটা পথ 10 থেকে 15 মিনিট। কিন্তু সাধারণত যেটি হয় সেটা হচ্ছে আমার মা না থাকার কারণে ফুফুদের বাসায় অধিকাংশ সময় কাটাতাম। রাতের খাবারটা আমি তার বাসা থেকে খেয়ে তারপরে আমার বাসায় চলে আসতাম আর কি। তো প্রতিদিনের মতো সেই রাতেও সারাদিন থাকার পরে সে রাতে খাওয়ার পরে এশার আজানের পর আর কি আমি হাঁটা শুরু করি। তো আমার ফুফুর বাসা থেকে আমাদের বাসায় যেতে আমাদের মাঝখানে হচ্ছে একটি বাগান, সুপারি বাগান, আপনি জানেন বরিশালে প্রচুর সুপারি বাগান রয়েছে, এবং এরপরে একটি বড় বিল, সুপারি বাগানের পরে বিল এবং বিল পেরুলেই আমাদের বাড়ি।
আচ্ছা,
তো সুপারি বাগান পেরিয়েছি ভালোভাবেই, কোনো সমস্যা হয়নি, প্রতি দিনের মতো যেভাবে পার হয় সেভাবে পার হয়েছি। কিন্তু বিল যখন পার হচ্ছি তখন পেছন থেকে কেউ একজন আমাকে ফলো করছে এবং আমি যেদিকেই যাচ্ছি আমার রাস্তা শেষ হচ্ছে না। এক, আপনারা জানেন যে ক্ষেতের আইল থাকে, আইল এক আইল থেকে আরেক আইল যাচ্ছি, আরেক আইল থেকে আরেক আইল যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না এবং প্রতিনিয়তই কেউ আমাকে একজন ফলো করছে। এই রাস্তাটা পেরুলেই খানবাড়ি, খানবাড়ির বাতি দেখা যাচ্ছে, আমি হয়তো চলে আসছি ভাবছি, কিন্তু আমার সেই ধারণাকে ভুল প্রমাণ করে পরে দেখা গেলো যে আমার আরও রাস্তা বাকি রয়ে গেছে। তো আবার হাঁটছি, খুব মনোবল নিয়ে হাঁটছি, কিন্তু পেছনে একজন ফলো করছে আমাকে, একদিকে ভয় কাজ করছে, আরেকদিকে রাস্তা শেষ হচ্ছে না। এইরকম দ্বিধাধীনতার মধ্য দিয়ে সারা রাত আমি হাঁটতে থাকি, হাঁটতে থাকি, একটা সময় ক্লান্ত হয়ে যাই এবং যখন জ্ঞান ফিরে তখন ফজর আজান দিচ্ছিল।
ওকে, এই ঘটনাটা যদি বলি যে বেশ অদ্ভুত, বেশ অন্যরকম লাগলো। এবং যারা শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4, একের পর এক ঘটনাগুলো যখন আপনারা শুনছেন, ঘটনাগুলো শুনতে কেমন লাগছে সেই মতামতটা জানিয়ে ফেলবেন, নাম্বারটা 6969। এবং মেহেদী ভাই, এরপর আপনার সাথে এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছিল?
এই ধরনের ঘটনা ঘটেনি। এর পরে আমার নানা, তিনি মাছ ধরতেন, তার শখ ছিল যে রাতের বেলা মাছ ধরতেন, তিনি রাতে মাছ ধরতেন। আমাদের বাড়ি থেকে আধা ঘন্টার দূরত্বে একটি খাল রয়েছে, ওই খালের পাশেই ওই নানার বাড়ি ছিল। তো তিনি খালে মাছ ধরতেন, এই শখের বসে অনেকে থাকে না, বিভিন্ন রকম শখ থাকে, তার শখ ছিল যে তিনি রাতের বেলা মাছ ধরতেন। তো এই রাতের বেলা মাছ ধরার কারণে তার একজন সহযোগী বা একজন সঙ্গী প্রয়োজন হতো,
মানে মাছ বেশি পাওয়া যায় এই জন্য, মনে
এই জন্য এক এক খাঁচি থাকে, মাছের খাঁচি, ওটিও ধরা লাগে এবং সাথে একজন সঙ্গী থাকলে কথা বলতে পারে, এইভাবে তিনি মাছ ধরতেন। তো ওই পালাক্রমে আমাদের খালাতো ভাই বা চাচাতো ভাই যারা ছিল বিভিন্ন সময় তারা তার সঙ্গী হয়েছে, রাতের সঙ্গী, আমি সেদিন একদিন তার সঙ্গী হলাম। তো খালে তিনি মাছ ধরছেন, জাল মারছেন, মাছ উঠাচ্ছেন এবং আমার যে খাঁচি আমার হাতে সে খাঁচিতে তিনি মাছ রাখছেন। তো এই মাছ রাখতে গিয়ে যেটি হচ্ছে সেটি হচ্ছে মাছ রাখছেন ঠিকই, কিন্তু খাঁচিতে মাছ আর পরে পাওয়া যাচ্ছে না। আমি যখন খাঁচি হাতে নিচ্ছি দেখা যায় মাছ নাই। এইভাবে অতীতে তার সাথে এই ঘটনা হয়ে গেছে কিনা জানি না, তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল তিনি সাহস হারাচ্ছেন না এবং তিনি খুবই সাহসী ভূমিকায় মাছ ধরছেন এবং রাখছেন। আমি তাকে যখন বললাম যে মাছ তো নাই, খাঁচি তো খালি হয়ে যাচ্ছে, তিনি আমাকে ইঙ্গিত দিয়ে বললেন যে চুপ থাকার জন্য, আঙুল দিয়ে দেখালেন যে চুপ থাকো, কথা বলার দরকার নেই। তা আমি চুপ ছিলাম, কিন্তু যেটি হচ্ছে সেটি হলো চারপাশ থেকে ভয়ানক শব্দ হচ্ছে, মাছ দে বলে চিল্লাচ্ছিল। হ্যাঁ, তো একদিকে মাছ খেয়ে ফেলছে বা নিয়ে যাচ্ছে, অন্যদিকে আবার চিল্লাচ্ছে। তো এরকম ঘটনা ঘটতে 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 রাত প্রায় মধ্যরাত হয়ে গেল। তিনি আমাকে বললেন যে নীরব, যেহেতু হাতের ইঙ্গিত দিয়ে বলেছেন যে নীরব থাকতে, আমি তার সাথে নীরব ছিলাম। পরে ওই যেই শব্দগুলো হচ্ছিল যে মাছ দে শব্দ হচ্ছে, ওই শব্দের উত্তরে তিনি বললেন যে মাছ ধরা শেষ হোক, আমি বাসা গিয়ে মাছ ভেজে তোকে দিব, একটু অপেক্ষা কর। তিনি অপেক্ষা করতে বললেন এবং পরবর্তী যেটা হলো সেটার মধ্যরাতে মাছ ওই খালি খাঁচি আমার হাতে রয়ে গেছে। তিনি একটি বড় মাছ, কোরাল মাছ বলে, আপনি হয়তো গ্রাম অঞ্চলে কোরাল মাছ নামে একটি মাছ আছে, খুব সুস্বাদু হয়, একটি মাছ তিনি পেয়েছেন। সর্বশেষ সর্বশেষ ইসে জালে এবং সেই মাছটি তিনি হাতে করে নিয়ে গেলেন, নিয়ে বাসা যাচ্ছেন। তো তাকে ওই যেতে পথেই তাকে আবারও বলছে মাছটাতে, তিনি বলছেন ভেজে খাওয়াবো বলে তিনি গেলেন বাসায়। এবং তখন নীরব পরিবেশ, বাসায় গিয়ে রান্নাঘরে চুলায় জাল দিলেন এবং ভাজার পাশাপাশি, মাছ ভাজার পাশাপাশি তিনি এই গ্রাম অঞ্চলে আপনারা জানেন শাবল থাকে, লম্বা শাবল, সেই শাবল গরম করলেন এবং ওই পাশ থেকে যখন মাছ চাইলেন তিনি বললেন যে হা করো, হা করতে বললো, ওপার থেকে হা করছে এবং এটি একরকমের ছায়ার মতো ছিল। তিনি হা ওই ওদিক থেকে হা করেছে আর তিনি এখান থেকে ওই শাবল ওই মুখে ভরে দিলেন এবং যেটি হয়েছে অনেক জোরে চিৎকার দিয়েছে। আমি ভয়ঙ্করভাবে সেদিন ভয়ার্ত হয়েছিলাম। পরদিন যেটি হয়েছে সেটি হলো একটা কাক, মরা কাক আমি সেখানে ওই জায়গাটাতে যেখানে ওই এই বস্তুটি ছিল মাছ খাওয়ার জন্য যিনি চিল্লা যেটি চিল্লাচিল্লি করেছে সেটি ওই পাশে দাঁড়ানো ছিল, যেটি ওই জায়গাতে একটি কাকের মরা কাকের
বডি পাওয়া যায়,
বডি পাওয়া যায়।
ওকে, এই ঘটনাটা, এই ধরনের ঘটনাগুলো আসলে আমরা প্রায় সময় শুনি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মাছ নিয়ে, মাছ রিলেটেড ঘটনাগুলো। এবং এটা শুনে যেটা বোঝা যায় যে এই ঘটনাগুলো আসলে প্রায় সময় বিভিন্ন জনের সাথে বিভিন্নভাবে ঘটে। কারো কারোর সাথে আসলে মাছ নিয়ে বাড়ি ফেরার সময় এই ব্যাপারগুলো ঘটে, আবার কখনো কখনো খেতে বসার পর একটা শব্দ শুনতে পায় যে মাছ দেওয়ার জন্য, সামথিং লাইক দ্যাট। এবং এভাবে করি আসলে ভূত স্টুডিওটা এগিয়ে যাবে ঠিক রাত একটা পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাই দুটো ঘটনা শেয়ার করার জন্য। ডেফিনেটলি আবারও কখনো না কখনো ভূত স্টুডিওতে দেখা হয়ে যাবে আপনার সাথে আমাদের। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ আপনাকেও। 94.4 এর সকল লিসেনারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে শুনছেন।
থ্যাংক ইউ। তো এভাবে করে আসলে আমরা এগিয়ে যাব। বেশ কিছু ঘটনা এখন পর্যন্ত বাকি রয়েছে। JFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। একই সাথে আগামী পর্বে যারা আসবেন তাদের জন্য যেটা করতে হবে, লিখতে হবে RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশন। আবারও বলছি, আগামী পর্বে আপনারা যারা আসবেন তাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। কারণ রেজিস্ট্রেশন ছাড়া এখানে আসলে আসাটা সম্ভব না। তো ঝটপট করে রেজিস্ট্রেশনটা করবেন 6969 নাম্বারে। এবং ফেসবুকে কিন্তু অডিও লাইভ চলছে, facebook.com/jagorfm, এটা হচ্ছে আমাদের একমাত্র পেজ উইচ ইজ ভেরিফাইড বাই ফেসবুক। একই সাথে facebook.com/apurbo.fm দুটো পেজই কিন্তু আমরা কমেন্টগুলো পড়ছি এবং সেই কমেন্টগুলো আবারও পড়বো। বাট ইন দ্য মিনটাইম যেটা করবো, একটা শর্ট ব্রেক নিব, গুনে গুনে জাস্ট গুনে গুনে এক মিনিট না, দু মিনিটের একটা বিরতি নিব আমরা। এবং ছোট্ট বিরতি কাটিয়ে যখন ফিরবো তখন আপনাদের পাঠানো SMS গুলো পড়বো এবং একই সাথে আপনাদের কমেন্টস গুলো আমরা রিড আউট করবো। তো রাইট নাও যেটা করবো, ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা বিরতির ওপারে যখন ফিরছি আপনি থাকছেন তো সাথে, ডেফিনেটলি থাকবেন, বিকজ চলছে ইন দ্য মিন টাইম ভূত স্টুডিও ব্রট্রি বাই প্রাণ ছালছানা চর্যা, প্রাণী সাহস যোগায়।
বসে আছি একা, তার দেখা ভালো লাগে না, ধীরে খায় বসে থাকা।
নাম প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার। প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে।
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
চানাচুরের আর স্পাইস মশলার মার দানা ম্যাচ মেকিং, না হবে হ্যান, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস। প্রাণ ছাল চানাচুর, প্রাণে সাহস যোগায়।
বসে আছি একা, তার দেখা ভালো লাগে না, ধীরে খায় বসে থাকা।
নাম প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার। প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে। প্রাণডাল, ব্যাপার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে।
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
শাহসুরের আর স্পাইস মশলার মার দানা ম্যাচমেকিং, না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস। প্রাণ ছালছানা চুল, প্রাণে সাহস জোগায়
জাগো FM 94.4।
এবং শুনছেন আপনি সবসময় জাগরণ 94.4 এবং চলছেন দ্য মেইন টাইম ভূত স্টুডিও ভার্চুয়াল প্রাণ ছলছানা চর্চা প্রাণী সাহস যোগায়। ঘুরতে সময়টা আমাকে বলছে 12:14 ইন দ্য মেইন টাইম। নতুন একটা ঘন্টায় নতুন করে নতুন আরেকজন গেস্টকে আমরা ইন্ট্রোডিউস করাবো এবং ঝটপট করে যেটা করবেন 6969 নাম্বারে টেক্সটটা করে ফেলবেন, কেমন লাগছে আজকের ভূত স্টুডিও সেই ফিডব্যাকগুলো জানিয়ে ফেলবেন। নাম্বারটা হচ্ছে 6969। ফেসবুকে কিন্তু চলছে অডিও লাইভ, facebook.com/jagofm। এই পেজের থ্রুতে আপনি যেটা করবেন আপনার কথাবার্তাগুলো লিখে পাঠাবেন এবং ডেফিনেটলি পোস্টটাকে শেয়ার করবেন। যদি ফেসবুকে এই মুহূর্তে থেকে থাকেন facebook.com/jagofm, এই পেজে যাওয়ার পর পোস্টটাকে অ্যান্ড এই মুহূর্তে চলছে যেহেতু অডিও লাইভ, সো লাইভটাকেও শেয়ার করে ফেলতে পারেন। আর যেটা বলছিলাম, নতুন আরেকটা গেস্টকে আমরা এই মুহূর্তে ইন্ট্রোডিউস করবো নতুন ঘন্টায়। সো কি নাম ভাইয়া?
আমার নাম সানি।
সানি কি করা হয়?
স্টুডেন্ট।
স্টুডেন্ট কিসে পড়ছেন?
ইন্টার ফার্স্ট ইয়ার।
ফার্স্ট ইয়ারে পড়ছেন। তো সবকিছু মিলিয়ে মানে এই যে ভৌতিক ব্যাপার স্যাপারগুলো প্রথম কবে ফেস করলেন?
এটা আমার ফ্যামিলি থেকে ফেস করা।
ফ্যামিলি থেকে ফেস করা, ওকে। তো যেই বন্ধুটা আমাদের সাথে আছেন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে, নাম হচ্ছে সানি। তো সানি তার ফ্যামিলির কাছ থেকে শুনে আসা কিছু ঘটনা শেয়ার করবে, একইভাবে আপনিও চাইলে আপনার ফ্যামিলির কাছ থেকে শুনে আসা ঘটনাগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে ভূত স্টুডিওতে আগামী পর্বে। বাট রাইট নাও যেটা করবো রেজিস্ট্রেশনের নিয়মটা একটু পর বলছি। তো সানি, প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা?
এটা হচ্ছে আমার ভাইয়ের সাথে ঘটনা ঘটা। এটা 2010 সাল, যখন ফুটবলে ফাইনাল ম্যাচ চলছিল, সেদিন রাতে আমার আর ভাইয়ার কাজিন তারা খেলা দেখছে। খেলা দেখে শেষ হওয়ার পর এসেছিল, আসার পরে আসতে 12:00 বা 1:00 বেজে গেছিল। তখন রুমে আসে, ভাইয়া বলে যে কাজিনকে আমি একটু ঘুমাচ্ছি না, এই জন্য অন্য রুম থেকে ডাবার গুটিটা নিয়ে আসি। তা কাজিন ওয়েট করছে, ডাবার গুটিটা আনতে গেছে ভাইয়া। এরকম 20-22 মিনিট ওয়েট করার পরে সে দেখতেছি যে এখনো আসতেছে না, কি ব্যাপার? ভাবছি যে অসময় গেছে কিনা সেটা দেখতে গেছে, তাও আসতেছে না। পরে সে বাইরে যে দেখলো ভাই, আরেকটা বলে রাখি যে আমাদের বাসায় পাশে 2টা আম গাছ ছিল, একটা ডান পাশে একটা বাম পাশে। সে যখন বাইরে যায় এবং সে আম গাছের প্রায় 2-3 মিনিট ডিস্টেন্স আগে সে বুঝতে পারে যে উপর থেকে কিছু একটা পড়ছে, নাম গাছের নিচে উপর থেকে কিছু একটা পড়ছে। মানে সে যখন কাছে যায় সে দেখতে পেলে যে আমার ভাইয়া, মানে সে তো আশ্চর্য ব্যাপার। তখন আমি আমার আন্টি আমাকে ডাক দিল, তো আমরা গেলাম। তখন রুমে নিয়ে আসা হলো ভাইয়াকে। নিয়ে আসার পর ভাইয়ার কিছুক্ষণ এরকম সেন্স ছিল না। তার এরকম 10-12 মিনিট পর যখন সেন্স আসলো, আর তখন তার যখন যে চোখ খুললো, তার চোখ দুটো ছিল ঘোলা ঘোলা এবং অনেক বড় বড় ছিল, যেটা স্বাভাবিক ছিল না। তো আমরা তো এরকম ঘাবড়াই গেছি যে এটা কি ব্যাপার। পরবর্তীতে এরকম ভাই এরকম রয়েছে। এরকম হঠাৎ করে সে বলতেছে যে আমি বাইরে যাব, আমাকে ডাকতেছে আমি বাইরে যাবো, আমাকে এরকম অনেক কয়েকবার বলতেছে। আমি বলতেছি কে ডাকতেছে, আমরা তো সবাই এখানে আছি, তাহলে কে যাবে? এরকম বলতেছে সে এক পর্যায়ে সে নিজে উঠে মানে বাইরে দরজা ভেঙে চলে যাবে। এই পরিস্থিতি শুরু হয়ে গেছে যে আমাকে ডাকতেছে, আমাকে সে মারবে, মানে কী ধরনের একটা কথা, মানে একটা ভয় পাওয়ার একটাই। তখন আমি কাজিন আমার আন্টি ছিল, তখন আমরা তাকে ঠেকাই রাখতে পারছিলাম না, মানে স্বাভাবিক মানুষের তুলনায় তার শক্তিটা এত বেড়ে গেছিল যে আমরা তা পারছিলাম না। আমাদের বাসায় ছেলেরা ভাড়া থাকতো, তাদের আমরা ডাকি তিন চারজনকে। তারা আসার পর এরকম আমার ভাইয়ের সাথে পারছিলাম না, এরকম ওই ভাইয়েরা এরকম ধস্তাধস্তি করে এরকম বেডে শোয়াই রাখছে। বেডে শোয়াই রাখার পরে এরকম অনেকক্ষণ ধস্তাধস্তি করতেছি, সে অনবরত বলতে গিয়েছি যে আমি বাইরে, আমি আমাকে ডাকতেছে, আমাকে মারবে। আমার আম্মু আব্বু ছিল না, আমার আম্মু ঢাকায় আব্বুকে ডাক্তার দেখাইতে এসেছিল। ভাই আমি জানি না যে পরবর্তীতে যখন এই যে ধস্তাধস্তি করে, ধস্তাধস্তি করার পর এক পর্যায়ে ফজরের আজান দিয়ে দিল, ফজরের আজান দেয় তখন ভাইয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এবং খুব ভোরবেলায় আম্মু ফোন দিল যে যে ভাইয়ের কোনো প্রবলেম হয়েছে কি না। কেন জানি না ভাইয়া, যে আম্মু আম্মুকে ওই রাতেই স্বপ্ন দেখে যে তোমার ছেলেকে আমি নিয়ে যাবো, জেন বলতেছি যে তোর ছেলেকে নিয়ে যাবো। আম্মু স্বপ্নের ভিতরে অনেক কান্না কিন্তু বলতেছে না আমার বড় ছেলেকে তুমি নিও না, নিও না, এরকম বলতেছে। পরবর্তীতে পরে বলছে না এবার রেখে গেলাম। মানে ভাইয়া ওই যে ঘটনার সাথে রিলেটেড যে আম গাছ থেকে ফেলিয়ে দিল।
আচ্ছা, ওখান থেকে আসলে?
হ্যাঁ জি ভাই, এটাই ছিল আমার ফার্স্ট স্টোরি।
ওকে, প্রথম ঘটনাটা আমরা শুনছিলাম সানির কাছ থেকে। সানির প্রথম ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলবেন আপনি 6969 নম্বরে জেএফএম স্পেসে, নাম লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলো লিখে যে নাম্বারটা পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969 এ। আর আছেন আরো অনেকেই, যেমনটা লিখেছেন আমাকে তাসলিম, ধানমন্ডি থেকে আছেন এবং বলছেন ভালো লাগছে ভূত স্টুডিও। দেলওয়ার বলছেন খিলগাঁও থেকে তিনি আছেন। সাবু, সাবু মিরাজ তিনি আছেন রাজবাড়ি পাংশা থেকে শুনছেন আমাদেরকে অ্যাপের থ্রুতে, ধন্যবাদ আপনাকে। রুবিনা বলছেন ভালো লাগছে আজকের ভূত স্টুডিও। সুইটি বলছেন সার্ভার থেকে একাই শুনছি। এনামুল বলছেন মিরপুর ডিওএইচএস থেকে। আর আজকের কথাগুলো স্টোরিগুলো বেশ ভালো লাগছে। ওকে, নীলা বলছেন, আর আর কারা কারা আছেন, রাজু বলছেন মিরপুর থেকে তিনি আছেন, আবেশ বলছেন তিনিও আছেন। তো এভাবে করে আরও অনেকটা সময় আমরা শুনবো আজকের গেস্ট যিনি এখন পর্যন্ত দুজন আছেন, তাদের বাকি ঘটনাগুলো আমরা শুনছি। তো আগামী পর্বে যদি আপনি আসতে চান, যেটা তখন বলছিলাম, লিখতে হবে আর বি এস, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠিয়ে দেবেন ঝটপট করে 6969 নম্বরে। অডিও লাইভ চলছে, আসবো আপনাদের এসএমএস এবং কমেন্টে আরেকটা বার। বাট তার আগে অনুপ ভাই, তার কাছ থেকে আরেকটা ঘটনা আমরা শুনবো। তো কোন ঘটনাটা শুনছি আমরা ভাইয়া?
ধন্যবাদ ভাইয়া, আমি এখন একটা ঘটনা বলছি, এটা হচ্ছে আমার দুলা ভাইয়ের সাথে ঘটে যাওয়ার ঘটনা। আমার দুলা ভাইয়ের হোম টাউন হচ্ছে কিশোরগঞ্জ, ওনারা ঢাকাতে থাকতেন, পরে ফ্যামিলি নিয়ে কিশোরগঞ্জ চলে যান। ওখানে যাওয়ার পর এক সন্ধ্যার সময় আমার দুলা ভাই নাকি বাসায় ফিরছিলেন, তো ওখানে হচ্ছে একটু নিচু জায়গা, সাধারণ থেকে একটু নিচু জায়গা, একটু পানি টানি এলাকা। তো ওই নিচু জায়গাটার একটা রাস্তা, রাস্তার পাশটা অনেক নিচু বাট রাস্তাটা অনেক উঁচু, ওই জায়গায় একটা সার বাঁধা ছিল। পরে দুলাভাই ওই সারের রশির সাথে পা পিছলে পড়ে যায় ঠাস করে। তো পড়ে যাওয়ার পর থেকে এরপর দুলাভাই একটু অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে অনেক দিন এভাবে থাকে, থাকতে থাকতে পরে এক সময় শোনা যায় যে ওনাকে নাকি কুকুরে কামড়াইছে, উনি অসুস্থ জলাতঙ্কের মতো, ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়। তো ওনাকে হসপিটালে ভর্তি করানো হলো বাট ওনার মধ্যে কোনো জলাতঙ্কের চিহ্ন পর্যন্ত নেই। ডাক্তাররা বলতেছে জলাতঙ্ক বাট ওনার কোনো জলাতঙ্কের চিহ্ন নাই, উনি ডকডক করে পানি খাচ্ছে, সব কিছু করছে। বাট আমার বোনের কনফিউশন হলো যে না, ওর তো জলাতঙ্ক না, তাহলে কিসের জলাতঙ্ক? কিন্তু ডাক্তাররা বলতেছে জলাতঙ্ক, সবাই বলতেছে জলাতঙ্ক। এবার ডাক্তাররা কি একটা ইঞ্জেকশন দিল যে এটা যদি ওনার জ্ঞান ফিরে 6 ঘন্টার মধ্যে তাহলে উনি বেঁচে যাবেন, আর যদি না ফিরে তাহলে উনি মরে যাবেন। তো আমার বোন বলতেছে না এরকম রিস্ক আমরা কিছু করব না। তারপরে যাই হোক করা হলো, অনেক সময় অনেক কিছু করতে হয় ইয়ে না থাকলেও। এই ঘটনা করার পরে আমার দুলাভাই আর বাঁচলেন না, উনি মারাই গেলেন। পরে ওনার যে আমার বোনদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়, ওনার এখানে থাকে, ওনার দুইটা ছেলে মেয়ে ছিল। পরে মেয়েটা খুব ইয়ে ছিল, ও কোনো কথাবার্তা শুনতো না, যেখানে খুশি যেত, যা খুশি করতো, কী করতেছে কী করে না এগুলো ওর কোনো হিসাব টিসাব নেই। তো একদিন সন্ধ্যার পরে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়লো সবাই, ওই মেয়েটা শুয়ে নেয় ও ঘরের বাহিরে গেছে। আমাদের ঘরের সাথে একটা পুকুর ছিল, পুকুরের ওই ভিতরের জায়গাটা ঘুরতে গেছে। নিচে নেমে গেছে পুকুরের, তখন শীতকালের মতো তো পানি শুকায় গেলে একটু মধ্যখানের দিকে চলে যায় পানিটা, ও ওখানে যেয়ে সেম একটা সাঁত দেখতে পায়।
আচ্ছা,
ওই সাঁত দেখতে পেলে ও একটা চিৎকার করে, চিৎকার করলে পরে আমার ভাই গিয়ে ওকে ধরে ধরে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, ও পরে ওর ঘটনাটা বলে। বলার পরে ওর মা আমার বোন সে বলে যে এটা তো একটা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা খুব জড়িত, তাহলে এই ব্যাপারটা তো খুব সিম্পল কিছু না, তুমি একে শাসন করো আর কি, যে যখন তখন যেখানে সেখানে যেও না, একটু সাবধানে থেকো। আর আমার বড় ভাবির কাছে থেকে একটা ঘটনা শুনেছি, সেটা ছিল এরকম, ওনারা লালমাই পাহাড়ের সাথে একটা জায়গা ওনাদের বাড়ি, তো সন্ধ্যার সময় কি বিকেলের সময় তো মেয়েরা কিশোরী মেয়েরা দল বেঁধে ঘুরতে বের হয়, সকল কাজকর্ম শেষ করে স্কুল থেকে আসছে, ঘরের কাজকর্ম যা ছিল করিডোরে দল বেঁধে বের হয়েছে, ওরা সন্ধ্যার সময় ঘরে ফিরবে। তোরা বের হয়েছে যে একটু দূরে চলে গেছে আজকে, কাউকে কিছু না বলে দূরে চলে যে এমন একটা সুন্দর জায়গা, ওরা অনেক কিছু দেখতেছে সন্ধ্যার সময়টা, অনেকগুলো সুন্দর সুন্দর গোল গোল করে কাঁঠাল গাছ, একদম খুব গোল গোল করে, খুব ছোট ছোট ঘর, কি সুন্দর সাজানো পরিপাটি, ওরা এগুলো দেখে খুব মোহে পড়ে গেল, যে না আরে অনেক সুন্দর তো ফুলের বাগান দুই সাইডে কত সুন্দর, রাস্তাটা কত সুন্দর, একটু ভিতরে যেয়ে দেখি। ওরা যত এরকম হাঁটতেছে ওদের সৌন্দর্য আরো সৌন্দর্য জিনিস দেখতে পাচ্ছে, এরকম করে সৌন্দর্য জিনিস ওরা মোহে পড়ে গেল আর আসলো না সন্ধ্যার সময়টা। টাইম অনেক বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, পরে এরকম মাধ্যমে রাজান দিয়ে দিল, ওরা তখন দেখতে পেলো যে সামনে কিচ্ছু নাই, সবকিছু একদম ক্লিয়ার, খালি একটা জায়গা। পরে কিছু না বুঝে ওরা দৌড়ে ওখান থেকে পার হয়ে এলো, বাড়িতে আসলো, এসব ঘটনা সবার কাছে বললো, সবাই বলতেছে যে না এটা তো জায়গাটা তো খুবই খারাপ, ওখানে কেন গেছো তোমরা, মেয়ে মানুষ সন্ধ্যার সময় আর কখনো যেও না। এ ছিল আমার ঘটনাটা।
ওকে, সো আরেকটা ঘটনা শুনলাম, এবং একটা ঘটনা শুনতে শুনতে আরেকটা ঘটনা, এবং ঘটনাগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগছে, অনেকে জানিয়েছেন, যেমনটা উস্মিতা বলছিলেন আমাদেরকে যে আজকের ঘটনাগুলো আসলেই বেশ ইন্টারেস্টিং, এবং ধন্যবাদ ভূত স্টুডিও টিমকে। এবং মাহি লিখেছেন শান্তিনগর থেকে, অনেকদিন পর শুনছি, কাল গ্রামে যাব, অ্যাডভান্স ঈদ মোবারক, ঈদ মোবারক আপনাদের প্রত্যেককেও। সৌরভ বলছিলেন তিনি আছেন, সাদি লিখেছেন নবীনগর থেকে, অনেক ভয় করছে। আর শাবু বলছেন তিনি আছেন ফয়সাল ঢাকা থেকে, বলছেন ভালো লাগছে। ফাহিম বলছেন ভয় লাগছে না আজ। তামিম মুগ্ধবাড়া থেকে তিনি আছেন, দেলোয়ার বলছেন খিলগাঁও, খিলগাঁও থেকে তিনি। এবং হসপিটালের কোনো স্টোরি কি আছে, যদি থাকে তো ডেফিনেটলি ইট ডিপেন্ডস, যদি থেকে থাকে তো অবশ্যই শুনবেন। বাট আজকের ঘটনাগুলো ইভেন আমার নিজের কাছেই বেশ ভালো লাগছে। সো ভালো নাকি মন্দ সেই কথাবার্তাগুলো জানাবেন, নাম্বারটা 6969 জে এফ এম, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে। আর ইন দ্য মিন টাইম যেটা করবো, সানি যিনি আছেন তার কাছ থেকে তার নেক্সট ঘটনা শুনবো। তো সানি কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
থ্যাংক ইউ ডিয়ার লিসনার এন্ড 99.4। এই ঘটনাটা আমার এক ভাইয়ের কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল 2017 সালে, এই সাম্প্রতিককালে। ভাইয়া নতুন পুলিশে যোগ দেয়, পুলিশে যোগ দেওয়ার পর নতুন তো তাদেরই করা হয় না, এবং তাদের প্রশিক্ষণের জন্য বরিশাল পাঠানো হয়। বলে রাখি যেখানে পাঠানো হয় তাদের যেখানে থাকার স্থান ছিল সে বিল্ডিংটি ছিল পাঁচতলা, তারা ছিল তৃতীয় তলায়, এবং ওই বিল্ডিংয়ের পাশে ছিল বদ্ধভূমি। দেন তারা দুই তিন মাস বেশ স্বাভাবিকভাবেই ছিল, তাদের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাই। এরকম যেহেতু এটা পুলিশের ট্রেনিং, সেহেতু অনেকেই মাঝে মধ্যে যে ট্রেনিং করার সময় অনেক ইঞ্জুরি বা অসুস্থ থেকে যায়, অসুস্থ থাকার ফলে সে প্রতিদিন যেতে পারত না। এরকম একদিন একজন একা রয়ে গেছে আর সবাই নিচে ক্লাসে, কেন ক্লাস টাইমটা হচ্ছে 7টা থেকে 8টা, যখনও যে ছিল ও বেডে ছিল এবং তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। দেন সে ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে তখন তুই বেরোয়, দরজা সে যখন খুলে তখন সে দেখতে পায় তার বেডে নিজে শুয়ে রয়েছে, মানে তার একটা প্রতিচ্ছবি। এটা কিভাবে সম্ভব, মানে সে বুঝতে পারতেছে না এটা কি, হতভম্ব হয়ে গেছে, এবং সে বুঝতে দেরি করলো না যে এটা তার সাথে কিছু অস্বাভাবিক কিছু ঘটছে। এবং সে এক মুহূর্তে দেরি না করে নিচে চলে যায়, মানে যেখানে তাদের ক্লাস তাদের সঙ্গীদের কাছে, তাদের কাছে ঘটনাটা বলে কিন্তু তারা বিশ্বাস করতে চায় না, এই তুই একা ছিলি বোধহয় এই জন্য বোধহয় এরকম ছিল। তখন তার 5 থেকে 6 দিন পর এরকম ক্লাস থেকে একজন উপরে আসার দরকার ছিল, তৃতীয় তলায়। তখন সে আসবে, তা আসার পূর্বেই ইলেকট্রিসিটি হয়, বিদ্যুৎ চলে যায়। মানে যখন যে সিঁড়িতে ওঠে, ওঠার ঠিক আগ মুহূর্তে তার দরজার, মানে তাদের যে দরজা, দরজা বাইরে থেকে শুনতে পাচ্ছে যে ধপ ধপ আওয়াজ, মানে বিকট একটা ধপ ধপ আওয়াজ। সে বুঝতে পারলো যে ভিতরে কে থাকবে, আমরা তো সবাই ক্লাসে, আর একটা দরজাও তো লক করা, তাহলে ভিতরে কে? এবং সে সাহস করে গেল, তার কাছে ছোট একটা চার্জার লাইট ছিল, সেটা দিয়ে খুললো। খুলে যখন সে রুমে ঢুকলো, ফার্স্ট রুমে, তখন সে আওয়াজটা শুনতে পাচ্ছিল। বাট যখন সে সেকেন্ড রুমে যায়, তখন সে দেখতে পেলো যে আশা আলোতে এরকম সাদা কোনো কাপড়ের মতো কিছু জানলা দিয়ে বেরিয়ে চলে গেল। মানে সে দেখে তো থর থর করে, মানে এত ভয় পাইছে যে থর থর করে বাইরে মানে চিৎকার দিয়ে উঠছে। পরে দৌড় দিয়ে সে নিচে নেমে গেছে, তাদের কাছে এইটা বলে, তারাও এটা কেয়ার করে না। মানে তাদের সঙ্গীর এবারে আমার ভাইয়ের দেশে ছিল, তারা কেয়ার করে না এটুটা। এভাবে ভাই চলতে থাকে। পরবর্তীতে যে ঘটনা ক্রমাগত হয়ে বাড়তেই থাকে, আমাদের বাড়তেই থাকে, মানে কীরকম এরকম মাঝে মধ্যে শিশু এসে শিশুর কান্নার আওয়াজ পাওয়া যায়, এই বিভিন্ন আওয়াজ পাওয়া যায়, মাঝে মধ্যে বিড়াল দেখা যায়, কিন্তু হঠাৎ পর দেখা গেল যে বিড়ালটা নাই, এরকম কান্নার আওয়াজ পাওয়া যায়। এবং মানে ওই রুমে যে কয়জন ছিল তারা সবাই ওইটা দেখছে যে এরকম কিছু চলে যাচ্ছে পিছন দিয়ে, বাট নাই, তারা অনুভব করতে পারছে যে এরকম অস্বাভাবিক কিছু ঘটছে। এটা মালিক পক্ষকে জানানো হয়, কিন্তু ভাই মালিক পক্ষ কিন্তু আগেই জানতো, কিন্তু তাদের এই প্রবলেমের কথাটা বলে নাই, প্রবলেমটা বলে নাই, কারণ ওখানে ভয় পাবে এই জন্য তারা বলা হয় নাই। তারা মালিক পক্ষের বলে আমাদের তো এই ধরনের সমস্যা হচ্ছে, অনেকে তো অসুস্থ হয়ে পড়ছে জ্বর ভয়তে, ঠিক মতো প্রশিক্ষণ নিতে পারছে না। দেন মালিক পক্ষ যে বলে ওরা যে তৃতীয় তলায় থাকতো, ওই তৃতীয় তলার বাথরুমে 5 বছর আগে একটা ছেলের লাশ পাওয়া যায়, মানে ছেলে লাশ পাওয়া যায়। পরবর্তীতে ঘটনাগুলো ওখানে ক্রমাগত ঘটতে থাকে। দেন তারপর এই সলিউশন করার জন্য মালিক পক্ষ হুজুরদের ডেকে আনা হয়। হুজুরদের ডেকে এনে ওই যে তৃতীয় তলার রুমটা, ওই রুমে এখানে বিভিন্ন আগরবাতি ধরানো হয়, এই বিভিন্ন দোয়া কালাম পড়া হয়। পরে দোয়া করার পরে এসে ওখানে মিলাদ দেওয়া হয়। মিলাদ দেওয়ার পর তৃতীয় তলায় কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু তৃতীয় তলার নিচে যেটা ছিল দোতলা, দোতলা কিন্তু একেবারেই ফাঁকা ছিল, ওখান থেকে মাঝে মধ্যে
পুরো ফাঁকা,
একদম পুরো ফাঁকা, ওখান থেকে মাঝে মধ্যেই আওয়াজ শুনে যেত, বাচ্চার কান্না, কান্নার আওয়াজ। দেন ভাইয়া দেখে, আমি আগে বলছি যে পাশে বদ্ধভূমি ছিল, এই জন্য সমস্যাটা বসেছিল আর ওখানে থাকার জন্য।
শুনে ফেললাম, এবং এভাবে করে আরো বেশ কিছু ঘটনা, আরো কিছু গল্প এভাবে করেই আসলে ভূত স্টুডিওটা চলছে, এবং ভূত স্টুডিও চলবে। আর এদিকে আরো অনেকে রয়েছেন, যেমন তার লুবানা বলছেন, তিনি আছেন আমাদের সাথে, লিখেছেন তুর্য, তাইজুল ইসলাম বলছেন তোমাদের FM-টা আমাদের বেশ ভালো লাগে, আরাফাত বলছেন তিনি আছেন ঢাকা থেকে, আর সিমু SMS করেছেন বলছেন যেন আমার একটা ঘটনা আছে, সেই ঘটনাটাই বলতে চাই। ওকে, তো সেই ঘটনাটা বলতে হলে ঝটপট করে RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠাবেন যে নাম্বারে, নাম্বারটা 6969, বাকি দায়িত্বটা হচ্ছে ভূত স্টুডিও টিমের আগামী পর্বে আপনাকে নিয়ে আসার জন্য। ডেফিনেটলি যা যা করা প্রয়োজন ভূত স্টুডিও টিম সেটা করবে, বাট প্রথমত আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন নাম্বারটা ওপেন রাখবেন প্লিজ। সোহাগ বলছেন বরফশ্রী থেকে লাস্ট স্টোরিটা আমি নিজে ফেস করেছি। ওকে, আচ্ছা কোন স্টোরিটা আমি আসলে বুঝতে পারছি না। ইউনুস বলছেন মিরপুর থেকে, আবেশ বলছেন তিনি আছেন আমাদের সাথে, সাদেক ভাই আছেন রূপগঞ্জ থেকে, শীতল SMS করেছেন ঢাকা মিরপুর থেকে, এবং তাওহিদ বলছেন স্টোরিগুলো বেশ ভালো লাগছে, রিমন বলছেন ভেরি স্যাড অ্যান্ড হরেবল, রাইট, ওকে। সাদিকুল ইসলাম রূপগঞ্জ থেকে তিনি আছেন, এরকম তো আরও অনেকেই রয়েছেন, এবং এভাবে করে আড্ডা জমবে এবং আড্ডা জমে গেছে যেটা বলছিলাম, এবং মনে করিয়ে দিতে চাই আরেকটা বার আপনাকে প্রাণ ছাল চানাচুরের কথা, চানাচুর আর স্পাইসি মশালার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং, না হবে হ্যাঁ এক্সকিউজ, মারবে উড়াল মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম প্রাণ ছাল চানাচুর, যা প্রাণের সাহস যোগায়। তো প্রাণের সাহস নিয়ে অনেকটা সময় আপনাকে থাকতে হবে, প্রাণের সাহস নিয়ে আপনি থাকছেন আমাদের সাথে রাত একটা পর্যন্ত। আর এদিকে সোহাগে লিখেছেন নারায়ণগঞ্জ থেকে তিনি আছেন, এস এম এস করেছেন তাইজুল, আর অনন্যা মিরপুর থেকে আছেন এবং এস এম এস করেছেন জুয়েল ধানমন্ডি থেকে, এবং বলছেন তার বোন ঋতু এবং তিনি এই মুহূর্তে গাড়ি ড্রাইভ করছেন এবং শুনছেন এবং বাসায় ফিরছেন, ওকে। তো ধন্যবাদ আপনাকে, এবং আরও অনেকেই রয়েছেন, বাকি টেক্সটগুলো পড়বো, বাট ইন দ্য মিন টাইম আবারও আমরা গল্পে যাবো এবং অনুপ ভাইয়ের আরেকটা স্টোরি আমরা ইন দ্য মিন টাইম শুনবো। কোন ঘটনাটা শুনছেন?
ধন্যবাদ। আমি তখন শ্যামলী থাকতাম, ওই বাসাতে আরও কয়েকজন মানুষ থাকতো, ওনাদের কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি মুন্সিগঞ্জ, এক একজনের এক এক জায়গায়, সবাই যার যার কাজ এখানে আছে। তো আমি ওইরকম ওখানে নতুন গেছি, সেজন্য আমার কারোর সাথে তেমন পরিচয় নেই। একদিন একদিন করে সবার সাথে পরিচয় হচ্ছি, এই সময়ে একজন বড় ভাই আমার কাছে একটা ঘটনা বলল, বলল যে অর্ণব শোনো এই ঘটনা। তো আমি বললাম কি বলেন? বললো যে আমার এক বড় ভাই ছিল, তার নামও অর্ণব ছিল। তো আমি বললাম বাহ বেশ ইন্টারেস্টিং, তো আমার মতোই নাম, তাহলে ঘটনাটা অবশ্যই শুনব। পরে উনি আমাকে ঘটনাটা শুরু করলেন। ঘটনাটা এরকম ছিল, উনি যে বাসায় ছিলেন ওই বাসায় মাত্র নতুন উঠলেন, তো প্রথম দুই দিন উনি ছাদে যান নাই, তৃতীয় দিন উনি ছাদটা ঘুরতে গেলেন যে কেমন ছাদ বাড়ির একটু দেখি, মোবাইলে গান শুনতে শুনতে ছাদে গেলেন। তখন 2011 কি 2012 হবে সময়টা, তখন তো আর এরকম অ্যান্ড্রয়েড সেট খুব কম ছিল, ছিলই না হয়তো, সবাই বাটনওয়ালা সেট ইউজ করতো, ওটাতে গান শুনতেছিলেন। ছাদে গেলেন, এদিক ওদিক তাকাচ্ছেন, দেখে যে ছাদের একটা পাশে একটা মেয়ে, খুব সুন্দর মেয়ে, ওখানে একটা ফুল গাছে ও পানি টানি দিচ্ছে। তো এটা দেখে ও নেমে গেলো, বললো যে না এত রাতে একটা মেয়ে এখানে, তাহলে আমি থাকবো না, কোনো সমস্যা হতে পারে, এরকম করে নেমে গেল। পরে আরেকদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় রাত্রিবেলায় দেখতে পেলো যে সিঁড়ির উপরে একদম খুব উপরের তালার যে সিঁড়িটা, লাস্ট সিঁড়ি, ওখানে দেখলো যে মেয়েটার চুলগুলো এভাবে করে দিয়ে, চুলগুলো বাতাসের মধ্যে দিয়ে ও দাঁড়িয়ে আছে, ছেলেটাকে দেখেই মেয়েটা ছুটে গেল। এই গেল দুই দিন, এরকম করে প্রায় এখানে ওখানে মেয়েটাকে দেখে। তো ছেলেটা খুবই ভালো লাগে, তো কাউকে বলে না এখনো রুমে যে একটা মেয়ে আছে এরকম সুন্দর ভালো লাগতেছে। পরে উনি একজনকে বলে, বলে যে এরকম একটা মেয়ে আছে উপরের তলায় থাকে বোধ হয়, আমি প্রায় সিঁড়িতে দেখি ছাদে দেখি। বলে যে আচ্ছা ঠিক আছে আমরাও দেখবো নি কে এটা। একদিন দুজন মিলে ছাদের উপরে গেল, যাকে বলেছে তাকে বলে তাকে নিয়ে ছাদে গেল। যাওয়ার পরে দেখলো যে ওই মেয়েটা আজকে আর আসছে না। পরে ছেলেটা বললো যে আজকে তো আসে না, যেদিন আসবে সেদিন,
দুজন মিলে গিয়েছিল,
যেদিন আসবে সেদিন নিয়ে যাবো। পরে রাত্রিবেলা ওর একটা ফোন আসছিল, ছেলেটার কোনো গার্লফ্রেন্ড বা এরকম কেউ ফোন করেছিল, ও খুব রাত্রে তখন আবার ও ছাদে চলে গেছে কথা বলতে। ছাদে যাওয়ার পরে দেখলো যে ও কথা বলতেছে, হঠাৎ করে নজর করলো, দেখলো যে মেয়েটা এখন ওখানে দাঁড়িয়ে বিষণ্ন মনে একবারে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। পরে ও দূর থেকে জিনিসটা খেয়াল করে খুব খারাপ লাগলো ওর মনে, যে কি জানি মেয়েটার কি কষ্ট, কি হতে পারে জানি, কথা কি একটু বলবো নাকি বলবো না, ও কনফিউশন থেকে রুমে চলে আসে। লাস্ট একদিন ও জোর করে মানে সাহস করে মেয়েটার সাথে কথা বললো, বলার পরে দেখলো যে মেয়েটা খুব মিশুক, ওর সাথে মিশলো। পরে মেয়েটা বললো যে আপনি কখন কখন ছাদে আসেন? বলে যে আমি এই সময় আসি। বলে যে আমিও তো এই সময় আসবো, তাহলে আমাদের দেখা হবে। বলে আমি তো রেগুলার আসি না, মাঝে মাঝে। বলে যে আচ্ছা ঠিক আছে আপনি আসেন। এরকম 3-4 মাস ওদের এই জিনিসটা কন্টিনিউ হতে থাকলো, বাট ছেলেটা এই জিনিসটা ফুট আপ করলো না। ওর কিন্তু গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও মেয়েটাকে একটু একটু ভালো লাগা শুরু করে দিছে। পরে এক সময় এক রাতে মেয়েটা এরকম এখানে আসেনি আর। তো ছেলেটা ভাবলো যে এখন আর মেয়েটাকে না দেখলে খুবই খারাপ লাগে, কোথায় থাকে একটু খোঁজ নেই। ছয়তলায় গিয়ে ও খোঁজ নিল, বলে যে না এখানে এরকম কোনো মেয়ে থাকে না। বলতে আপনাদের পাশের বাসায় কোন না এখানেও থাকে না। পরে ও ভাবলো আচ্ছা ঠিক আছে, ও হয়তো নিচতলায় থাকে। এরকম করে এক সপ্তাহ না গিয়ে পুরো বিল্ডিংয়ের সবগুলো ফ্ল্যাটে খোঁজ করলো, এরকম মেয়ে আছে কি না, এমনভাবে খোঁজ করে যাতে কেউ বুঝতে না পারে যে ওদের মধ্যে কোনো অ্যাফেয়ার বা কোনো ভালো লাগা মন্দ লাগা কাজ করছে। এরপর যে গেটে দারোয়ান থাকে, দারোয়ানকে বললো আচ্ছা এইরকম একটা মেয়ে, এরকম এরকম চুল, এরকম এরকম দেখতে, গায়ের রংটা এরকম, খুব লম্বা না একটু মিডিয়াম সাইজ, এই মেয়েটাকে কি আপনি দেখেছেন? দারোয়ান বলে যে না এই টাইপের কাউকে আমি দেখিনি এই বাড়িতে, আপনি কি যে বলেন এসব। ছেলে তো এই জিনিসটা খুব ভাবতে পারলো না যে আশ্চর্য, তো আমি দেখি প্রায়ই, তো দেখি একদিন আর দুই দিন, এটা তো অনেক দিন দেখলাম। পরে দারোয়ানটা ছুটিতে বাড়িতে গেল, ওই সময় আবার ফলসে আরেকজন মানুষ এখানে কাজ করলো, ওই লোকটাও সেম মেয়েটাকে দেখলো। দেখার পরে ওই লোকটা আবার ওই দারোয়ানের কাছে বললো যে কি এত সুন্দর একটা মেয়ে এখানে থাকে দেখেছিস? বলছে না। তো দারোয়ান আবার এই দুজনের কথাটা খুব মিলাতে লাগলো। দারোয়ান জিজ্ঞেস করলো জোর করে যে কিরকম দেখতে? বলছে এরকম। কি করে? এই করে। কেমন? এর এমন। পরে ও বাড়িওয়ালার সাথে জিনিসটা খেয়াল করলো। আচ্ছা আপনাদের বাড়িতে কি এরকম কোনো মেয়ে আছে? বলে যে কেমন? বলে যে এই এই। বলে যে পরে বাড়িওয়ালা ওকে ঘটনাটা বললো যে আমারই একটা মেয়ে ছিল, ও ছাদ থেকে আত্মহত্যা করেছিল।
ও মাই গডনেস।
বলে যে কেন? বলে যে ও একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, আমরা মেনে নিচ্ছিলাম না। তো আমরা মেনে নিচ্ছিলাম না, বরং আমরা মানে ওরা যেহেতু বাড়িওয়ালা, ওদের একটা প্রতাপ আছে, একটা ভাড়াটিয়ার সাথে মেয়েটা রিলেশন করছিল। পরে ওই ছেলেটাকে খুব মারধর করে নাকি বের করে দিয়েছিল, মেয়েটা এই কারণে জেদ করে আত্মহত্যা করে ছাদ থেকে লাফিয়ে।
অলরাইট, এরপর থেকে আর ওই মেয়েটাকে দেখা যায় নাই?
এরপর থেকে তো ওরাও আর কখনো মেয়েটাকে দেখা তো দূরের কথা, বাড়ি থেকে চলে আসে ওই ছেলেটা, বাড়িটাই চেঞ্জ করে ফেলে চলে আসে।
ওকে, আরেকটা ঘটনা আমরা শুনলাম এবং এই ব্যাপারটাও কিন্তু বেশ অদ্ভুত, যে এই মেয়েটা আসলে মারা যায় মানে সুইসাইড করে, তাকেই আসলে এরপর ওরা দেখেছিল ব্যাপারটা এরকম। তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো খুবই অদ্ভুত, যদিও বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে থেকে যায়, বাট ওই যে কিছু প্রশ্নের কখনো উত্তর মেলে না, কিছু প্রশ্নের কখনো উত্তর থাকে না, এমন সব বিষয়, এমন সব ঘটনায় কিন্তু আমরা প্রত্যেক বৃহস্পতিবার জাগো এফএম 94.4 এ প্রচার করে থাকি। যেই ঘটনাগুলো আপনি এর আগে অন্য কোনো এফএম স্টেশনে শোনেন নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, ঘটনাগুলো শুনতে আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ এটাই ঘটনাগুলো বেশ যদি বলি যে টাটকাভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়। এবং এখানে আগামী সপ্তাহে চাইলে আপনি চলে আসতে পারেন আপনার লাইফে ঘটে যাওয়া অদ্ভুত সেই ঘটনাগুলো নিয়ে, বাট তার জন্য করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন RBS। আবারও বলছি, আগামী পর্বে যদি আপনি আসতে চান আপনার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত কিংবা অন্যরকম এক্সপিরিয়েন্সগুলো নিয়ে, তার জন্য RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠাবেন যে নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 6969। এবং ইন দ্য মিন টাইম আমি যেটা করবো, একটা শর্ট ব্রেক নিবো, ব্রেক থেকে যখন ফিরবো আপনাদের পাঠানো SMS এবং কমেন্টসগুলো পড়বো। তো থাকুন কানেক্টেড জাগো FM 94.4 এর সাথে।
বসে আছি একা, পিতার দেখা ভালো লাগে না, অপেক্ষায় বসে থাকা
নাও প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার। প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে।
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
শাশুড়ের আর স্পাইস মশলার মারদানা ম্যাচ মেকিং, না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস। প্রাণ ছাল চানাচুর, প্রাণে সাহস জোগায়।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। এবং চলছে এই মুহূর্তে ভূত স্টুডিও ভক্তির ভাই প্রাণ ছাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। এবং চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং, না হবে হ্যাঁ, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম প্রাণ ছাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। তো প্রাণে সাহস নিয়ে আপনি থাকবেন এবং আপনি আছেন ঠিক রাত একটা পর্যন্ত। বেশ অনেকগুলো ঘটনায় আমরা শুনলাম। ইন দ্য মিন টাইম কিছু ফেসবুকের কমেন্টস পড়তে চাই। ফেসবুকে দুটো পেজ রয়েছে, facebook.com/apurbo.fm এবং facebook.com/jagofm, দুটো পেজেই আমরা ইন দ্য মিন টাইম অডিও লাইভ কিন্তু চলছে। অডিও লাইভটা শেয়ার করে ফেলতে পারেন আপনার অ্যাকাউন্ট থেকে facebook.com/apurbo.fm এবং facebook.com/jagofm, এই দুটো পেজই আপনি পাচ্ছেন আমাদেরকে এই মুহূর্তে। অনেকেই আছেন, যেমনটা নীরব বলছেন, তিনি শুনছেন এই মুহূর্তে, আশরাফি বলছেন
লাস্ট স্টোরিটা বেশ ভালো লেগেছে। রফসান আছেন আমাদের সাথে, আজকের ঘটনাগুলো ভালো লেগেছে এমনটা জানিয়েছেন জয়। মিম বলছেন তিনি আছেন শ্যামপুর থেকে, রিয়াদ তিনি আজকে প্রথমবারই শুনছেন, আরে বাহ। তো প্রতি বৃহস্পতিবার এই আয়োজনটা হয়ে থাকে, মিস করবেন না। এদিকে আচ্ছা নোরা এস এম এস করেছেন এবং তিনি শুনছেন এবং ফেসবুকে লাইভে আমরা যাচ্ছি, দেখা যাক কারা কারা আছেন। মহসিন খান বলছেন ভয় লাগছে, তো ভয় প্লাস ভালো লাগা দুটো মিলিয়ে আশা করি বেশ ভালো লাগছে আপনাদের প্রত্যেকের। আর যেমনটা তানভীর বলছেন তিনি আছেন এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ইমন খান তিনিও শুনছেন এই মুহূর্তে ফেসবুকের থ্রুতে, শ্যামপুর থেকে মিম তিনি আছেন এবং আফ্রিদি আছেন আমাদের সাথে। আর এদিকে সুজন ব্যাপারী বলছেন হ্যালো, আর ত্রিশু বলছেন নাইস, আর এরকম আরও অনেকেই দেখতে পাচ্ছি। তো এক এক করে আরও অনেকেই জয়েন করছেন, মনে রাখবেন পোস্ট থেকে শেয়ার করতে হবে facebook.com/apurbo.fm এবং facebook.com/jagofm থেকে। আর ইন দ্য মিন টাইম যেটা করব আমরা সানির কাছে যাব, তার নেক্সট
এলাকায় অফিসারদের থাকার জন্য একটা বাংলো ছিল, বেশ পুরনো বাংলো, দেখতো বেশ গা ছমছম একটা ব্যাপার। ওই বাংলোতে মাঝে মধ্যে মেয়েকে দেখা যেত, এরকম ঘুরে বেড়াতো, বা ওই বাংলোতে যারা থাকতো যে অফিসাররা তারা দেখতে পাতো যে এরকম ঝুলছে ফ্যানের উপর দিয়ে এরকম একটা মেয়ে, এরকম ঘুমের ভিতরে তারা দেখতে পারতো। দেখার পরে এরকম ক্রম কন্টিনিউ সমস্যাটা বাড়তে থাকে, এরকম তাদের বিভিন্ন ভাবে ভয় দিতে থাকে। তাই বলে রাখি ওই বাংলোতে অনেক কয়েক বছর আগে ওখানে একটা মেয়ে আত্মহত্যা করছিল, এবার সেখান থেকে ওই সমস্যাটা উঠো। এরকম সমস্যা হতে থাকে, অফিসার এক পর্যায়ে এক একজন চলে যেতে থাকে ভয় পেয়ে, যে এখানে আমাদের থাকা সম্ভব না এই অস্বাভাবিক পরিবেশে। এরকম এক পর্যায়ে আস্তে আস্তে সেটা পরিত্যক্ত হয়ে যায় ভবনটা, এবং ভবনের পাশে ছিল একটা গ্যারেজ। ওই গ্যারেজ ওই বাংলাতে তবু বাংলার পাশে আরেকটা মানে ভাইয়ারা যেটা ছিল ওইটাই হবার ঘটনা ঘটেছে, তৃতীয় তলে ছিল ওটার পাশের গ্যারেজ। ওই গ্যারেজটাই এরকম রাতে মাঝে মধ্যে শোনা যেত যে অটোমেটিকলি গাড়ি স্টার্ট হতো, গাড়ি চলছে মনে সব শোনা যেত যে গাড়ি চলছে। ওই সে গ্যারেজের কাছেই একটা নারকেল গাছ ছিল, তারা বুঝতে পারে যে প্রচুর পরিমাণে নারকেল পড়তেছে, সারাটা রাত নারকেল পড়তেছে, বাট কিন্তু সকালে গেলে দেখা যায় কোনো নারকেল নেই। তাই এরকম ঘটনাটা ঘটতে থাকে, আস্তে আস্তে তাদের প্রশিক্ষণও প্রায় শেষের দিকে, তারা পরে চলে আসে তার পরবর্তীতে ওই এলাকা ওই সেনে ওই তারাতে বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিংটাও আস্তে আস্তে সেটাই পরিত্যক্ত হয়ে যায়, যে এটা ছিল আমার স্টোরি।
ওকে, পরিত্যক্ত হয়ে যাওয়া বিল্ডিং বা পরিত্যক্ত হয়ে যাওয়া কোনো একটা জায়গা, এই ব্যাপারগুলো আসলে একটা যদি বলি যেটা অন্যরকম ভয় লাগে এই জায়গাগুলোতে যেতে। ইভেন ছোটোবেলায় যখন স্পেশালি এই ব্যাপারগুলো সম্পর্কে একটু একটু করে ভয় লাগাটা শুরু হয়, এই ধরনের মানে এক্সপিরিয়েন্সগুলো জানা শুরু হয়, তখন কেন যেন একটা পুরনো বাড়ি দেখলেও ভয় লাগতো, হয়তো বা জায়গাটা খুবই স্বাভাবিক একটা জায়গা, বাট দ্য থিং থাকে না মানে একটা ফোবিয়ার মতো হয়ে যায়। এনিওয়েজ, চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ ঝালচানাচুর, যা প্রাণীর সাহস যোগায়, এবং প্রাণীর সাহস নিয়ে আমরা ফিরাত একটা পর্যন্ত। তো ঘরে কিংবা বাইরে যেখানে আপনি ঝটপট করে যেটা করবেন, যদি সম্ভব হয় এসএমএস তাহলে করবেন এসএমএস, যদি সম্ভব হয় কমেন্ট তাহলে করবেন কমেন্ট। JFM স্পেস দিয়ে নাম, তারপর লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে। ও হ্যাঁ, আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, এটা ছাড়া আসলে কোনো ওয়ে নেই এখানে পার্টিসিপেট করার। RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর প্রফেশন, এবং পাঠিয়ে দেবেন কথাবার্তাগুলো 6969 নাম্বারে। হিন্দু মিনতে আমরা যেটা করব, অনুপ ভাইয়ের শেষ ঘটনাটা আমরা শুনবো। কোন ঘটনাটা শুনছি এখন অনুপ ভাই?
ঘটনাটা আমি বলছি, শুনেন আপনি, সবাইকে শোনার আমন্ত্রণ। আমি আর আমার এক কাজিন মামাতো বোন, আমরা গিয়েছিলাম আমার নানুর সাথে একবার একটু দাওয়াত খেতে, মুসলিম সুন্নাতে খাতনা এরকম দাওয়াত আর কি। তো যার খাতনা সেও খুব ছোট, আমরাও তো খুব ছোট, আমরা ওখানে যেয়ে আর স্থির থাকিনি, বাচ্চা মানুষটা তো আর এরকম থাকে না এক জায়গায়, তো আমরা এখানে ওখানে এটা ওটা দেখতে দেখতে ওইদিকে একটু দূরে চলে গেলাম। ওখানে একটা পুরাতন হিন্দুদের ইয়ে ছিল, হিন্দু না বৌদ্ধদের মঠ, লোকে মুখে প্রচলিত ছিল ওটার আগায় নাকি অনেক স্বর্ণ ছিল, তারা যেন ওই স্বর্ণ যুদ্ধের সময় নিয়ে গিয়েছিল এবং ওটার ভিতরে নাকি এই আছে সেই আছে, তো আমরা ওগুলো শুনে দেখতে গেছি যে আসলে জাস্ট কিরকম হয়। তো তখন সময়টা আমরা যখন যাই তখন হচ্ছে 12টার কিছুটা পরে, দুপুর 12টার কিছুটা পরে, তো আমরা ছোট মানুষ 1, 2 কিংবা 3 পড়ি। হাঁটতে হাঁটতে ওখানে গেলাম যে এদিকে দেখছি ওদিকে দেখছি, দেখতে দেখতে খুবই সুন্দর লাগতেছে, ভিতরে একটা বুদ্ধ মূর্তি, তো আমরা এই জিনিসগুলো দেখছি যে বা খুব সুন্দর, তো অনেক সুন্দর কারুকার্য করা, এই করা সেই করা, এগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছি বাচ্চা মনের যা যা হয় আর কি। তো দেখতে দেখতে একটা পর্যায়ে আমরা ওখানে অনেক সময় পার হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু খেয়াল নেই, অনেক সময় পার হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু সবাই আমাদেরকে খুঁজতেছে যে এই দুটো গেল কই, আমরা আবার এদিকে পথ হারিয়ে ফেললাম, পথ হারিয়ে এখন দেখি যেদিকে যাই সেম রাস্তা, যেদিকে যাই সেম রাস্তা, যেদিকে যাই একই রকমই মনে হচ্ছে, অনেকটা পথ এরকম হারাচ্ছে, আমরা এবার কান্নাকাটি করতেছি, তাও কোনো মানুষ টানুষ আসতেছে না এদিকে আমাদেরকে একটু উদ্ধার করবে বা নিয়ে যাবে, আমরা তো ছোটো মানুষ পথ হারালাম, তাই জন্য নিজেরাই এখানে বসে বসে কাঁদছি কাঁদছি। তো অনেকক্ষণ পরে আমার নানু নিজেই আসলো, এখানে নিজে এসে আমাদেরকে এখান থেকে নিয়ে গেল। পরে রাত্রিবেলায় নানু বললেন যে আসলে তো জায়গাটা খুব একটা ভালো না, সুবিধার না, এটা তো বৌদ্ধদের জায়গা, যুদ্ধের সময় এখানে অনেক কিছু ঘুরছে আর এরকম কিছু মানুষও হয়তো এদিকে মারা গেছে, অনেকের ঘর বাড়ি টেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই জায়গাটা খুবই ভয়ঙ্কর এবং ভৌতিক, পাশে যে বাড়িটা ছিল বৌদ্ধদের ওই বাড়িতে অনেককে একসাথে পুড়ে মারা হয়েছে, তো সেজন্য ওদের বৌদ্ধরা তো বিশ্বাস করে ওদের আত্মা মাত্মা এইসব, তো ওইসব আত্মারা নাকি বেশিরভাগ সময় হয় দিনের দ্বিপ্রহরটা কিংবা সন্ধ্যার সময়টা কিংবা বেশি রাতটা, ওই জিনিসগুলো তো ওরা সচল হয় মানুষের ক্ষতি করার চেষ্টা করে যে কোনোভাবে। তো আমরা দুজনে এই জিনিসটা মনে মনে এবার ভাবলাম যে ঠিক আছে আর কখনো এরকম করব না। ওই রাতে আমি শুয়ে রয়েছি, তো আমার নানু ওই আমার কাজিনটাকে নিয়ে গেল হচ্ছে ওয়াশরুমে, তো ওরা দুজন ওয়াশরুমে আমি এদিকে শুয়ে রয়েছি, এবার আমার নানু ফিরে আসলো বা কাজিনটা আসতেছে না, একটু দেরি হতেছে, তো ওর একটু দেরি হচ্ছে দেখে নানু একটু ঘরে আসলো, গিয়ে দেখতেছে যে কাজিনটা আর ওয়াশরুমে নাই, এখন কি রে ও গেল কই, পরে দেখে যে ও কোথাও পায়না টায়না, পাশে একটা পুকুরের মতো জায়গা ছিল, এটার পাশে মোত্তাক গাছ বলে ওগুলাকে, মোত্তাক গাছ, ওগুলো দিয়ে বিছনা বানানো হয়, শীতল পাটি হয় খুব সুন্দর, ওইগুলোর ভিতরে ও বসে রয়েছে ছিল ওয়াশরুমে, ওখানে তখন তো আর এরকম এখনকার মতো খুব ভালো ভালো লাইট ছিল না, বাতি জ্বালিয়ে হাতে একটা প্রদীপ জ্বালিয়ে হারিকে নিয়ে আস্তে আস্তে খুঁজে খুঁজে ওখানে গেল, গিয়ে দেখলো যে ওখানে বসে রয়েছে, পরে ওকে ওখান থেকে নিয়ে আসলো। এটা ওর জীবনে এবং আমার নিজের চোখে দেখা কারো একটা খুবই বিশ্রী ঘটনা,
যথেষ্ট অদ্ভুত একটা ঘটনা আমরা শুনলাম। এবং আছেন আপনি জাগরণ 4.4 আর চলছে এভাবে করে ভূত স্টুডিও, ঘড়িতে সময়টা বলছে 12:50। শেষ ঘটনাটা আমরা শুনবো সানির কাছ থেকে, সবাই যেটা বলছে সব ভালো যায় আর শেষ ভালো, তার তো শেষ ঘটনাটা শুনে আজকের মতো বাড়ি ফিরবো আমরা। এবং ডেফিনেটলি চলছে এখন পর্যন্ত ভূত স্টুডিও প্রত্যেকবাই প্রাণ চালচনাচর্য প্রাণের সাহস যোগায়। তো প্রাণের সাহস নিয়ে অনেকে ছিলেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, যেমনটা সাদিকুল রূপগঞ্জ থেকে বলছেন, তিনি তার ওয়াইফকে সাথে নিয়ে শুনছেন, নীলপরি বলছেন তিনি আছেন আজকে আমাদের সাথে, এদিকে সাদিকুল আছেন রূপগঞ্জ থেকে যেমনটা জানিয়েছেন, শায়ান মিরপুর থেকে আজকে অনেক ভয় লাগছে, সঞ্জিদা আক্তার ঢাকা থেকে বলছেন কালীবাড়ি থেকে তিনি আছেন, শুনছি অন্ধকার রুমে বেশ ভয়ও লাগছে, এদিকে আচ্ছা গুলশান 2 থেকে লিখেছেন লিয়ানা ওয়ান অফ দ্য বেস্ট রেডিও শো, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। আর এদিকে লিখেছেন আছে রূপক ঢালি, তিনি আছেন ওদের সাথে, আচ্ছা সবসময় থাকেন জুরাইন থেকে, শায়ান মিরপুর থেকে, পূর্ণতা মানিকগঞ্জ থেকে আছেন, রনি মজুমদার তিনি শুনছেন এই মুহূর্তে বাসাবো থেকে তিনি আছেন, সোহাগ বনশ্রী থেকে বলছেন অনব ভাইয়ের স্টোরিগুলো ভালো লাগছে। আর এদিকে আর অনেকেই রয়েছেন, যেমন সাদেক আছেন ওদের সাথে, অধরা SMS করেছেন পিঙ্ক সিটি থেকে, থ্যাংক ইউ সো মাচ। তো শেষ পর্যন্ত আপনাকে চাই আমরা, জাস্ট লাস্ট স্টোরিটা আমরা শুনছি সানির কাছ থেকে, সানি লাস্ট কোন ঘটনা শুনছি আপনাকে?
যে ঘটনাটা আমি শেয়ার করবো সেটা আমার আম্মুর সাথে ঘটা, ঘটনাটা এই 7 থেকে 8 মাস আগের ঘটনা। আমার আম্মু এক রাতে এরকম ওই দিন বেডে ঘুমাইছিল না, ওই দিন নিচে ঘুমাইছিল, দিন এরকম মধ্যরাতে আম্মু স্বপ্ন দেখলো যে তার কাছে দুইটা সাপ এসেছে। দুইটা সাপ আসার পর তাকে বলতেছে, আমার আম্মুকে বলতেছে,
স্বপ্ন দেখাইছিল,
হ্যাঁ, স্বপ্নে বলতেছে যে দুইটা সাপ মূলত জেন দুইটা, বলে যে তোর ছেলে, তোর ছেলেদের নিয়ে যাবো আমি, এরকম বলে। বাট আম্মু বলে না, আমার ছেলেদের আমি দিতে পারবো না। এর পরবর্তী যেরকম কথা তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে একটা সাপ আম্মুর একটা নখ গিলে ফেলায়, কিছুতে গিলে ফেলায় এবং আম্মু কিছুতে ছাড়াতে পারছিল না, অনেক চেষ্টা করব ছাড়াইতে পারে নাই। এক পর্যায়ে ভারী কোনো কিছু দিয়ে তার মাথা থিচলে দেয়, থিচলে দেওয়ার পর সাপটা তো মারা যায় এবং পরবর্তীতে অন্য সাপটা সে চলে যায়। চলে যাওয়ার পর আম্মুর সকালে ঘুম ভাঙে, আম্মু কিন্তু তখনও কাউকে স্টোরিটা শেয়ার করে নাই, সকালে নাস্তা করার পরে আম্মু বুঝতে পারছে যে, নাস্তা করার পর বুঝতে পারছে তার মাথা ঘুরছে বা অস্বস্তি লাগছে। এরকম অস্বস্তি লাগছে কেন? আমার নানু ছিল বয়স্ক, নানুর কাছে বলে যে এরকম ঘটনা ঘটছে রাত্রে, আর নানু তো ওগুলোতে বিশ্বাস করে, যে বলছে তোমার সাপের বিষ, তোমার সাপের বিষ উঠছে, তোমাকে তাড়াতাড়ি কোনো কিছু ব্যবস্থা করতে হবে। বাট আমাদের বলে, আমরা, আমি, আন্টি, ভাইয়া কেউ বিশ্বাস করি না, মানে এটা কি ধরনের, যে স্বপ্নে কামড় দিবে আর বিষ উঠে যাবে, এটা আবার কি ধরনের হয়। এরকম তারপরে এরকম ক্রমাগত অস্থিরতা বাড়ছে আম্মুর শরীরে। এক পর্যায়ে নানু বলে যে, ওকে নিয়ে যাও, আমাদের বাসা ছিল গোপালগঞ্জে, অন্য একটা ডোঙ্গাসুর এলাকায়, ওখানে সাপের বিষ নামাই। ওখানে ভাইয়া আর আন্টি নিয়ে যায় আম্মুকে। নিয়ে যাওয়ার পরে তার হাতে একটা পাতা লাগাই দেয়। পাতা লাগানোর পরে, পাতা লাগানোর গুণটা কি, আর যখন বিষটা নেমে আসবে তখন পাতাটা অটোমেটিকলি হাত থেকে পড়ে যাবে, মানে আম্মু অটোমেটিক হাত থেকে পড়ে যায়। এবং তখন ওই যে ওখানে যারা ছিল, যার কাছে গিয়েছিলো, তাকে স্টোরিটা বলে যে এরকম এরকম ঘটনা হয়েছে। তারা বলছে যে তাহলে তো একটু সমস্যা, তাহলে তোমার এখানেই করতে হবে, আমাদের এখানে শিব মন্দির আছে, এখানে তোমাদের সাপে দুধ বা কলা দিতে হবে। এরকম কদিন দেয়, তবে ঘটনাটা এখানে শেষ হতে পারলে পারত, কিন্তু ঘটনাটা শেষ হয়নি এখানে। তাই এরকম 2-3 মাস পর আম্মু এরকম বেডে শুয়ে আছে, হঠাৎ করে এরকম সালাম দিয়ে উঠলো যে আসসালামু আলাইকুম। আমার বলে, হাই আল্লাহ, ঘুমের ভিতরে আবার এরকম সালাম দিবে কে? পরে ধরুন হয়তো ঘুমের ঘরে কথা বলছে, এরকম হতে পারে, কিন্তু না ভাইয়া। পরবর্তীতে আম্মু উঠে যায়, উঠে নিজে, মানে নিজের ওন্না দিয়ে নিজের গলা পেঁচাচ্ছে, নিজেকে নিজে মারবে, এরকম একটা পরিস্থিতি। আমরা তো অনেক ঠেকাইছি, তবে এরকমভাবে এরকম রাতে কন্টিনিউ ঘটনাটা বাড়তে থেকে, এরকম আরেক দিনে এরকম উঠে বাইরে চলে যায়, আমরা ঠেকাই রাখি। এরকম এক পর্যায়ে এগুলো বাড়তেই রয়েছে। এক পর্যায়ে আমরা ওই জিনটার সাথে কথা বলি, যখন আম্মুর ঘাড়ে আসে তখন আমরা জিজ্ঞেস করি, তুমি কী চাও আমাদের কাছে? তখন যে বলে যে এরকম আমরা আইছিলাম, আমার সঙ্গীকে মেরে ফেলাইছি, যে বাইরে যে যাই স্ত্রী বলছি স্বপ্নে সাপে মেরে ফেলাইছে, এখন আমরা প্রতিশোধ নিব। আমরা বলি যে না না, এটা কি কীভাবে হয়, যে এটা স্বপ্নের ঘরে যে ভুল করে হয়তো মেরে ফেলাইছে, এটার জন্য কি মাসুল দিতে হবে নাকি ভুলে? এরপরে আমরা বলি যে আমরা ছেলে ক্ষমা চেয়েছি, যে ক্ষমা করে দাম। বলছে না, ওই জিনটা বলে না, ক্ষমা করতে পারবো না। এরপর যে এরকম থাকে, পরে এরকম দেখানো হয়, পরবর্তীতে ঘটনাটা হয় না। এটা ছিল আমার স্টোরি।
পরবর্তীতে আপনার মা সুস্থ হয় ফাইনালি?
এখনো মাঝে মধ্যে এরকম ঘুমের ঘরে আসে।
ডেফিনেটলি আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। এবং এখানেই আজকের মতো ইপি টানতে হচ্ছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে হচ্ছে ভ্রাতৃ ভাই প্রাণ ঝালচানাচর্য, প্রাণে সাহস যোগায়। এবং প্রাণের সাহস নিয়ে যারা ছিলেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং চলছিল কিন্তু ভূত স্টুডিও ব্রাচ্ছি বাই প্রাণ ছালতে আনাচুর। আগামী পর্বে আবারও অন্যরকম কোনো না কোনো এক্সপেরিয়েন্স নিয়ে আমরা হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন সবসময় জাগো এফএম 94.4। ছিলাম আর যে অপূর্ব পুরোটা সময় জুড়ে আপনাদের। আগামী পর্বে ডেফিনেটলি আরও বেশ কিছু অদ্ভুত ঘটনা আপনাদের জন্য ওয়েট করছে। টিল দেন শুনতে থাকুন জাগো এফএম 94.4। আজকের মতো বিদায় নিচ্ছি আমরা। ফেসবুকে চলছিল অডিও লাইভ, সেই অডিও লাইভটা এখন শেষ হয়ে গেল। So,
exclusively on FusionBT.com.